এক্সক্লুসিভলি অন FusionBD.com.
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
জীবন গল্প, জীবন গল্প শুনছেন আরজি কিবরিয়ার সাথে। মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার। শুনছেন ঢাকা FM 90.4, আমি আরজি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি। এবং সারা দেশব্যাপী যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিলেন তাদের সবার প্রতি শুভাশিস জানিয়ে, সবার জন্য শুভকামনা জানিয়ে, সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা শুরু করছি আমাদের এই মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। এক একটা জীবন গল্প, এক একটা এপিসোড আমাদেরকে নতুন চিন্তার উন্মেষ ঘটায়, নতুন চিন্তার দিগন্ত খুলে দেয়। তো আজকে কে তার জীবন গল্প নিয়ে আমাদের এই জীবন গল্পের মঞ্চে, লাখ লাখ শ্রোতার মঞ্চে উপবিষ্ট হয়েছেন তার নিজের জীবন গল্প বলার জন্য, তার সম্পর্কে আমরা নিশ্চয়ই জানবো। তার আগে আপনাদেরকে বলতে চাই, এই অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান, যদি মনে হয় যে না আমার এই কথাগুলো এমন কোথাও বলি যেখানে লাখ লাখ মানুষ আমার কথাগুলো শুনবে এবং এটা হারিয়ে যাবে না, সারা জীবন থেকে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে, লক্ষ কোটি মানুষের মধ্যে আপনি সেই মানুষটা হতে পারেন যে নিজের জীবন গল্প বলার জন্য আমাদের এখানে আসার জন্য, যদি মনে করেন আপনার গল্পটি আসলেই মানুষের শোনার মতো। আচ্ছা, তো আসার জন্য নিয়মটি হচ্ছে আমাদেরকে ফোন করতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। এবং ফোন করার পরে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন, বাকি সব ফর্মালিটিস যেগুলো আছে সেগুলো আমি আপনাকে নিয়ম করে বলে দেবো মাঝে মাঝে। তার আগে আমার সঙ্গে যিনি গেস্ট রয়েছেন, চলুন তার সঙ্গে একটু পরিচিত হই। আপনার নাম প্রথমে একটু বলেন প্লিজ।
আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম।
জহিরুল ইসলাম
জি,
বয়স কত?
বয়স আনুমানিক 34 বছর হবে।
34 বছর। জহিরুল ইসলাম বাড়ি কোথায়?
আমার থানা জেলা জালকাঠি, গ্রাম মানপয়সা।
মানপয়সা, ঠিক আছে, শুরু করুন আপনি যেখান থেকে বলতে মন চায়।
আমার বাবা একজন সরকারি চাকরি করত, খাদ্য উন্নয়নের ফুড দারোয়ান ছিল।
আচ্ছা,
তখন আমার মাকে, আমার যে বর্তমানে যে মা আছে, বড় মা একই বিবাহ করে আগে আমার বাবা।
আমি বুঝতে পারিনি, মানে আপনার মা কি প্রথম ওয়াইফ ছিল না দ্বিতীয় ওয়াইফ?
আমার মা ছিল দ্বিতীয় ওয়াইফ।
দ্বিতীয় ওয়াইফ, মানে আপনার প্রথম ওয়াইফ থাকা অবস্থায় আপনার বাবা দ্বিতীয় বিয়েটা করে?
দ্বিতীয় বিয়েটা করে।
আচ্ছা,
তো আমার মা, এই বড় মা দেশি বিবাহ করে, আমাদের দেশ ও দেশি বিবাহ করে।
মানে আপনার মাও বড় মার দেশের লোক?
হ্যাঁ, আমার মাও বাবাও একই জায়গা লোক, একই গ্রামের বাসিন্দা, দুজনই পাশাপাশি বাড়ি।
জি,
আমার বাবা আর আমার এক চাচা ছিল, চাচাও মারা যায়। তো আমার বাবা খুলনাতে মানিকতলায় 30 গ্রামের দারোয়ান ছিল।
আচ্ছা,
সরকারি।
আচ্ছা,
তখন ওখানে আবার আমার এই মা, আমার মা, আমার আমি যার আমার আমার যে মা, আপন মা, এমার বাড়ি হলো বাগেরহাট চিতালমারিতে। ওই মা ওই গোডাউনের তখনকার আমলে আর কি গোডাউন ঝাড়ুটারও দিত
আপনার মা?
হ্যাঁ, আমার মা ঝাড়ুটার দিত, আমি শুনছি আমার চাচা বলছে।
এগুলো শোনা গল্পই হবে, কারণ আপনার মার গল্প তো আপনার জানা কথা না।
আমার জানা নাই, আমার চাচারা বলছে, চাচারাও ওখানে আবার লেবারি কাজ করতো। তো আমার বাবা আবার চাকরি করতো আর ওরা ওখানে লেবারি কাজ করতো। তখন ওই মা ওইখানে যেমন গাড়ি থেকে গম টম নামলে পরে ওইগুলো ঝাড়ুটোর দিয়ে যেগুলো পাইতো ওইগুলো নিয়ে যেত। তখন আমার আমার আপন মার কোনো বিবাহ হয়নি, আমার বাবা তো একটা বিবাহ করছি দেশে। তখন এই মার সাথে যেভাবে হোক আমার বাবা একটা সম্পর্ক করলো, সম্পর্কের আমার মাকে বিবাহ করলো।
আচ্ছা,
বড় মা জানতে পায় না, তখনও জানে না, যে কোনো এক মারফতে বড় মা জানতে পায় যখন আমার জন্ম হয়। তারপরে বড় মা জানতে পাইলো যে আমার বাবা আর একটা বিবাহ খুলনাতে করছে, বড়দন খুলনা থেকে খুলনাতে একটা বিবাহ করছে। তখন বড় মা জানতে পাওয়ার পরে বড় মা ওখানে চলে যায়, বাবার কাছে চলে যায়।
আচ্ছা, যখন বিয়ে করে তখন আপনার আগের মায়ের ঘরের বাচ্চা কাচ্চা কয়জন?
ও, তখন ওই ঘরে আমার বড় মায়ের ঘরে দুই বোন দুই ভাই, মানে একটা বোন হলো আমার সেম সেম আমার আমার সমান আর কি।
তো বড় মা আপনার মা যেখানে থাকতো সেখানে চলে যায়?
আমার খুলনাতে আর কি চলে যায়। মা চলে যায়, মা চলে গিয়ে দেখে আসলে ঘটনা সত্য, ঘটনা সত্য, ওখানে যে বিবাহ করছে এটাই সত্য এবং এগুলো সন্তানও আছে একটা।
আচ্ছা,
ওই মা ওখানে বলতেছে, বড় মা বলতেছে যে, বলছে যে আমি এখানে থাকবো। বড় মাও থাকে প্লাস আমার মাও থাকে। তারপরে বাবাকে বুঝায়, দেখো সেখানে দুইজন তুমি দুজন বউ নিয়ে তুমি খুলনার বাড়িতে থাকলে তুমি কয় টাকা বেতন পাও, কি করো, এর চেয়ে তুমি দনোদনী দেশে দিয়ে যা করছো তো করছি, দনোদনী দেশে দিয়ে দাও।
আচ্ছা,
তখন বাবা এক প্রকারে রাজি হয়। রাজি হওয়ার পরে বাবা আমার আপন মাকেও আর এই বড় মাকেও দেশে দিয়ে দেয়।
জি,
দেশে দেওয়ার পরে তখন দেশে এসে আমার আপন মার বিষয়টা শান্তিতে থাকতে পারে না।
আচ্ছা,
না থাকার পর তখন আমার আপন মা গ্যারানের সুতো কইয়া মানে যে আমি বাপের বাড়ি যাবো বেড়াইতে, এই বলা বরং আমার আপন মার কি নানা বাড়ি চলে যায়, আমার নানা বাড়ি চলে যায়।
জি,
চলে যাওয়ার পরে ওখানে যায় থাকে, থাকার পরে এই মায়ের দিক থেকে করে কি তখন অন্য প্রায় আমাদের ওখান থেকে আমি পরে চাষাবার কাছে শুনছি চারটে থেকে পাঁচটা গ্রাম পরে একটা ফকির ধরে যাকে বলে ওজা হয়, গ্রামে আমাদের ভাষার কি বলা হয় ওজা, ওজালি করে তারা ক্ষয়ক্ষতি করতে পারে এবং ভালো কাজও করে ক্ষতিও করে, টাকার টাকার ভরসা আর কি সবকিছু করে, টাকার উপর নির্ভর করে। ওর ধারা এই মারে ক্ষতি করা শুরু করে, আমার আপন মাকে আর কি ক্ষতি করা শুরু করে আমার বড় মা।
আচ্ছা,
এক প্রকার ওজার কাছে যখন বলে যে এই মারে আমার আমার ছোট সতিনের মাইরে ফেলাইতে দিব, তখন ওজায় রাজি হয় না, কয় ওর বংশে কোনো কিছু রাখা যাইব না, তখন ওজায় রাজি হয় না। রাজি না হওয়ার পূর্বে দেখা গেছে যে ওখান থেকে আছে ছাইড়া দেয়, ওই ওজা ছাড়া দিয়ে অন্য আরেক জায়গায় আবার চলে যায়।
আচ্ছা,
আরেক জায়গায় চলে যায়, ওখানে ধরে সে ওজা রাজি হয়, কত টাকার বিনিময়ে রাজি হয় তা সঠিক আমি জানি না, কিন্তু এইটা জানি যে আমার চাচা বলছিল একটা শীতকালে ওই সময় আমার একটা শাল দেওয়ার কথা ছিল, ওই ওজাকে
শাল
শীতের শাল দেওয়ার কথা ছিল, আর একটা গরু গরুও দিচ্ছে টাকা পয়সাও দিচ্ছে, কিন্তু বলা হয়েছিল ওই ওজাকে যে তখন আমার ওইখানে নানা বাড়ি আমার আর একটা ভাই হয়, ছোট একটা ভাই আড়াই বছরের মাথায় আর কি একটা ভাই হয়, তখন বলছে যে কিয়জন মারে ফেলাইতে দিব, ওদের বংশ কেউ থাকবে না। তখন ওই মা ওই ওজারা তার তিনজনা কি তিনজনের উপরে বান মারে, যেটা আমার চাচারা বলছে, বানার পরে দেখা গেছে ওই ওজা কাজ করার পূর্বে ওই ওজার নাকি আমার মা এবং একটা কাঁড়াল গাছের সাথে বান মারে, আমার চাচারা বলছে, এবং ওই আমার মা এবং আমার ছোট ভাইটা মারা যায়। এবং ওই তিনজনের উপরে যে বানটা মারে তিনজনের নামের উপরে বান ক্ষতি করতে হয় ওইটা আর কি।
জি,
তো ক্ষতি করার পূর্বে দেখা যায় যে আমার নামের উপরে ক্ষতিটা লাগে নাই, আমার আমার নামে যে কাজটা করছে কাজটা ওজার ছেলের উপরে কাজটা লেগে গেছে। যাই হোক, এরপরে আমার ওই মাটাও মারা যায়, ভাইটাও মারা যায়। মারা যাওয়ার পূর্বে
আপনার মা মারা যায়?
আমার আপন মাও মারা যায়, আমার ভাইও মারা যায়।
ভাইয়ের বয়স কত ছিল
তখন? তখন ভাইয়ের বয়স ছিল 6 মাস।
আচ্ছা, কি হয়ে মারা যায়?
ওই যে বললাম ক্ষতি করছে,
এই আপনার ধারণা যে এই বান
বলছে যে একই পর্যায়ে মারা যায় 6 মাস পূর্বে,
এগুলো আপনাদের বিশ্বাস কিন্তু হয়তো এগুলো মেডিকেল সায়েন্স বিলিভ করে না। ঠিক আছে, আপনি যেভাবে আপনার জীবনে শুনেছেন সেই ঘটনাগুলি আপনি বলছেন, তো আপনার আপনার কথা হচ্ছে যে আপনার বড় মা বান মেরে আপনার ছোট মাকে মেরে ফেলেছে।
মেরে ফেলেছে।
দেখুন, এগুলো আমাদের গ্রামীণ সমাজের বিশ্বাস প্রিয় শ্রোতা, এবং এগুলো আসলে আজকের যুগে এই ধরনের কথা বিশ্বাস করাটা খুব কঠিন, কিন্তু ওনার জীবনে উনি যেভাবে জেনেছে সেভাবেই আমাদের কাছে বলছে, বিজ্ঞান হয়তো অন্যভাবে বিষয়টাকে ব্যাখ্যা করত। আপনার মা যখন মারা যায় তখন আপনার বয়স কত?
তখন আমার বয়স ছিল 2.5 বছর।
2.5 বছর। আর আপনার যে ভাইটা মারা যায় ওনার বয়স?
ওর বয়স ছিল 6 মাস।
6 মাস, ওকে।
তখন ওই আমার নানারা আমাকে রাখতে চায় ওখানে। রাখার পর আমার মা আমার বাবা আমার মা আমার ভাই বড় ভাই এবং বড় বোন এরা বাবাকে বলল যে দেখো আমাদের ভাই আমরা ওখানে দেব না, ওখানে দেব না, আমাদের কাছে রাখবো।
আচ্ছা,
ওখানে ও খুলনা থাকবে আর আমরা দেশে থাকবো তা হয় না, এখানে রাখবো, অর্থাৎ হলো ওখানে তাহলে আমার খাওয়ান খরচ দেওয়া লাগবে, এই জন্য আর ওখানে দেয় না। না দেওয়ার পর মামার মামাদের সাথে নানাদের সাথে ওরা অনেক চেষ্টা মেষ্টা করে ওখান থেকে নিয়ে আসে, নিয়ে আসা রাখে তাদের কাছে। তাদের কাছে রাখার পূর্বে একটু বড় হই, 4-5 বছর বয়স, 3-4 বছর হয়, তখন থেকেই মানে ওরা আমার উপরে, এর আগে অনেকবার চেষ্টা করছে মেরে ফেলানো জানে কিন্তু মেরতে পারে না, চাষ চাষারা বাঁচাইছে। এক পর্যায়ে ওখান থেকে যখন 3-4-5 বছর বয়স হয় তখন থেকেই ওরা টর্চারিং করা শুরু করে।
কার টর্চারিং করে?
আমার সব ভাই মেজো ভাই টর্চারিং করা শুরু করে।
আচ্ছা,
মানে এক প্রকারে আমার এই মা আমার বড় বোন যেটা ওটা হলো 7-এর বছর জন্ম হয় ওর নাকি, ও তখন মোটামুটি ভালোই ওর বয়স, ও তখন টর্চারিং প্রায় আমাদের দেশে আমার মা এই বড় মা হাঁস পালতো প্রায় 40-45টা হাঁস পালতো। ওই হাঁস সকালবেলা যেটাকে বলে আমন ধান বলে, যেটাকে বালাম চাল বলে, নাম শুনছি নিয়ে বলতে না, ওই ধানটা আমাদের দেশে চাষ হয়।
আচ্ছা,
তাই ওই ধানের ভিতরে আমার শামুক টোকাইতে হইতো,
হাঁসের খাবার যেটা,
হাঁসের খাবার ওটা কাইতে কেটে
খাওয়া। স্কুলে স্কুলে দেয়নি?
স্কুলে দেয়নি।
আচ্ছা,
কিন্তু স্কুলে ভর্তি করছে।
আচ্ছা,
স্কুলে ভর্তি করছে কিন্তু স্কুলের টাইমটা সকাল হলে পরে আমাকে একটা বালতি নিয়ে ওইটা টোকাইতে পাঠায়,
হাঁসের খাবার,
হাঁসের খাবার টোকাইতে পাঠায়, টোকাই আনতে। বড়টা বালতি ছিল সিলভারের, ওই বালতি টোকায় না হাঁসের কাইটা খাওয়াইতে হবে।
আচ্ছা,
যদি হাঁসের পেট ভরে তাহলে ওই সময় আমাকে মনে করেন যে ভাত দিত, ঠিক এতটুকু ভাত দিত, আর দুই তিনটে পোড়া মরিচ দিত, আর প্রায় এক থাল পানি দিত। কিন্তু সবাই খাওয়া দাওয়ার পরে আমার খাবারটা থাকতো সবাই লাস্টে।
আচ্ছা,
এরপরে আসার পরে বলতো গিয়ে মায়ের দিত একটা মারতো, মেজোবাই মারতো।
আচ্ছা,
মারতো যদি কেউ বলতো যে মারস করা এভাবে, ওরে বাবা আর কত মারবি মারস কিলে, স্কুলে জানাই জন্য মারি। কিন্তু আসলে স্কুলে যাওয়ার টাইমটা আমাকে
শামুক করে পাঠাতো।
রাতের বেলা ওরা যে ফুটবল খেলে আসতো, ওই কাপড় চুপ সব আমার তার ধোয়াইতো, এমনকি ঘরের তেলেরটাও আমার তার ধোয়াইতো, থাল বাটি হাড়ি পাতিল আমার তার ধোয়াইতো। কিন্তু এর ভিতরটা কিন্তু আছে ভাইয়া, যে যখন আমার বাবা আসতো বাড়িতে ছুটিতে, তখন ওরা আমার তার কোনো কাজ করে না। তখন বড় মাছ মুরগি রানলে, বাবা যেমন চাকরি থেকে আসলে একটা শখ করে একটা মুরগি রাঁধে না মা, মুরগি রানলে মুরগির রানটাই আমার পাতে দিত।
আচ্ছা,
যেটা আমার বাবা কোনো কিছু না বুঝতে পারে এবং নিজের হাতে আমার মা গোসল করাইতো।
মানে আপনার বাবাকে দেখাতো যে আপনাকে খুব আদর করে,
খুব আদর করে, মানে এক প্রকারে ভালো খাওন, এবং আমি সবার আগে আমার বাবার সাথে বসাই খাওয়াইতো।
আচ্ছা, যাতে বাবার কোনো সন্দেহ না থাকে।
হ্যাঁ, এবং মার কোলের কাছেও বসাই খাওয়াইতো তখন ওই সময়টায়।
আচ্ছা,
বাবা চলে যাওয়ার পরে আবার ওইটাই শুরু, আগের মতোই শুরু। কিন্তু দেখা গেছে গরমের দিন আসলে ভাইয়া, আমি রাত্র ছোট মানুষ, ওই সময় তো আমার বয়স ওই 9-10-11 বছর হবে, কিন্তু আমি রাত্র মনে হয় যে 12-1-2 আগে কখনোই ঘুমাইতে পারতাম না। একদিকে ওর ঘামাচি ফুটে দেওয়া লাগতো, হাত পাকে দিয়ে বাতাস করে দেওয়া, কারণ তো ছিল না, ফ্যান ছিল না। আর যদি ঘুমাই পড়তাম তাহলে ভাইয়া এক একটা লাঠি মারতো যে আমার চোখে থেকে আমি ওই সাইডে পড়ে যেতাম লাঠির চোটে, যদি কোনো প্রকারে ঘুমাই পড়তাম। আবার কানলে আবার জোরে মারতো, কোনো কান্দে আর মারবে কিন্তু কানতে পারবো না। তো ওই সময় আমার একটা মসুর দিয়েছিল, আমার আঙ্গুলের গিটটা এখনো সরে গেছে, কারণ ওই সময় ডাক্তারও দেখায় না, কখনো এক হয়নি আঙ্গুলের গিটটা। আমার শরীরে অনেক দাগ আছে, আমার নাক মুখে যে স্পট গুলো, স্পট গুলো ওরই দেওয়া স্পট, এবং ওই ভাইরা হলো কালো, আমি হলাম সুন্দর, মাও সুন্দর ছিল। তো ওখান থেকে ওরা আমাকে সহ্য করতে পারতো না, খুবই অত্যাচার করা হতো। এই অত্যাচারে এক প্রকারে দেখা গেছে যে আমি যদি বাড়িতে ভাত খেতাম, আমার গ্রামে আমি মনে হয় যে পাশাপাশি আমার আফসার মামা করে স্বাস্থ্য মামা নাম আছে, এই মার আত্মীয় আর কি, সে আমার নিয়ে মনে হয় যে তার বাড়িতে আমি যদি এক বছরের ভিতরে 365 দিনের ভিতরে আমার মনে হয় 200 দিন তার ঘরেই আমি ভাত খাইছি।
আচ্ছা,
তার ঘরে ভাত খাইছি। আমাদের দেশে তখন সবার ঘরেই প্রকৃত ভাবে মোটামুটি অভাবই ছিল, অভাবের সংসারই ছিল, কিন্তু তার ভিতরে আমার ঘর সবচেয়ে সুখী সংসার ছিল, কারণ আমার বাবা চাকরি করতো। তাই ওই ওই মামায় তাল আছে না, তাল, তালের ব্যবসা করতো, মানে আমাকে এখান থেকে নিয়ে আর একটা জেলায় ব্যস্ত তাল নিয়ে যাইতাম। ওই প্রতিদিন হাট করার পরে ওই সারা রাত্র নৌকা বাইতাম, আর রাত্রে ওই নৌকা বসে চিরা খাইতাম, মামা যা খাইতো আমারও তাই খাইতো, তাও বাড়ির চেয়ে ভালো থাকতাম। এক পর্যায়ে এভাবে চলে যাই, যাওয়ার পরে ওই ওখানে থাকি, কিন্তু ওখান থেকে আবার ধরে নিয়ে আসতো, পর প্লাস তাদেরকেও অনেক অত্যাচার করতো, কারণ আমার সৎ মামুর আছে বাড়িতে, আমাকে ধরে নিয়ে আসতো, ওখান থেকে ধরে নিয়ে আসতো, আইসা বলতো যে ওই স্কুলে জানা ওরা নিয়ে ওরা খারাপ বাড়াইতেছে। এরপরে আমার এই বড় ভাই আর সৎ ভাই এবং মা সৎ বোন, ওরা অনেক অনেক সময় করতো কি জানেন, এই দেশে লাল শাক আছে না, লাল শাক ফালাইতো একটা বিটায়।
আচ্ছা,
তা ওরা করতে গিয়ে আমার এক বেলা ভালো খাওয়াইতো, খাওয়াইয়া কইতো কি যে যা অমুক জায়গায় লাল শাক তুলে লইয়ায়, রান্দার কিছু নাই। কিন্তু অর্থাৎ ও যদি আমার শাক তুলতে পাঠায়, যেমন আপনার শাক তুলতে আমাকে পাঠাইছে, কিন্তু আপনাকে আবার বলে দিস।
আচ্ছা আচ্ছা, ওকে,
আপনাকে বলেছে, কারণ কি জানেন, যেহেতু আমাকে আপনি ধরে আবার মারেন, মারেন এই কারণে আপনাকে আবার দিতে বলে দিস, ও কিন্তু শাক তুলে ব্যস্ত যাইব,
মানে ডাবল গেম করতো আর কি।
হ্যাঁ হ্যাঁ, তখন ওরা এইভাবে করতো, করার পরে এক পর্যায়ে তখন আপনি জিনিসটা বুঝতে পারতেন যে ও তো যখন ও ওর মায়ে বলছে বা ভাইয়ে বলছে বা বোনই বলছে, তাহলে নিশ্চয়ই ওরে ওরা দেখলো কেমনে পেলে, ওরে ওরা পাঠানো হয়েছে, তখন ওরা ও দেখাও না দেখার ভান করে চলে যেত।
আচ্ছা,
তো একদিন হঠাৎ সবচেয়ে বড় কথা, একদিন আমি একটা আমার চাষতো চাষারা কুমার গাছ লাগাইছে, যাকে বলে শশা, এত বড় বড় আমাদের শশা, ঠিক এত বড় বড় শশা, একটা শশা 4-5 কেজি করে ওয়েট হয়, 3-4 কেজি করে ওয়েট হয় শশাগুলো, আপনারা দেখেন না বলতে পারেন, আমাদের দেশে হয় বরিশালে হয় এই শশাটা, বেশিরভাগই হয় বরিশালে, আর চালকুমার। তো চাষারা চালকুমার লাগাইছে দূরের একটা ভিটায়, তো ওইখানে আমার পাঠাইছে ওরা চুরি করতে, আমার মেজ ভাই আর বড় ভাই মিলে পাঠাইছে,
চুরি করতে পাঠাইছে
ওইখান থেকে ওইটা নিয়ে আয়। এখন আমি গেছি, কিন্তু যাইতে হবে ভাই কোলা থেকে ধান খাতের ভিতরে যাইতে হইব, গেছি, যাওয়ার পরে কিন্তু আমার এক চাষা ছিল, নাম হলো শহীদ, মারা গেছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। ওই চাষা টং গেছিল, মানে ওই শশাস কুমার পাহারা দেওয়ার জন্য টং বানাইতো, দিনের বেলা টং গেছিল, ওই ভিডার কুমার আর ওই শশা আমার চাষা এখন পর্যন্ত আখ তরকারি যেটাকে বলে আর কি, কখনো কাটেনি আর কি, প্রথম হয়েছে।
আচ্ছা,
ওই জিনিসটি আমার তো, আর ওই চাষা সবচেয়ে খারাপ ছিল, ওই চাষার ভয়তে কেউ সহজে বাড়ির ভিতরে কোনো মহিলারও কথা কইতো না।
আমরা এখানে একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের আজকে জীবন গল্প এখানে উঠে আসছে। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমি সবসময় বলি প্রতিটি মানুষই তার একটা গল্প যেটা লাখ লাখ মানুষের অন্তরকে কাঁপাতে পারে, সেটা যে শ্রেণীর মানুষই হোক না কেন। আমরা গত সপ্তাহে আমরা দেখেছি এখানে এসেছিলেন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মোটামুটি সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে, এবং তার যে জীবন গল্প সেটা লাখ লাখ মানুষকে কাঁদিয়েছে এবং অবাক করেছে যে আসলে এটা সম্ভব কিনা। আজকের এই জীবন গল্প হয়তো অন্যরকম একটা অনুভূতি আপনাদের মনের মধ্যে ছড়িয়ে দেবে, অপেক্ষা করতে হবে সেই জন্যে। বিরতিতে যাবার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, যখন একটু কড়া, যখন মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে। প্রাম মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ওকে প্রিয় শ্রোতা, ফিরছি একটু পর। শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Shunchen, RJ Kibria Shathe, Mr. Mango Candy presents Jibon Galpo. শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং কথা না বাড়িয়ে আমার যিনি গেস্ট রয়েছেন তার কাছে আমি যেতে চাই। জি জহিরুল ভাই, তারপর কি হলো? চাষার কথা বলছিলেন।
তারপরে চাষা দেখতে পেল যে আমি চার পাঁচটা শশা কাইটা ফেলাইছি। তো আমাদের ওখানে হাট হলো শুক্রবার এবং সোমবার, এবং আমার বড় ভাইও বলছে যে হাটে রবীন্দ্র লয়ে যা, আমি নিয়ে বেঁচে দিবো, তোরে তুইও নিবি আমিও নিবো।
আচ্ছা,
আমার বড় ভাই বলছে, তখন বড় ভাই স্কুলে পড়ে। আমি পাঁচ ছয়টা শশা কাইটা ফেলাইছি।
আচ্ছা,
এবং চার পাঁচটা কুমার কাইটা ফেলাইছি ওই জিনিসটা। আবার এদিক থেকে আমার বইনে চাষার কাছে যে বলে আছে যে মিলন কিন্তু ওই চুরি করতে আইতে আছে, কিন্তু চাষা দেখছে আল্লাহ কি রহমত, চাষা আমার মাইরাই ফেলতো, কারণ সে ওই ওই বিটা থেকে কোনো শশা মশা কিছু কাটে নাই, মাইরাই ফেলতো, কিন্তু চাষার অত্যধিক রাগ ছিল। তখন মাইজা চাষা আবার ওইখানে ধান খাতার ভিতরে সে আবার যাইতেছিল নৌকা ভাইয়া, সে দেখছে। দেখার পরে জন ওই শহীদ চাষায় আমার আমার মাঝে চাষা না হলো মানিক, মানিক চাষায় দেখা বলছে যে শহীদ তুই কই যাও, বলছে যে যাই ওর আজকে মারি হলাম, ও অত্যাধিক জ্বালান জ্বালায় ওর আজকে মারি হলাম, যা হইব। তখন কইছে না খবরদার যাবি না, কিন্তু ঘটনা এবার ওরা নিতে দে, ও নেচে দেখা নিতে তোরে বাঁচতে দে, ও নিলে কিছু হইব না। তুই যে মনে করছো যে ও আগ জিনিস চুরি করছে এই জন্য তোর ক্ষেত্রে হইব না, ও নিলে কিছু হইব না। তো আমরা জানি ওই শিকার, আমরা তো জানি যে ও এটা শিকার, যেহেতু আর নিতে দে, ওদের নিতেছে নিতে দে, যাইতে ধরে ওরা ধরিস না। তখন আর চাষা ধরে না। পরে আর কি আমার বলছে তুই এগুলো যে আইনা বেচলি, তুই কি জানো তুই যে খেতে কিন্তু আমার কোনো কিছু বেশি নেই, কিন্তু পরবর্তী তখন আমি এগুলো নিয়ে আসছি, চাষা আর আমার ধরে না। ধরার পরে আমি আইনা দিলাম, কিন্তু আসলে জায়গা দেখি বাজারে বড় ভাই নাই, আমার যে জায়গায় নিতে হয়েছে জায়গায় কেউই নাই, আমি একা। তখন আমি ডাক দিয়া আমার যে মামুর সাথে আমি তালের বর্ষা তালের তালের নৌকা যাইতাম, তারে বললাম কি মামা এই ঘটনা করছি, বড় ভাই আওয়ার কথা কইছিল, সে তো আয় না কিন্তু হরছ কি তোর তো মাইরা লাগবে শহীদ দেখলে। মামার কাছে বললাম, বলার পরে মামায় বিক্রি করে দিল, তখনকার আমলে 30-40 টাকা বিক্রি করে যাই পড়ছি, এটা নেই তোর কাছে নেই। তা আমি ওই আবার কিনা তখন বিস্কুট টিস্কুট খাইলাম, যা খাওয়ার খাইছি, আর টাকা পয়সা আমার কাছে আসছে মোটামুটি ভালোই।
জি,
তখন আসলাম বাড়ি, তখন চাষায় ওই চাষায় মেজা চাষায় বললো তুই কাজটা করছো কি এইভাবে কাজ করতো মাইরা ফেলাইতো। তো এই অনেক অত্যাচারের পূর্বে দেখা যাওয়ার দিনের চব্বিশ ঘন্টা অত্যাচার করতোই, অত্যাচার পর একের পর এক অত্যাচার করতোই, খাওন তো ঠিক মতো খাইতে পারতাম না, খাওয়া দাওয়া বেশিরভাগই ছিল মানুষের বাড়িতে বাড়িতে।
আচ্ছা,
ওদের মায়ের ভয়টা একদিন দৌড় মারছি রাত্রেবেলা, আমি গিয়ে একটা ভাঙা কবরের ভিতরে ঘুমাই রয়েছি। আমি কিন্তু ফজরে আজান দিয়েছি, তখন আমি টের পায়ে দেখি কি আমি কবরের ভিতরে ভাঙা কবর, ওই কবরের ভিতরে আমি ঘুমানো।
আচ্ছা,
ওইখান থেকে উঠে আসে, তখন আমার বড় চাচা তার নাম হলো আবুল, সে বললো কি যে তুই একটা কাজ কর, তুই এরকম থাকলে তুই তো মরে যাবি, তোর মারে ফেলাবি, যে কোনো প্রকারে চাপে ফেলাই তোর মারে ফেলাইবো। তার চেয়ে বরং তুই দেখ স্যার, আমি আমি কি করবো, কয়
কত বছর বয়স তখন আপনার?
তখন বয়স 10-11 বছর হবে।
10-11, লেখাপড়া একদমই হয়নি?
না।
আচ্ছা, আপনার ভাইগুলো কি লেখাপড়া করেনি?
হ্যাঁ, তারা করে।
আচ্ছা,
তারা সবাই লেখাপড়া করে এবং প্রত্যেকেই লেখাপড়া করছে,
মানে লেখাপড়া করতে পারেনি বলতে কি আপনাকে পড়াইনি?
পড়াইনি।
আচ্ছা, তারপর
তারপরে এই কথা শোনার পরে ওরা একদিন এই কথাটা জানে কি আপনি টের পাইছে, আমি বাড়ি চলাম বাড়ি চলাম টের পাইছে, আমার আমার সাথে একটা স্বাস্থ্য চাষা ছিল ওই সাইডে একই বয়সীর বুঝলো না বসতে আমি বলছিলাম যে আমি বাড়ি থেকে চলে যাব। তো ও আবার করছে এই জিনিসটা সবার কাছে বললো, আমি করছি কি দেখ আমার কাকু কইছে আমার বাড়ি থেকে বাড়ি করে দিতে আমি বাড়ি থেকে চলে যাবো, তখন ওই জিনিসটা করে দিছে। তখন আর করলাম তুই এগুলো কই লিখা, কাকু কইছে তুই যাবি গা ভালো লাগে না এর লেগা, হ্যাঁ ভালো লাগে না ঠিক আছে। ওরা আবার করছে কি আব্বারে চিঠি লাগছে তোমার পোলা বাড়ি থেকে মনে হয় চলে যাবো রাগ করে তুমি কি করবা করো পরে আমার গরম তুলে দিতে পারবো না। তখন বাবা বদলি হয়েছে খুলনা সাতক্ষীরা কালীগঞ্জে, তখন বাবা ছুটিতে বাড়ি এসে বাড়ি এসে তখন বাবার সবকিছু বলে, বলার পরে এই ঘটনা। তা আমি এক প্রকার পলাইয়া বরিশাল আসি,
আচ্ছা
বরিশালে বাবা আসার আগেই পলাই বসে বরিশালে আসার পরে আমার এক চাচাতো বোন বিয়ে দিয়েছে বরিশালে, ওষুধ দেখায় ওরা আমাকে ধরে ফেলায়, ধরে ফেলায় ওরা আবার বাড়িতে নিয়ে আসে,
আচ্ছা
বাড়িতে বাড়িতে পর বাবা করে কি ওইখান থেকে নিয়ে যায় সাতক্ষীরা কালীগঞ্জে আমাকে নিয়ে যাইয়া ওখানে বাবার কাছে রাখে, বাবার কাছে রাখায় রাইখা ওখানে প্রায় বেশ কিছুদিন মাদ্রাসায় ভর্তি করে দেয় আমার একটা, মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে মাদ্রাসায় পড়ি, ওখান থেকে বাবা আবার বদলি হয় খুলনাতে আবার বদলি হয়, কিন্তু ওখানেও মা চলে যায়,
মা মানে বড় মা,
বড় মা চলে যায়, চলে যাওয়ার পরে তুমি আসছো কেন আসলাম আমার দেখে ঘরে না দেখে ভালো লাগে না এই জন্য দেখতে আসছি, দেখতে আসছো বেশ ভালো কথা। ওখানে রান্নাবেড়া খাওয়াটা যাই হোক কদিন থাকে কিছুদিন থাকার পরে বাবা ওখান থেকে আবার বদলি হয় খুলনাতে আসে,
আচ্ছা
খুলনাতে আসে, খুলনাতে আসা মা করে কি এখান থেকে আমার এই মায়ের এই বড় মায়ের মামাতো ভাই আছে নাম হলো জিনু, সে আবার ওখানে ওই পদ্মা মেঘনা যমুনা তেল কোম্পানি আছে না ব্যবসা করে, কি ব্যবসা করে চুরি ব্যবসা করে, তেলের গাড়িতে ট্রাকে যে তেলগুলো টানানো যে কন্টেইনার গাড়িগুলো আছে না তেলের লরিগুলা ওই লরিতে যে তেলটা নিয়ে আসে ওইখান থেকে ওরা এক বেরাল করে তেল চুরি করে দিয়ে যায়, আর ওই যাওয়ার সময় ওখান থেকে দিয়ে দিয়ে ওরা গেট থেকে বাইরে কদ্দুর আইসে তেলটা দিয়ে যায় ওই ওই তেলের ব্যবসা করে আর কি।
আচ্ছা
তো ওখানে আইনা ওই জিনুর কাছে আইনা আমাকে আমার বাবা দিল এই মায়ের বুদ্ধিতে, দেওয়ার পরে ওখানে থাকি, থাকার পরে জিনু করে কি আমাকে একটা স্কুলে ভর্তি করে দেওয়ার কথা কই আনছে, কিন্তু স্কুলে ভর্তি আর আমার করে না বাসায় বসে আমার পড়ায়, কিন্তু আমার ঘুমাতে যায় ভাইয়া পাক ঘরে আর ওই ঘরে হাড়ি পাতিল পা তেলেক তেলে সবকিছু আমার তার ধোয়ায়,
আচ্ছা
কিন্তু জিনু ওই জিনিসটা তার স্ত্রী আমার তার এই কাজগুলো করে এবং ঘুমাতে যায় আমার পাক ঘরে,
ওকে
ওই যেখানে পাক শাক করে না ওই স্টার্টার রুম থাকে ওই রুমটার ভিতরে আমার ঘুমাতে দেয়, বিল্ডিং না কিন্তু ভাইয়া কাঁচা রুম,
বুঝতে পেরেছি মাটি,
হ্যাঁ তো ওখানে কিছুদিন থাকি, তাহলে দেখি ওখানে আমার এভাবে পানি তেলের তেলের ধোয়াটা স্কুলে ভর্তি আর করে না, তখন কয় কি আমি আব্বার কয় আব্বা আমার স্কুলে ভর্তি করে না আমি এটা থাকবো না আমি এটা থাকবো না, তখন কয় জিনুর কয় জিনু ওরা কি করলি কয় ও তো কিছুই পারে না পড়ালেখা ওরা কি ভর্তি করবো বাড়ি বাড়ি আগে শিখাইতে আসবে পরে ভর্তিতে ভর্তি করবো মানে, তখন বাবার সব খুলে কই একদম হঠাৎ করে রাত্রে হলো বাবা যায় দেখে যে আমি ঘরে ঘুমো না, তখন জিজ্ঞেস করে যে জিনু মিলন কই, তখন কয় কি যে আসে কই আসে কয় ঘুমে কোথায় কয় ওই ঘরে, ওই ঘরে কোন ঘরে ওই ঘরে ঘুমাতে দিছি, ঘরে জায়গা হয় না এবার ওই ঘরে ঘুমাতে দিছি, কিন্তু বাবা তখন বাইরে নয় ওই বাবার বসল তোর বাবার ওই পাকঘরের সাথে একটা পুষ্কনে ছিল ওখানে যায়, যাওয়ার পর দেখে কি যে ডাকতেছে জিনু বাইরে নামছে, নামার পর দেখে আমি পাকঘরেই ঘুমানো, তখন বাবা ওখান থেকে নিয়ে আসে, নিয়ে এসে যেখানে থাকে ওইখানে আমার চার পাঁচ দিন রাখে, চার পাঁচ দিন রাখার পরে তোরতে যায় রাখা দেবে না, তো এই মার বুঞ্জি ছিল ওখানে নাম হলো সালেয়া ওখানে দেয় আমারে, তারপর এই মায়ের গুড্ডে চালি করে যেভাবে হোক এই মায়ের ওখানে দেয় আমারে,
আচ্ছা
দেওয়ার পরে ওখানেও তার একটা পোলা আছে ল্যাংরা লুলা মানে লোল পট্টি থেকে সারাদিন কোলে করে হাগানলায় কোলে করে মুতাল্লা সব কিছু, সে পোলা এখনো বাইতে আছে কিন্তু সে পোলা অনেক শেয়ানো হয়ে গেছে, সে পোলা আমার চেয়ে মনে হয় যে বয়সে আমার চেয়ে বড় সারা ছোট হবে না, ওই পোলাটা আমার তার রাখাই তো ভাইয়া কি বলবো সারা গায়ে গুন্ধে খালি লোল পড়তো স্যাপ পড়তো যা খাইতো আগদ মরতো সব ওই জায়গায় মানে প্রতিবন্ধী যাকে বলে, ওইগুলো আমার তো ওই 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 বাসাতে আমার ওই ওই ওরা বলে যে আমার পড়ামো কিন্তু আসলে আমার পড়ায় না ওই বাসাতে, তখন বাবা কইলো কি তোরা এখানে পড়ানোটা হইবো না তুই এই বাসায় থাক, আমার তো বোন হয় তাহলে, তো তারপরে আমি ওখানে থাকি, থাকার পরে ওইগুলা টানা টানা খিসা দেখা মানে আমার আর আমি সহ্য করতে পারি না, মানে ভাত তো ভাত খেতে দেয় পেট ভরিয়া কিন্তু যেসব কষ্ট করায় তা সহ্য হয় না, ওখান থেকে আমি কিছু বাবারকে বাবা আমি থাকবো না জায়গায় থাকবো না কইছি, তারপর মানে সে জোর জুস্তি ওখানে রাখবে মাও আছে এখন বোন ঘরে সে না এখন ওই মা ওখানে ওদের ওদের হলো ওখানে একটা মাঠের মতো ওখানে ওরা নিজেরাই ঘর উঠেই থাকে ওখানে রাখে, তো মা ওখানে যাই থাকে প্রায় তিন চার মাস থাকে মাও, বাড়ি বড় বোন আছে তার বড় মেয়ে বাড়ি সে না, তো বোন তো বড় হয়ে গেছে সে ঘরটা খেলতে পারে, যেহেতু মা ওখানে যাই থাকে আর আমার পর এভাবে যা মনে হচ্ছে তাই আর কি, ওই ওই ওইগুলোই আর কি আমার আবার করাইতেছে, গু মুখ সাফ করা, ওই স্কুলের যা কিছু সব কিছু আমার সাফ করায়, পরিষ্কার করায়। তখন আমি কই কি বাবা আমি এদের থাকবো না। তখন ওই মায় না জানে আমি কি করে, না জানে পলাই দেশে এসে করি, চুরি করে টাকা চুরি করে দেশে করি, প্রায় 200-300 টাকা আমি ওখান থেকে ওদের বিছনার তলতে নিয়ে আমি দেশে এসে করি।
আচ্ছা, পলাই দেশে জীবনে প্রথম চুরি করলেন?
হ্যাঁ, এই জীবনে প্রথম চুরি করলাম। মানে ওগুলো সহ্য করতে না পারলে আর কি আমি ওখান থেকে চলে আসি, 200-300 টাকাই নিয়ে আসি।
আচ্ছা,
নিয়ে এসে তখন আমি ওখান থেকে দেশে চলে আসি, বাড়ি আসি। বাড়ি এসে পরে যেটা আমার মা ওদিনকে আবার না পাইয়াই, মানে বাবাও পায় না, তখন আমার খোঁজাখুঁজি করে ওখানে কোথায় গেছে কোথায় গেছে, ছেলে কোথাও চেনে না। তখন বাবা মারে দেশে পাঠাই দেয়, দেশে এসে দেয় আমি দেশে আসছি। তখন তো তার টেলিফোনের ফোনের যোগ নাই, মোবাইলের যোগ নাই, তখন তার জানতো না, মাও দেশে আসা করে, দেশে এসে দেয় আমি দেশে আসছি। তখন যে ভাই একটা মায়ের যে দেয় আমাকে বাড়ি বৈশা পাওপুর মধ্যে মাথা নিয়ে ঝুলাই যে আমার একটা গাছ গাছের সাথে ঝুলাই যে পরিমাণ মারলো সেটা ধারণার করার মতো না। সব মামু মারলো,
আপনি বাড়ি থেকে চলে আসছেন এই কারণে?
ওই ওইখান থেকে খুলনা থেকে চলে আসলাম,
চলে আসলাম
এই জন্য। মানে এতটা মারা মারলো, পরবর্তীতে আমার ওইখান থেকে গাব গাছ নামাই একটা পাসার মারলো আমাকে, ধরে ঠ্যাং করে একটা পাসার মারলো। ভাইয়া কি কমো, আমি মনে হয় 6 মাসের মধ্যে আমি মনে হয় যে কোমর ধারা করে সোজা করে আমি হাঁটতে পারতাম না। মানে আমি কোমর জায়গায় যে ধারাবো এই ক্ষমতা আমার ছিল না, শুধু বসেই থাকা লাগতো। আর হাত পা গুলো আমার ফুলে গেলো, একটা হাত পা ফুলে দুইটা হয়ে গেল, এই পা গুলো ফুলে এইভাবে হয়ে গেল, এভাবে মানে মাটিতে বসে এভাবে এইভাবে এইভাবে সেতরাতে যায়া বাথরুমে যাইতাম। অথবা ওই আমার চাচারা চাচিরা কোনো কোনো সময় দেখা যায় বাথরুমে যেমন তখন পানি উঠাই দিত ছোট। তো
কত বয়স তখন আপনার?
তখন বয়স মনে হয় 12-14 বছর হবে।
এইরকম আচরণ করলো?
হ্যাঁ।
আপনার বাবা ছিল না ওই সময়টাতে? বাবা দেখা
ছিল না, বাবা চাকরি করে, বাবা তো খুলনা চাকরি করে।
আচ্ছা,
বাবা আসলে তো আমার খুব আদর করে।
আচ্ছা,
কিন্তু এই খবরটা আমার বাবাকে দিল না, ওরা ওরা দিল না, কেউ দিল না। তারপরে যেভাবে হোক বাবা একটা খবর পায়, এই খবরটা পায় বাবা যে আমাকে মারছে। তখন বাবা আসতে পারে না, ছুটি পায় না, বাবা আসতে পারে না। বাবা আসে, যখন আসে তখন আমি মোটামুটি ভাবে দাঁড়াইতে পারি। বাদল ডাক্তার করে নামা ছিল আমাদের এখানে, ও সেনাবাহিনী ডাক্তার ছিল, রিটায়ার হওয়ার দ্বারা মানপাশে ফার্মেসি দিচ্ছে আর কি, ফার্মেসিতে ওইখান থেকে আমার ওষুধ এনে খাওয়াইতো ব্যথা কমার জন্য। ওই বাদল ডাক্তার দেখায় মোটামুটি ভাবে সুস্থ করলো। সুস্থ করে হওয়ার পরে তা চাষারা বলছিল ওই সময় স্বচ্ছাচারা যে দেখ তোরা যে অত্যাচার করছো, যদি মারা যায় তাহলে আমরা বাদী হয়ে ওর কেস চালামো, তোরা যতই যা মনে করছো কিছু করতে পারবি না, ও যদি মারা যায় তাহলে আমরা বাদী হয়ে তোদের বিরুদ্ধে কেস চালামো। তারা সবাই বাইতে আছে সে কথা বলছে। দেখা যায় আমি ওখান থেকে সুস্থ হয়েছি, সুস্থ বাড়িয়ে জিজ্ঞেস করার পরে কয় কি যে ওরে আমরা মারিনি, ও গাছে উঠে পড়ে গিয়ে কোমরে ব্যথা পাইছে।
আচ্ছা, তা আপনি কিছু বলতেন না বাবাকে?
আমি বললে বাবা ওটা বিশ্বাস, আমার বলার সময় সময় যেত না, মানে অর্থাৎ হলো যে আমার বাবা আসছে কিন্তু আমার বাবার সাথে যেত না।
ও বাবার সঙ্গে কথা বলার সুযোগই দিত না,
মানে ওরাই থাকতো 24 ঘন্টা।
আচ্ছা,
যেহেতু এখন খাওয়ার টাইম দিয়ে ওই একখানে বসে খাওয়ানো দিত, তখন তার বলার কোনো সময় নাই, কারণ আসলে দেখে যে আদর করে। তা যেহেতু বাবা বিশ্বাস অযোগ্য ছিল, বিশ্বাসের অযোগ্য ছিল যে না এভাবে অত্যাচার কথা না, এত আদর করে তাই সে মা এভাবে কিভাবে করে। তো এরপরে সুস্থ সুস্থ হওয়ার পরে প্রথম জীবনে আমার চাচারা বলে যে আমার বয় আবুল চাচা বড় চাচাই বলে যে তুমি বাড়ি থেকে বাবা চলে যাও। তখন কইলো যে তোরে আমি একটা কাজ কর, তোরে আমি বরিশাল গিয়া লঞ্চ উঠে দিয়ে আসি, তুই ঢাকা চলে যা, একটা ঠিকানা দেয় আমার, ঠিকানা দেয় একটা বাসার ঠিকানা দেয়, যদিও বাসাটা এই আপনাদের যেখানে বসে আছে এই এলাকায় হবে কিন্তু আমি বাসাটা বলবো না, আমাদের দেশে একজন প্রভাবশালী লোকের বাসা, বাসার নাম বলবো না।
কে দিচ্ছে আপনাকে আরেকবার যদি বলতেন?
আমার চাচা
ম্যানেজ করে দিচ্ছে
যে এই ঠিকানায় যা, ওখানে গেলে পরে তোরে ওই বাসায় থাকবি, ওই বাসায় খাওয়া দাওয়া করবি, ওই বাসায় কাজবাজ করবি, ওই বাসায় চলে যা। যাওয়ার পরে আমার লঞ্চ উঠে দিয়ে দেয়, লঞ্চ উঠে দেয়। তখন আমার সাথে 30 টাকা না জানি, হ্যাঁ 30 টাকায় আমার সাথে দেয়। ওই সময় 30 টাকার অনেক দাম দেয়া, 30টা টাকা আমাকে দিয়ে দেয়। লঞ্চে তো ভাড়া লাগে না আমার, আমি ছোট মানুষ, আমার লঞ্চে ভাড়া লাগে না। আমি ঢাকাতে চলে আসি, কিন্তু ঢাকাতে চলে আসি তখন লঞ্চ ধরে, তখন লঞ্চে কিন্তু নামি, নামার পরে টাকাটা আমার নিয়ে যায় সদরঘাটে কোলাপানে, নিয়ে যায় টাকাটা আমার থেকে, জোর করে নিয়ে যায়। আমি ঘুমান্ত অবস্থা না, জোর করে আমার থেকে নিয়ে যায় টাকাটা।
আচ্ছা, মানে টাকাটা আপনার কাছ থেকে চিন্তাই হয়?
হ্যাঁ, চিন্তাই বলতে মানে ওরা 500 জন ধরে আমার থেকে চিন্তাই করে নিয়ে যায়, জোর করে নিয়ে যায়। একই বয়সের বলা হয় না, আমার বয়সই হবে, ওরা আমার চেয়ে বড় হবে না। 1 টাকা না জানি 1 টাকা একটা বন্ধুটি কিনছিলাম, ওই টাকাটা তখন ওরা দেখতে হবে ওরা আমার ধরে ধরে আমার মানে ওই এক প্রকার সিঁড়ির নিচে আর কি আমার নিয়ে যায় ওখান থেকে আমার টাকাটা আমার কাছ থেকে ওরা নিয়ে যায় আমার ছেড়ে দেয়। তখন আমি ওই ঠিকানাটা হারাই ফেলানোর পরে এখন আমি কী করবো, প্রায় ওইখানে আমি 15-20 দিন ওদের সাথে আবার বন্ধুত্ব হয়ে যায়,
মানে যারা টাকা নিয়ে ফেলে তারাই ওদের সঙ্গে বন্ধুত্ব হয়ে
যায়,
কারণ আপনি তো ফিরে যেতে পারতেন, আপনি ফিরে যাননি কেন?
ফিরে যাই নাই, কারণ আমি তো যাই বাড়িতে, কি করবো চাচা বলছো তুই আর বাড়ি আসবি না কোনোদিন।
ও আচ্ছা, বাড়িতে গেলে এরকম অত্যাচার হয়।
হ্যাঁ অত্যাচার হয়, কিন্তু চাচা বলছো তুই আর কখনো বাড়ি আসবি না, তোর আমি ঠিকানা দিছি, তুই একজন আর দেখাই ঠিকানাটা তুই চলে যাবি, কিন্তু তুই আর কোনোদিন বাইসাও থাকো, তুই ঠিকানা যদি নাও পাস ওই জায়গা নাও পাস বাড়ি আসবি না, যতদিন তুই বড় না হচ্ছে ততদিন বাড়ি আসবি না।
এটা চাচা বলে দিয়েছে।
হ্যাঁ, এই ওই ঠিকানা হারাই ফেলার পরে আমি এক পর্যায়ে ওদের সাথে আবার বন্ধুত্ব হয়ে যায়, মানে আমি খাওয়া দাওয়া করতে পারি না, কোনো কিছু করতে পারি না, আমি দেশেও আসতে আসতে আসি না, তখন দেই করা এই জায়গা ও জায়গায় টোকাই টাকায় খায়, এই হোটেল দিয়ে কিছু ফালাইলে, রুটি ফালাইলে, এটা ফালাইলে, ওইটা ফালাইলে, দইয়ের মিষ্টি দইয়ের হাড়ি ফেলাইলে, এগুলো খায়, তখন ওদের সাথে আবার আমার ওই ওখানে ঘুমাইতে ঘুমাইতে ওদের সাথে একটা সম্পর্ক হয়ে যায়, সম্পর্ক তখন ওরা কয় ভাই দেখ তোর তত্ত্ব নিয়ে খাইছি আয় তুই আমার সাথে আয়, তখন ওদের সাথে মনে এক পর্যায়ে ওদের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায়, ওদের সাথে থাকি। কিছুদিন থাকার পরে ওখান থেকে আমি বৃহস্পতি ওদের শাহালিবার মাজারে উরুজ হয়, ওই উরুজে ডাবের ছোকলা টোকলা খাইতাম, যাই হোক ওখান থেকে পলাই আমি ওই ওদের সাথে উরুজে আসি, শালিবার মাজারে আসি, মাজারে আসার পরে ওই মাজারে থাকি, খিচুড়ি পাক করে খিচুড়ি টিচুড়ি খাই, খাওয়ার পরে ওখানেও প্রায় তিন চার মাস থাকি।
কত সালের গল্প মনে করতে পারবেন, কত সালে ঢাকা শহরে এই এই
তখন ভাইয়া তখন ঈশ্বর আছে,
ঈশ্বরের সময়ের গল্প। প্রিয় শ্রোতা, গল্প শুরু হলো মাত্র, মানে এখনই হচ্ছে হলো মেইন গিয়ার যেটাকে বলে গল্পের, এখন থেকে সামনের দিকে আমরা আগাবো। একটা ছেলে ঢাকা শহরে সে জায়গায় যে জায়গায় যাওয়ার কথা ছিল, ইটস ওয়ান কাইন্ড অফ সিনেমাটিক স্টোরি, সেখানে সে যেতে পারেনি বিকজ অ্যাড্রেসটা হারিয়ে ফেলেছে, পেছনে ফিরে বাড়িতে যেতে পারবে না কারণ বাড়ি তার জন্য জাহান্নাম হয়ে গেছে, অ্যান্ড সে হচ্ছে হলো ব্যবসা শুরু করলো টোকাইদের সাথে যারা তাকে একসময় ছিনতাই করেছিল। ফাইন, আমরা এখান থেকে ফিরবো প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আজকে এখানে জহিরুল আছে তার জীবন গল্প নিয়ে। আর বিরতিতে যাবার আগে আপনাদেরকে যেটা বলতে চাই আরো একবার, সেটা হলো যে অফ মুড, গন মুড কিংবা সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের সাথে, প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টি। ফিরছি ছোট্ট একটা বিরতির পর। শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kibria, only on Dhaka FM 90.4. শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। স্বাগত আরো একবার, শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প, আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আজকে জহিরুল এখানে জীবনের গল্প বলছে। আপনারা যদি তাকে দেখতে চান চলে আসবেন আমার ফেসবুক পেজে, www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আরজি কিবরিয়া নামে দেওয়া আছে, প্লিজ লাইক দিস পেজ। আর আরেকটি বিষয়, সেটা হচ্ছে যারা এখানে জীবনের গল্প বলতে চান তারা প্লিজ আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904, আমি আরও একবার বলছি 09611904904। জি জহিরুল, তারপর
ওখান থেকে ওদের চারপাশটা পোলা মানে আমরা একসাথে যাইতেছিলাম মিরপুর 10 নম্বর দিকে, 10 নম্বর দেওয়া ঘুরতে 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 ওই কাগজ টোকার টোকাইতে, আমরা কাগজ টোকাই তখন মানে যেখানে যা পাই আর কি ওই টোকাই, তাহলে টোকাই ওইটা বিক্রি করি মিরপুর 1 নম্বর, আবার একটা দোকান আছে মাজারের সাথেই ওই দোকানে বিক্রি করি। তো ওই টোকাই টোকাই যাইতেছি, যাওয়ার সময় আমি নাম বলবো না, সে লোকটা আমাদের দেশি, ওই লোকের সাথে মিরপুর 11 নম্বর বসে আমার সাথে দেখা হয়।
আচ্ছা,
তো সে বলতেছে তুই এখানে কি করস? আমি বললাম কয় তোর চাষায় না তোরা পাঠাইছে, এই ঠিকানা দিয়ে পাঠাইছিল, তো আমি ঠিকানাটা এইভাবে হারাই ফেলাইছিলাম, তার সেও আমার রাবিতে ভাই হয়। তখন বললাম পরে কয় সাহেব তাহলে তুই একটা কাজ করতে আমার সাথে আয়, তখন আমি তার সাথে চলে যাই।
আচ্ছা,
যাওয়ার পরে ওই বাসায় আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আমাকে ওখানে দেয়, দেওয়ার পরে আমার কাজে দেয়, কাজ করতেছি, ভালোই করতেছি কাজ, যখন কাজ করতেছি তো কাজই করতেছি, কিন্তু ভাইয়া রাত্র 2-2:30 আগে ঘুমাইতে পারি না।
আচ্ছা,
আবার উঠতে হয় ফজর আজানের আগে, উঠতে হবেই, মাস্ট পড়তে হবে, উইটার তাদের নাস্তা রাস্তা রেডি করতে হবে, কিন্তু কাজটা খুব ভালো ছিল, খারাপ না, দুইটা আড়াইটার আগে আর ঘুমাইতে পারি না, ঘুমের জন্য খুবই মানে আমি পড়ে যেতাম, আমি তো ছুটে দিলাম কিন্তু ঘুম হতো না। আমি ওখান থেকে এক পর্যায়ে ময়লা ফেলাতে পারাইতো, তখন ওখান থেকে আমি পলাই, মাসতানিক কাজ করি, নিজের ইচ্ছা খেতে পারবে আমি পলাই যাই। ওখান থেকে পলাই যাওয়ার পরে আমি আবার সেই সাহালি বাবার মাজারে আসি, আইসে আবার বন্ধু বান্ধবের সাথে আবার দেখা হয়, ওদের সাথে আমি আবার মিল হই। মিলার পরে ওইখান থেকে বেশ কিছুদিন থাকি, ওদের সাথে যায় আমার জীবন কাটতে 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 প্রায় তিন চার বছর চলে যায় শালি বর মাজারি। চলে যাওয়ার পরে আমি এক পর্যায়ে মোটামুটিভাবে ওখান থেকে যাইয়া যাইতেছি কাগজ করতে, তখন এক হোটেলে বলতেছে যে এই তুই একটা কাজ করবি, প্লেট দুবি, চিটাইঙ্গা হোটেল, হোটেলটা মিরপুর সাত নম্বরে এখনও আছে, তাই বলছে হোটেলে কাজ করবি, প্লেট দুবি। তা আমি ওরা কেউ রাজি হইল না, আমি রাজি হয়ে গেলাম, রাজি হয়ে যাই আমি হোটেলে কাজ নিলাম, কাজ দিয়ে প্লেট দিতেছি আর থাকতেছি খাইতেছি, খাওয়ন দাওয়ন খুব সুন্দর পাইতেছি, এখন তিন বেলা খাওয়ান পাইতেছি খুব সুন্দর। কিন্তু তেলে ঢুকে ঢুকে ভাই আঙ্গুলে ঘা হয়ে গেল, অত বড় হোটেল না, হোটেলে কাজ করতে করতে মানে আঙ্গুলের ভিতরে দুই হাতে মানে ঘাড় জ্বালায় রাত্রেবেলা ঘুমাইতে পারতাম না, একবারে পচা গন্ধ বেড়ে হয়ে যেত হাতে গুঞ্জা। তখন কইলাম কি না আমি কাজ করবো না, তখন আমার একশো টাকা বেতন ধরছিল, মাসিক বেতন একশো টাকা। তখন করার পরে তখন কইল কি যে কাজ করবি না, কাজ করতে হবে, আমি আমার হাত শেষ হয়ে গেছে, আমি কাজ করতে পারবো না, কাজ করবো না। তখন কইলো যে তোর কাজ না গেল তোর বেতনও দেবো না। তিন মাসের মতো কাজ করতে ওরা আমার বেতনটা দিল না, বেতনটা দিল না, কিন্তু হাতের ঘাট তারও নয়। ওখান থেকে আমি চলে আসি আবার শালিবর মাজারে চলে আসি, আসার পরে ওদের সাথে দেখা হয় বন্ধুদের, আর এখন আর কোনো কাজের আশা আর করি না, এখন আর কোনো কাজও পাই না, কাজের আশাও করি না। তাই একদিন এইভাবে কোরবানি কোরবানি আসছে, কোরবানির দিন টোকাইতেছি টোকাই খাইতেছি, কিন্তু মাংস টোকাইয়া বিক্রি করছি, বনানি তো আসছিলাম মাংস টোকাইতে, মাংস টোকাই টোকাই বিক্রি করছি, বিক্রি টিক্রি করে ওটার প্রায় আমার কাছে সত্তর আশি টাকার মতো হয়েছে মাংসটা বিক্রি করার পরে। কিন্তু এখন যেন ভাত খামু, ভাতের হোটেল খোলা নাই কোথাও, কোনো হোটেল খোলা নাই, কোরবানির দিন ভাত খাওয়ার মতো কোনো স্থান নাই। তখন ওই মিরপুর দুই নম্বর স্টেডিয়ামটা যে স্টেডিয়ামটা তখন হয় নতুন কাজ করা শুরু করছে, এক পর্যায়ে উপরে কিছু কাজ হইয়াও গেছে নিচে খোলা, তাই ওখানে আইসা ঘুমাইতাম রাত্রে স্টেডিয়ামে ঘুমাইতাম আর দিন হলে এই কাজ করি। ওই টাকা আছে কিন্তু হোটেল খোলা পাইতেছে না খাইতেছে না, তো টাকা কয়টা আমরা খাইতে 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 টাকা করে রুটি মুড়ি খাইতে খাইতে শেষ, তাই তিন চার দিন পর্যন্ত ভাত খাই না। তো একদিন দেখি কি মিরপুর দশ নম্বরে একটা ডাস্টবিন, তা আমরা তো ভাত খাই না, ভাত তো খাওয়া নাই, ওই টাকা দিয়ে মনে করেন রুটি মুটি খাই, এই জানে যা পাই ওইটাই খাই কিনা খাই, টাকাও শেষ আর আমরা খাওয়ানো পাইতেছে, টাকাও শেষ কিন্তু কোনো কাজও নেই, আর ভাঙ্গারি দোকানটাও খোলে না যে আমরা কোনো কিছু টোকাই বেসমু, এ ধরনের কোনো এই নাই। তখন ডাস্টবিনের পাশে যাই আমরা খাওয়ান খুঁজতেছি, ময়লা সাফ করতেছি, তখন দেখি যে ভাত একটা পলিটিনের ভিতরে ভরা অনেকগুলো ভাত, অনেকগুলো ভাত, তো এটা খুলছি, খোলার পরে ওই ভাত বাড়ি করছি, আমরা দুইজনে ভাতটা খাইছি, অনেকটি ভাত খাইছি, আর দেখি অনেকগুলো কলা ফলান, কিন্তু উপরে ছোলাগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু ভিতরে কলা ভালো,
ওকে
ওগুলো আমরা খাইছি, কলাগুলো খাইছি আর ভাত ওইখান থেকে নিয়েও আসছি সাথে করে যে কালকে খামো। কিন্তু আসছি পরে ওখানে স্টেডিয়ামে আসছি পরে ভাতগুলো আবার আমাদের লগে যারা আসছিল ওরা আবার নিয়ে খাইয়া ফেলাইছে, ভাত কিন্তু ভাইয়া ভালো ভাত ছিল না মোটামুটি।
জি, ডাস্টবিন থেকে এই পচা খাবারগুলো মানুষ খায় ঢাকা শহরে, এরকম অসংখ্য ঘটনা ঘটে মাঝে মাঝে, আমরা এই ধরনের একটা ভিডিও কিছুদিন আগে আমি আমার পেজেও দিয়েছিলাম, বলুন তারপর।
আমরা ওইগুলা খাইলাম, খাওয়া দাওয়ার পরে আমরা রাজনীতি অনেকখানি খাইছি, যেমন এই বিয়া চূড়ায় যেসব হাড্ডিগুটি খাইতে ফালা এগুলো আমরা টোকায় টোকায় ডাস্টবিন দিয়ে খাইতাম,
ওকে।
খাওয়া দাওয়ার ব্যাপারটা ডাস্টবিনই আমাদের বেশিরভাগ ছিল আর হোটেলের সামনেই বেশিরভাগ ছিল যখন টাকা পয়সা না থাকতো। তো এক প্রকারে আমি শালিবার মাজারে এভাবে করতে 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 প্রায় আমার বয়স তখন প্রায় পনেরো ষোলো সতেরো বছর হয়ে যায়।
জি,
সতেরো আঠারো বছর হয়ে যায় আমার বয়স, মোটামুটি ভালোই হয়, কিন্তু ভাইয়া আমার শরীরে মনে হয় যে চামড়া কোন হয়ে গেছিল, আমার চেহারা আর কি চেহারা ছিল না, চুল এত বড় বড় ছিল, যাই হোক চুল টুল অনেক বড় বড় হয়ে গেছিলো, চুল একদিন চুল যে কবে কাটেছে আর নিজেও কইতে পারবো না। এবার থাকার পরে একদিন এই হাড়তার তারটার তারটাতে কাজ করতেছি, তখন এই আবুল নামে একটা ছেলের সাথে পরিচয় হয়, পরিচয় ওটাও টোকাইছিল।
আচ্ছা,
ও এক প্রকারে কয় কি মিলন চল, ওই কয় মিরপুরের দিক চল, মিরপুর থাকি এক নম্বরে কিন্তু কয়েছে মিরপুরের দিক চল। আসলাম, তখন ও কইল কি যে মিলন কয় কি কয় খারা খারাইলাম, ও দেখলাম কি ভাইয়া কাপড় শুকা দিয়ে রাখছে মহিলারা, দুইটা কাপড় চুরি করে নিয়ে আসলো টান দিয়া
আপনার চোখের সামনে,
আমার চোখের সামনে নিয়ে আসলো, কয় চল তাড়াতাড়ি চল, মানে মসুর দুইটা কাপড় নিয়ে নিচ্ছে, নিয়ে নে কয় চল তাড়াতাড়ি চল। ওখান থেকে দৌড়ে দৌড়তে আমরা আইসে পড়ছি, আইসা মিরপুর এককালে স্টেডিয়ামের কাছে এসে পড়ছি, দূরে দূরে আইলাম আর মিরপুর এক নম্বর মার্কেটে, মার্কেটে এসে ওই দুটো বিক্রি করে ফেলাইলো, সাথে সাথে বিক্রি করে ফেলাইলো, একশো টাকা বিক্রি করে ফেলাইলো। বিক্রি করে ও আমার ভাত খাওয়াইলো, ভাত খাওয়ানোর পরে ভাত ভাত খাইলে রাত্রবেলা ঘুমাই রয়েছি, সকালবেলা ওইটা আমি এক লাখ লাই হাঁটতে 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 আসলাম মিরপুর সাত নম্বর দিকে। সাত নম্বর দিকে আসার পরে আমি ওই যে হোটেলে কাজ করতাম ওই হোটেলের সামনে আসছি, আসার পর আমাকে কাজ করবি, আমি কি না কাজ করবো না, পেটে ভরা আমার ভাত ভাত আছে পেটে, সকাল রাত্রে খাইছি, আমার আরো দশ টাকা আমার সাথে আছে, আমি বললাম না আমি কাজ করবো না, আমি হোটেলে কাজ করবো না।
ওকে,
কাজ করবো না। তো পাশে একটা ভেবিটিসির গ্যারেজ ছিল বিহারির, তো ওই গ্যারেজের সামনে আমি ঘোরাফেরা করতে আসি, তখন ওই নাম ছিল লোকটা হেলাল, তা কইতেছে এদিকে আইসি, আর পরে কয় কাজ করবি গ্যারেজে, আমি কি করবো, টাকা পয়সা পাবি না, গাড়ি মুছে যা পা এটা নিবি আর কাম শিখবি,
কোনো টাকা পয়সা পাবি না, মানুষজন যা টিপস দেয় ওটা। হ্যাঁ,
আর আমি বললাম তাহলে আমি থাকবো করে, কয় তুই থাকবি এই গ্যারেজের সামনে থাকবি, মানে ওর গ্যারেজ আটকে যাওয়ার পরে সামনে থাকার জায়গা, আর থাকার জায়গাও আছে, সাথে একটা চলন্ত ক্লাব আছে।
আচ্ছা,
ক্লাব আছে, ক্লাবের বারিন্দা ঘুমান যায়, তো দেখলাম মোটামুটি খারাপ না, তা আমি কইলাম কি যে হয় আমি থাকবো গ্যারেজে কাজ করবো, কয় বুঝিস কিন্তু, হয় বুঝিস, তো সে পকেট থেকে আমার দশটা টাকা বের করে দিস, কয় যা আগে ওইখানে আমার জিল আছে, কয় যা জিলে যাই গোসল করে, আর ওই গ্যারেজ থেকে আমার একটা তোয়াল্লা দিছে, কয় গোসল করতে ফ্রেশ হয়ে আয়। হ্যাঁ, তো গেছি গ্যারেজে, জিলে গেছি, গিজিলে যাই গেছি, জিলে সাবান কিনে নিয়ে গেছি, সাবান নিয়ে গিজিলে যাই গোসল টোসল করে এটা আইসি, আর ওটার পরে খুব ভালো করে গোসল টোসল করছি, আসার পরে কয়েকটি যে ডোক সেলুন ঢোকলাম, সেলুন দেওয়া, সেলুন ঢোকার পরে চুল টুল কাইটা দিল আর কি, তার টাকা দিয়েই চুল টুল কাইটা দিয়ে দিয়া আমার তার গ্যারেজে রাখলো।
আচ্ছা,
গ্যারেজ এখন কাজ করতেছি, কাজ করতেছে, আর ওই যে বন্ধু বান্ধব গুলো ওরা কাগজ টকিতে আসে, ওরা প্রতিদিন আমার কাছে আসে,
এসে
প্রতিদিন আসে, কয় বেড়া এইসব কাজ থো বেড়াতে আমাকে লাগায়, হ্যাঁ আয় দিঘায় চল জায়গা, বলতাম কি না যাব না, প্রতিদিন দুইবার তিনবার, দুইবার তিনবার আসতুই, সকালে একবার, দুপুরে একবার, অথবা রাত্রে একবার আসতুই,
খুব স্বাভাবিকভাবেই, এত বারবার নক করলে তো মন দুর্বল হওয়াটাই স্বাভাবিক,
ওই তো চল এটা থাকা লাগবে না চল জায়গা। তো বাবা বলতো দিনের ভিতরে দুইবার তিনবার করে এভাবে আসতো, তা আমি যাইতাম না, একপর্যায়ে আমি যাইতাম না, না যাওয়ার পরে আবার পাশে ক্লাব ছিল চলন্ত ক্লাব, ওই ক্লাব থেকে আবার আবার আমার আবার ওই ক্লাবের যে মেইন লিডার তার নামটা আমি বলতে চাই না, সে বলতো কি ধরুন একটা কাজ কর, কি তুই ক্লাবে আয়, ক্লাবে ওখানে ছিল জুয়ার আড্ডা,
আচ্ছা
ফুটবল প্লেয়ার ছিল, ফুটবল খেলতো আর জুয়া খেলার ক্লাব ছিল ওটা,
জি
জুয়া খেলা হতো আর ক্লাবে ফুটবল খেলা হতো, ওই ক্লাবে আমাকে কয়েকবার করে সে লিডারে আমাকে অফার দিল যে তুই ক্লাবে আয়, ক্লাবে কাজ বাজ করবি, এখানে থাকবি, ভালো থাকবি, সেখানে এক পর্যায়ে এদিকেও ছাড়তে পারি না, আর ওদিকে যেতে ওদিকে আর বন্ধু বান্ধব জ্বালাইতেছে। তো একদিন আমি যার কাছে বড় হই, যার যার গ্যারেজে থাকি, তাকে একটা চাপ সৃষ্টি করলো ওখানকার পোলা পাইনে,
আচ্ছা
যে তুই ওকে রাখিস না, ও তো বিহারি, তুই ওরা রাখিস না,
আপনাকে বলতো বিহারি
না, আমার যে মালিক গ্যারেজের মালিক,
আচ্ছা
তাকে বললো সে বিহারি, আমি তোর বিহারি না, আমি তো বাঙালি, সে বিহারি, তারে বললো যে তুই ওরা রাখিস না, ঝড়ে ছেড়ে দে। তাই আমি ও বললো কি তোর তো এ জায়গায় থাকা হবে না, আমি বললাম কে, কয়ে কি যে না তোরে আমি রাখবো না, রাখবো না, এক পর্যায়ে সে আমাকে বাড়ি করে দিয়েছে গ্যারেজ থেকে, যার পরে আমি ওখানে ওরা আমার ডাকে তখন ক্লাবে আমি চলে যাই, ক্লাবে যাওয়ার পরে ক্লাবের কাজ ছিল আমার হলো শুধু যে যা চাইতো ওইটা আইনে দেওয়া, চা পান টান এসব আইনে দেওয়া, অথবা চাষের ভান্ডিল লাগবে ওইগুলো কিনে এনে দেওয়া, অথবা দেখা গেছে একটা হোটেলে চাইনিজে পাঠাইছে যা একটা মদের বোতল নিয়ে এদের নিয়ে আসতাম, এই পর্যন্তই আমার কাজ ছিল।
এই অবস্থায় আপনার কয় বছর গেছে আপনি বাড়ির সঙ্গে যোগাযোগ করেন নাই?
বাড়ির বাড়ির সঙ্গে ওই ছোটবেলা যার সিয়ার সাথে আর বাড়ির সাথে আর যোগাযোগ,
এটা কয় বছরের গল্প?
প্রায় তখন আমার বয়স সতেরো আঠারো হয়ে গেছে,
সতেরো আঠারো নয় বলছি, বাড়ি ছাড়া হয়েছে কয় বছর?
বাড়ি ছাড়া হয়ে গেছে আট দশ বছর,
আট দশ বছর, ওকে তারপর
হয়ে গেছে, এখন এই ক্লাবে আমি ওই ক্লাবে থাকি, ক্লাবে থাকি এই কাজ করি, আর ওইগুলা কাজ করে টাকা পাই ডেলি, চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে ডেলি আমাকে বেতন দেয়, আর ওই সিগারেট থেকে রাইনা যেটা থাকে ওটা আমার আমারই থাকে, এভাবে প্রায় আমার কাছে বেশ কিছু টাকা জমা হয়। তবে টাকাটা আবার আমি জমা রাখি অন্য আরেকটা দোকানে, একটা চার দোকানে জমা রাখি, জমা পরে প্রায় বছর দুয়েক ওখানে কাজ করি, ক্লাবে কাজ করার পরে ওখান থেকে আমি চিন্তা করলাম কি যে না বাড়ি যাম, বাড়ি যাম, তো বাড়ি যাম, অনেক সময় দেখা যায় পুলিশ আয় ধাওয়া হয়তো,
আচ্ছা
ধাওয়াইলে পরে ওই ভয় পাইতাম, ভয় ওখান থেকে আমি বাড়ি যাওয়ার নেট করে আমি ওখান থেকে চলে আসি, চলে আসি, আইসা ওই বন্ধু বান্ধব গুলো আসে ওদের সাথে প্রত্যেকদিন দেখা হইতো, প্রত্যেকদিন দেখা হইতো, তো আমি মনে করলাম কি যে আমার কাছে তো বেশ কিছু টাকা এখন ক্যাশ হয়েছে। আবার ওই বিহারির লাগে আলাপ করলাম যে ভাই আমার গাড়ি চালানো শিখান যাইব ওর সাথে পেলাম। তখন কে ভাই তোরে আমি গাড়ি চালাতে পার শিখাতে পারবো না, কে তোর শিখাতে গেলে সমস্যা আছে, তোরে আমি এই জায়গায় যতদিন আছি আমি তোর গাড়ি চালানো শিখাতে পারবো না। আমি বললাম তাহলে গাড়ি চালানো শিখান যাইবো না, কেন না তোর আমি শিখাতে পারি একটা শর্তে, কি তুই এ জায়গায় বসে শিখতে পারবি না। আমি তোর শিখামো ঠিকই কিন্তু তোর এ জায়গাতে থাকতে
পারবো, সমস্যাটা কে করবে গাড়ি শিখে চালানো শিখলে?
ঠিক আছে যদি আমি ওখান থেকে ক্লাবে থেকে যদি আমি বাইরে এসে তার কাছে গাড়ি চালানো শিখি তাহলে তার উপর একটা আবার টোকাই রাতে আসি, এছাড়াও আবার ওখানেও বন্ধু বান্ধব হয়ে গেছে। তারপরে আমি ওখান থেকে চলে আসি, চলে আসি কিন্তু ওই বিহারিরে আমি ওই সময় সদর আমলে 6,000 টাকা দিই গাড়ি চালানো শিখতে, সে বলছে 6,000 টাকা দেওয়া লাগবে।
আচ্ছা
6,000 টাকা দিয়ে পার পেটে আমার কাছে আরো 1,000 টাকা ছিল। 6,000 টাকা দিয়ে তার কাছে আমি গাড়ি চালানো শিখি কি হবে, আমি মিরপুর স্টেডিয়ামে ঘুমাই আর ওই টাকাটা খাই তার কাছে, সে রাত্রেবেলা আমার গাড়ি চালানো শিখায়। কিন্তু আসলে আমি এখানে একটা প্রোগ্রাম করছি, আমি গাড়ি চালানো শিখে আমি গাড়ি পাবো না তা আমি ভাবিনি। আমি মনে হচ্ছে যে গাড়িতে আমি পামুই, অনেক মানুষের সাথে পরিচয় গাড়ি পামুই, কিন্তু আসলে আমি গাড়ি চালানো শিখে কিন্তু আমি গাড়ি পাইনি।
আচ্ছা
না পাওয়ার পর আমার টাকা পয়সা সব একুলো গেল, ওকুলো গেল, এখন আমার কোনো কুল রইল না। তখন আবার মিরপুর আসি, মিরপুর এসে শালিবার মাজার থাকি কিন্তু আর এখন ওই ক্লাবের সামনে যাই কিন্তু ক্লাবে আর আমার নিবে না, কিন্তু ক্লাব থেকে আমার ছাড়তে চায় না, কিন্তু ক্লাব থেকে না করে আসার পরে আমার এখন আর নিবে না, ওরা এখন আর লোক নিয়ে নেছে না। থাকার পরে এখন ওই মিরপুর থাকি কিন্তু আমি গাড়ি চালানো শিখছি কিন্তু আমি গাড়ি পাইতেছি না, যার কাছেই যাই কোনো প্রকার আমি গাড়ি পাইতেছি না, গাড়ি না পাওয়ার পরে। কিন্তু আরেকটা জিনিস, আমি ওই মিরপুর শালিবার মাজার থাকি, এরপরে ওই আবুল নামে ওই যে ছেলেটার সাথে যে আমি দুটা কাপড় চুরি করছিলাম, ও যে চুরি করছিল ওর সাথে আবার দেখা।
আচ্ছা
দেখার পরে ও নেশা করতো, তখন ওর সাথে দেখার পরে এখন আর কাগজ আর টোকাই না, আর টোকাই কত টোকাই রাস্তায় আর যাই না, মানে কাগজ টাগজ টোকাইতে পারিও না আর যাইও না, আমি ক্লাবেই থাকি বেশিরভাগই। ওই
ছেলেটার নাম কি ছিল?
আবুল।
আবুল, হ্যাঁ
আবুলের সাথে যাইতাম, ও কিন্তু আগেও কাগজ বিষয়টা টোকাইতো না, ও বেশিরভাগই চুরি করতো, ওই আমার সাথে নিয়ে যাইতো। এক একখান যাইয়া ও চুরি করতো, ও আইনে আমার একখান বসাইতে হইতো যে তুই যায় দাঁড়া এই জায়গায় দাঁড়াইছি, ও যায় নিয়ে আসতো, নিয়ে আসা দিয়া চোদ দৌড়া, এভাবে করতাম। করার পরে বেশ কিছুদিন ওর কাছে আমি শিখতেছি, এখন ও আমিও চুরি করি ও চুরি করে, শুধু একমাত্র কাপড় চুপড় চুরি করি।
আচ্ছা
ওই দিয়ে চলি আমরা, ওই দিয়ে খাই, কিন্তু ও নেশাগ্রস্ত হয়ে গেল, ও নেশা খায়। নেশা খাওয়ার পরে এক পর্যায়ে ওই ওর সাথে আমিও নেশা খাওয়া শিখে গেলাম।
কি দিয়ে শুরু করলেন?
প্রথমেই তো দেখলাম গাঁজা খাইতো।
আচ্ছা
গাঁজার পরে ওই ও যা ভাত খেতে আসছে বেশি ও গাঁজা খাইতো, কিন্তু আমি ভাত খাইতাম, ওই একে তো নে টান দে, ওই একদিন টান দিয়ে দুদিন টান দিয়ে একদম হিরোইন খাইতো, ও হিরোইনও খাইতো। তারপরে ওর কাছে আমি ওই আমার টান হিরোইন খাওয়া শিখাইলো, শিখানো পরে ও কইলো কি যে খা, ওই মিরপুর স্টেডিয়ামে বসে খাইতাম, স্টেডিয়ামে বসে যে সিঁড়িগুলো উঠতো না, সিঁড়ির নিচে অনেক জায়গা আছে ওইখানে বসে খাইতাম। খাওয়ার পরে আমি দেখলাম যে তো ভালোই লাগে খাইতে খাইতে, খাইয়াতে ওই যে ঘুমাই থাকতাম, তো ঘুমাই থাকলে মনে হতো দেশ সবই আমার একলার, অন্য কেউ এরা কিছু নাই সবই আমার। তো এইভাবে নেশা করতাম আর এইভাবে চুরি চিচুর আমি করতাম, এ জায়গা যাইতাম। একদিন মিরপুর সোয়েনবার একদিন ধরা খাইলাম, ধরা খাওয়ার পরে যে মারলো কঠিন প্রায়।
যাই হোক আপনার ক্ষেত্রে কি হয়েছে আমরা শুনবো, তার আগে প্রিয় শ্রোতা আমরা আরেকটা বিরতি নিচ্ছি। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প আর জি কিবরিয়ার সাথে। বিরতি নেবার আগে আপনাদেরকে বলবো, অফ মুড, গন মুড কিংবা সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসছে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ফিরছি ঠিক রাত 12টায়। শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আরজি কেবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। সবাই রাত বারোটা প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আর যারা আমাদের এই অনুষ্ঠানগুলো পুরনো অনুষ্ঠান থেকে শুরু করে, মানে আগের প্রচারিত এপিসোডগুলো থেকে শুরু করে আমাদের সিক্রেট যেটা প্রচারিত হয় রবিবার সেই অনুষ্ঠানে, এবং যাবতীয় অনুষ্ঠানগুলো আপনারা পেতে চান একই জায়গায় বসে প্রত্যেকটা এপিসোড, তাহলে আসতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে, এবং এসে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে ডান পাশে যে ঘন্টা বাটনটা আছে, বেল বাটন আমরা যেটাকে বলি, সেটা অন করে দেবেন। তাহলেই সঙ্গে সঙ্গে আপনি জানতে পারবেন কখন আমরা নতুন কন্টেন্ট সেখানে আপলোড করছি। ওকে, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আপনি যদি ঢাকা এফএম 90.4 নামে সার্চ দেন তাহলেও আপনি আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, যেখানটা আমরা ছিলাম জহিরুল,
2 বছরের মতো ওর সাথে ঘোরাফেরা করলাম। ঘোরাফেরার পূর্বে এক পর্যায়ে আমি ওখান থেকে 2 বছরের ভিতরে অনেক অনেক কাজ করছি। এই চুরি চুরি করে আয়দা করে যাইতে আমার টাকা পয়সা এমন দিন গেছে, চুরি করে কোনদিন 1200-2000 টাকারও কাজ করছি চুরি করে। তো এত টাকা কি করবো, এতটা কিন্তু বাড়ির কথা কিন্তু এখন আর মনে নেই, বাড়ি কিন্তু আর যাই না, বাড়ি কিন্তু যাওয়া বন্ধ, বাড়ি ঘরের কোনো খবর আর আমার কাছে টোটালি নাই, বাড়ি ঘরে আর যাই না। তাই 2000 টাকার কাজ করছি। ও করলো কি, আমার একদিন নারায়ণগঞ্জ নিয়ে গেল, নারায়ণগঞ্জ নিয়ে গেল। নারায়ণগঞ্জ নিয়ে যাওয়ার পরে গেলাম, যাওয়ার পরে ওখানে যে ও হিরণ খেলো নারায়ণগঞ্জ বৈশা।
আচ্ছা,
তারপরে আনো ও খাওয়া শিখাইলো, খাওয়া শিখানোর পরে যাওয়ার পরে ওখানে যা হয় আর কি, উঠিতেলায় ও নিয়ে গেলো, আমার টাকা পয়সা ওই দিল। ওর কাছে টাকাটা থাকতো, আমার কাছে আর তো টাকা দিত না, যাই যদি করতাম টাকা পয়সা আমার কাছে দিত না, কিন্তু ওর সাথে আমার রাখ। তাই আমি চিন্তা করতাম টাকা গুলো সব একলাই খাইবো, ভাগে হইব না ওর কাছে থাকবে। রাত্রেবেলা সন্ধ্যা পর পর ও আমারে অনেক মারে, মারার পরে ওরে আমি মারি, আমি কিলাম ও চোর, ও চুরি করছে। কি চুরি করছে? ও ঘর চুরি করছে, ওই ঘরে কাপড় চুরি করে নিয়ে এসে। তখন ও কইলো কি, না ও আনছে, আমি কইলাম না ও আনছে। এবার কইলো আমার আটকাইছে এই জন্য ও আমার মারে নাই। ও রাত্রেবেলা আইয়া মিসপুর স্টেডিয়াম ঘুমাই রয়েছে, ঘুমের মধ্যে ও আমার ঈদটা টাক মারছে, টাকটা মারছে কালে এই জায়গায়, ঈদটা টাক মারছে, টাক মারছে পরে মানে
আবুলে
ও মাইরে খেলাইবো আমার টার্গেট হলো এটা, আমি করে দিলাম কা। এরপর যাই হোক, ব্যথা তো পাইছে, পেয়েছে ফাইটটা রক্ত বেরিয়ে গেছে এখান থেকে
ঘুমের মধ্যে তাও।
হ্যাঁ, ঘুমাই রয়েছে, আমি তো জানি না ও আসবে, আমি তো এই স্টেডিয়ামের ভিতরে ঘুমাই রয়েছি, লঙ্গি মুড়া দিয়া একটা লঙ্গি মুড়া দিয়ে ঘুমাই রয়েছি, প্রায় সময় আমরা ঘুমাত, আমার তো ঘুমাতো একটা লঙ্গি একটা ইট, এছাড়া আমার ঘুমানোর আর কোনো কিছু নাই, একটা লঙ্গি একটা ইট অথবা গায়ে যা আছে। শীতকালের দিনে তো মনে করেন জ্বালার মতে থালা দুইটা থালা কিনে বাস ওই মুড়া দিয়েই ঘুমাই থাকতাম, যে কোনো জায়গায় আমরা ঘুমাতে পারতাম। তাই এখন ও টাকটা মারছে, আমার রক্তে ওই জায়গাটা একটা লাল হয়ে গেল, কইরা রক্ত বাইরে মনে করেন একেবারে পাকারা পাকাটা ভিজে গেল টাকটা মারছে। আরেকটা টাক মারছে আমার এই জায়গায়, এখনো দাগ আছে, এই গিরাটা টাকটা মারছে, এদের রক্ত বেড়েছে। ভাই দৌড়ো মধ্যে দৌড়তে পারি না। এবার যাই হোক, হাত পাও ধরে আর কইলাম ভাই তোর পা ধরে তুই আর মারিস না। তো পাশে আরো 2-3টা লোক আছে, লোক বয়স্ক লোক সৈন্য, ওরা আবার দিন মজুরি কাজ করে, ওরা আবার ওই জিনিস দেখে ওরা উঠছে, ওঠার পরে ওরা আবার ওরা ধরছে, ধরাবার করছে মারসুস্কার করে, ওরে মারসুস্কার করেছে ওপর থেকে ওই ইট ধরে আর একটা বুড়া লোকের গায়ে মারছে, লোকটারও ব্যথা পাইছে, লোকটা সিরিয়াস। তাই আর কিছু কয় না, ছেড়ে দিছে, টোকাই বলা যা মোচাই করুক, সর 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 চলে গেছে। এরপর আর আত্মা ধরে যাক, মাটি ঠেকাইলাম, ঠেকানোর পরে ওই অবস্থা তো রইলাম। ও করলো কতক্ষণ পরে আবার কতগুলো পাতা লয়েছে, পাতা পাতা আইনা দেশে, এই জায়গাটা ডলিয়া ডলিয়া দেশে দলে ডলে দিয়ে রক্ত রক্ত বন্ধ হয়েছে, যা আর কি হয় আর কি নিজের মধ্যে এভাবে হইলো। হওয়ার পরে বন্ধ টন্ধ হইলো, হওয়ার পরে বন্ধ বন্ধ কি আর হয়, রক্ত পড়তো অনেক রক্তই পড়ছে বন্ধর সেলাই মেলে আর কিছু আনন্দে রক্ত পরে ওদিকে মুছি আর ওদিকে অনেকখানে করতেছে এইভাবে। থাকার পরে পরের দিন যখন করলাম কি ভাই তুই আমার মারলি আর আমি কি করবো ক, আর আমি উঠতে পাও দিয়ে পাওয়া পারি না ঠিক মতো গিরের উপর মারছে যে গিয়ে ব্যথা করে আমি ডাইন পাম পাও দিয়ে পাওয়া পারি না। এবার সে কয় ও আবার একটা লোন দিতে নাই না সিরিয়া এবার বাম দিয়েছে এই জায়গাটা
পাতা
বাম দিয়ে রাখছে ওই বাম মাথাটা বান্ধা দিয়েছে বান্ধে টান্ধে দিয়ে আমার কান দিয়ে বর দিয়ে লয়ে গেছে। এই একটা হোটেল আছে হোটেলের ভিতরে নিয়ে গেছে, হোটেলের ভিতরে আই না ভাত খাওয়া হয়েছে ওই ভাত খাওয়াইছে ভাত টাত খাওয়াইটাই আবার স্টেডিয়াম আইনে আমার গুমলা হয়েছে গেছে তুই এনে ঘুমা খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই তুই এনে ঘুমা আমি খাওয়া ব্যবস্থা আমি করবো মানে আমি করবো মানে তাই আমি যে সারাটা দিন ওই ঘুমাই উঠে বই তুই ও দুপুরবেলা আবার আইসে পোলট্রি ভাত আর মাংস গরুর বস্তু কিনে নিয়েছে তখন ছয় টাকা প্লেট গরুর বস্তু এইভাবে কিনে নিয়েছে আর কি ছয় দুই টাকা প্লেট ভাত এই কিনে নিয়েছে পোলট্রি করে আর একটা পোলট্রি করে এই পানি নিয়ে আসে তাই নিয়েছে নিয়ে আসার পরে আমি খাইলাম ও খাওয়ায় রাত্রেও খাওয়াইলো প্রায় তিন চার দিন খাওয়াইছে কারণ সুস্থ হয়েছি সুস্থর পরে আবার আল্লাহ হাঁটা শুরু করলাম হাঁটতে 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 এইভাবে এই কাজই করি কিন্তু ও তিন চার দিন আমার খাওয়াইছে মারছেও খাওয়াইছেও মাইরো দিয়েছেও খাওয়াইছেও কিন্তু ওই সময়টা ওরা মারতে পারিনি কিন্তু মারতলাম মিরপুর ভাইয়া ওই যে সুরের ধরা খাইছি ওই চোর চোর ওই জায়গায় ওরা মারতলাম আর ওই জায়গায় মারি খাইছেও কিন্তু ওই সময়টা আমার মারছে সময় আমি মারতে পারিনি মারতে পারিনি কিন্তু আমার একটা জেদ ওরা আমি মারবো ও আমার মারছে আর মারবো সুস্থ হইয়া এরপর খাওয়ানোর পরে আমি আর ওটা জেদটা ভুলে গেলাম যে না ও খাওয়াইছে আর মারবো না থাক দুজন এইভাবে গেল। ওইখান থেকে এখন এই আসলাম আস্তে 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 সতর্কটা আমরা আসি টাকা পয়সা হইলে সতর্কটা আসি তেজগাঁও আসি রেল স্টেশনে তেজগাঁও বুঝতে আসাম মিরপুর দেয় যায় তো দেয় চুরি স্টেশন আমি করে ওই এই তেজগাঁও আসে তেজগাঁও আসা বেশি বেশি তো একদিন মিরপুরতে আমি একটা সাইকেল চুরি করছি সাইকেল চুরি করছি মিরপুরটা মিরপুরতে সাইকেলটা চুরি করছি দেখছি একটা সাইকেল থুইছে সাইকেলটা থুইছে আমি দেখছি কিন্তু সাইকেলটা তালা দেয় নাই কিন্তু আমি সাইকেল চালাতে পারতাম সাইকেল চালাতে পারতাম নিচতলা থুয়ে লোকটা উপরে হয়ে তালা দেয় নাই লাল একটা সাইকেল মানে ইন্ডিয়ান ছোট সাইকেলগুলো আছে না ওইগুলা সাইকেলটা আমি ওইদিন চুরি করে লইছি কিন্তু এটা আবুল জানে না যে আমি সাইকেল চুরি করছি ও দেয় নাই ও গেছে এইগুলোতে আমি গেছি এইগুলোতে কিন্তু এইগুলোতে আমি দেখছি সাইকেলটা ওই থুইছে ওই সাইকেলটা ও গেছে ওইগুলোতে আমি এইগুলোতে সাইকেলটা লই আমি বেড়ে ও তো আমার খোঁজ করে মানে একটা গল্লি ভাগ করা ছিল যে এইগুলোতে ও ঢুকলে আমি এইগুলোতে ঢুকতাম আর ও ওইগুলোতে ঢুকলে আমি এইগুলোতে ও আমি ওইগুলোতে ঢুকতাম এইভাবে আমি সাইকেলটা নিয়ে আসি নিয়ে আসার পরে ও আর আমার পাইতেছে না আমি করছি সাইকেলটা সাইকেলটা বেশ মুখ বেসেন্টের কোনো রাস্তাটা আমি চিনি না বেসেন্টের রাস্তাশানে ও বেসেন্টের রাস্তাশানে ও এখন আমি আইসা মিরপুর দশ নম্বর আইসা খারাইছে অরিজিনাল দশে দিয়ে সাইকেল চুরি করে তুমি দশ দশ নম্বরে খারাইছে খারাই আমি চিনতে পারতেছি কোন দিকে যেমন আমি কই গেলাম এখানে বলতে ধরতে দুধ ধরে আলাই আমি ধরে আলাই আমি এখান দিয়ে ডুবজা গাইছি ধরে আলাই আবার সাইকেলটা চালাই গেছি চালাই আবার গেছি একটা সোজা কাজিবার এসে খারাইছি কাজিবার এসে খারাইছি খারাইছি পরে আনা আর পাই না না পরে আনা অনেক পরে খারাই রেখে প্রায় রাত্র নয়টা সাড়ে নয়টা পর্যন্ত খারাই দিছি তখন আর পাই না না পর পরে আমি কই কোন দিক যাম কোন দিক যাম পরে আবার চালাই দশ নম্বরে দশ নম্বরে মিরপুর এক নম্বরে দিকে আছি যখন স্টেডিয়ামের সামনে আছি দুই নম্বর স্টেডিয়ামের সামনে আছি তখন দেখো সাত নম্বর ভিতরে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে বাইরে আসে ওই রাস্তা দিয়ে একটা ব্যাগ কান দিয়ে বাইরে আসে তখন ও আমি ওর দেখে খারাইছি খারাপ আমি কাবুল খারাপ কি আমি কি দোষ এখানে একটা সাইকেল চুরি করে নিয়েছি কি কষ্ট আমি কি হয় কইল হলে ঢাকাই থাকবো না এসে দিয়েছে ঢাকা ছাড়ম আমি কি কই যাবি চিটে আনলাম চিটে আনলাম আমি কি হে একা কি হয় ও চিটে আনছেন তো ভাইয়া ও চিটে আনছেন তো আমি কিন্তু চিটে আনছেন তো নছেন তো আমি কোন সময় যাই না আমি তো ঢাকাই তখন আমি গেলাম চিটে আমি কি কেমন শহর কেমন কয় কি এরকমই তুই চলে আসতে আর ভালো উন্নত আর আই আর সাইকেলটা দেখালাম দেখালাম সাইকেলটা দেখে দেখা কয় কি ওঠ উঠলাম পিছনে পিছনে আমি কইছি ও চালাইতে ও চালাইতে পারে সাইকেল চালাইতে পারে ও আনো চালাইতে আমি কি বেশি কই কয় তেজগাঁও ল আমি ব্যাগ করলে বয়ে রয়েছি আর ও চালাইতেছে তাই আমি ও শেয়ার পরে ছাড়ছে পরে ও আবার আমার কাছে দিছে তুই চালা এবারে আমি কোথাও পিছনে বই আবার ও ব্যাগটা লয়ে বসে ব্যাগের ভিতরে কাপড় চুপুর হ্যাঁ এবার করতে করতে আইলাম তেজগাঁও তেজগাঁও এসে সাইকেলটা বেচলো বুঝলি ওই সময় পাঁচশো টাকা সাইকেলটা বেচলো সাইকেলটা পাঁচশো টাকা বিক্রি করে দিলো আর কাপড় চুর বেচতে প্রায় চার পাঁচশো টাকা আমার হয়ে গেছে ওই কাপড় চুরের টাকা প্রায় এক হাজারটা উপরে হয়ে গেছে আমার দ্বারা ক্যাশ আর আমি করতেছি কি সাইকেলের টাকাটা একটা আমি আনছি, ওইটার টাকাটা আমার কাছে দে, আর তোর কাগজ করে তোর কাছে রাখ। কইতেছে তোরা না একদিন কইছি তুই এলে কোনদিন বাজাজি করবি না, আমার কইতেছে তোরা যে এত মারলাম তারপর তোর হয় না, আমার কইতেছে। হ্যাঁ তখন আমি কইলাম কি আর কোনো পেশাটা কথা বললাম না, চিন্তা আর মারামারি করবো যাবো থাক। হ্যাঁ আমি কি করবি আমি কইল আগে কমলাপুর লাগ, কমলাপুর এলাম, আয় কমলাপুর মনে করেন রাস্তার পাশে বসে ভাতটা ব্যস্ত, ওখানে এসে দুজন ভাতটা খাইলাম। খাওয়াটার পরে ওই রাত্রে আর ট্রেন পাইলাম না, ও যায় ও সিটে আঙ্গে রাত্রে ট্রেন পাইলাম না, তখন যাবার ওই গাঞ্জা কিনলো, গাঞ্জা টাঞ্জা কিনে খাইলো কমলাপুর বসে।
আচ্ছা
গাঞ্জা কিনলো, গাঞ্জা কিনে খাইলো, আবার হিরোইন কিনে নিয়ে এলো, হ্যাঁ খাইলো,
মানে পুরো দমে চুরি করছেন আর এসব করে যাচ্ছেন দুজন মিলে। আমরা প্রিয় শ্রোতা এই জীবন গল্পের এই পর্যায়ে আরেকটা বিরতি নেব। আজকে এখানে আছেন জহিরুল, জহিরুলকে যদি আপনারা দেখতে চান বা জহিরুল সাথে যদি যোগাযোগ করার প্রয়োজন হয় প্রাসঙ্গিক ভাবে, তাহলে আসতে হবে আমার ফেসবুক আইডিতে www.facebook.com/kibriya.rj kebria.rj পেস্টে আছে আর জে কিবরিয়া নামে, প্লিজ লাইক দিস পেজ। Unfortunately, this is not still verified page. আমি জানি না ফেসবুক কি কারণে ভেরিফাইড করছে না, বাট উই হ্যাভ ট্রাইড লট। এটার একটা অন্যতম কারণ হতে পারে আমার নামে অসংখ্য ফেক আইডি আছে পেজে, প্রায় 100 বেশি। যারা করেছেন তাদের বিরুদ্ধে আইন অনুরূপ ব্যবস্থা নেবার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, বহুবার সতর্ক করা হয়েছে যেহেতু তারা সতর্ক হননি। আর বাংলাদেশে এটা এখন খুব সহজ, বিশেষ করে সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল যারা আছেন, কর্মকর্তাবৃন্দ যারা আছেন, তারা চাইলেই সহজে ট্র্যাক করে ফেলতে পারেন যে কে বা কোন ব্যক্তি কোন এরিয়া থেকে আইডিটা ওপেন করেছে। সো এটা খুব সহজেই এখন করা সম্ভব, সে কারণেই আমরা বাধ্য হচ্ছি। এইটা আসলে একটা সফট নোটিস সবার জন্য, ফেক আইডি যারা করেছেন আমার নামে এবং একই সাথে ফেক পেজ যারা ওপেন করেছেন, অনেককেই হেনস্থা করেছেন বা এরকম আমি বেশ কিছু নোটিশও পেয়েছি, তো আমরা বাধ্য হচ্ছি আপনাদের বিরুদ্ধে আসলে আইনানুক ব্যবস্থা নেবার জন্য। এবং এটা হয়তোবা অনেকেরই খারাপ হবে, আমি আসলে এতদিন ধরে চাইনি, আমি সবাইকে রিকোয়েস্ট করেছি, বারবার রিকোয়েস্ট করেছি, কিন্তু আনফর্চুনেটলি কেউ যেহেতু কথা শুনছেন না, সুতরাং আমরা বাধ্য হচ্ছি। আমরা আপনারা দেখতেই পাবেন যে আসলে কারা, হয়তো কেউ আমার খুব ভালো ফ্যান, খুব ম্যাড ফ্যান, আমি সবাইকে এখনও বলছি যে প্লিজ কুইট, আপনি আইডিটা ডিসেবল করুন এবং যত দ্রুত পারুন আপনি ফেক পেজটা ডিলিট করে দিন, নইলে আপনি ফেসে যাবেন। আমরা এখানে একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। ওকে আমরা ছোট্ট একটা বিরতি নেবার পর আবারও ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আর যাবার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, অফ মুড, গন মুড কিংবা সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4. Shunchen, RJ Kibriya Shathe, Mr. Mango Candy presents Jibon Golpo.
আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি কথা না বাড়িয়ে আমার গেস্টের কাছে আগ্রহ ফিরছি।
তারপরে ওখানে বৈশা নেশা ভালোই খাইলাম, ও খাইলো, ও তো আমার সব সময় জানি উপরে, কারণ ও তো আগে থাকতেই শেখা। তারপরে এখন এক পর্যায়ে আমিও কম না তার সয়া, এখন বাট্টাত খাইলে এখানে লঙ্গি মুড়া দিয়া ঘুমাই রয়েছি, ইডিতেন দিয়া কমলাপুরে আল্লাহ রহমাতে জনজনে ঘুমাই রয়েছি একাত্রে। ঘুমাই থাকার পরে এখন ও আসলে আমার সাইডে যায় না, আমি মনে করছিলাম যে রাত্রেবেলা অনেক উঠে দেখছি যে ও যায় নাকি, দেখে না যায় না। সকালবেলা ভোর সাতটা ট্রেনটাই বুঝি আল্লাহ রহমত, সাতটা ট্রেনই জনজনে উঠছি ছাদে, ট্রেনের ছাদে উঠছি, ছাদে উঠছি চিটাঙ্গের ট্রেনে, ও উঠছে ছাদে উঠছে, কিন্তু আমার জীবনে কখনো আমি ট্রেনে উঠিনি, এই প্রথম অ্যাট ফার্স্ট। পরে কইলাম কি আবুল তুই, আমি তো ট্রেনে কোনদিন যাই নাই, ঠিক আছে নাকি, আমরা ভিতরে ঢোক, ভিতরে ঢোক, কয় কি যে না ভিতরে ঢোকা যাবো না, ছাদে উঠতে হবে। আমি কি ভাই আমি ট্রেনে, আমার লাইফে আমি কোনদিন, আমি এত বড় হয়েছে আমি কোনদিন ট্রেনে উঠিনি, আমি কোনোদিনই ট্রেনে উঠিনি, নাহলে তুই একটা কাজ করবাই গাড়িতে চলো, ট্রাকে যাবো, ট্রাকে যাবো, কয়েকটি যে না ট্রেনে যাবো। তারপর জজুস্তি ও আমার ট্রেনে উঠেছে সাথে সাথে ড্রাইভার, ও দেখি দেখি কি ভাইয়া এক বগি দিয়ে আরেক বগি, আরেক বগি দিয়ে লাস্ট মাথায় দূরে চলে যেতে পারে তাছে, আমার আমারও জায়গায় বসে রাখছে, আমি ওই জায়গায় কিন্তু আমার ও হাত ধরে চেষ্টা করতে হবে, রানিং ট্রেন চলতেছে এর ভিতরে দৌড়ে থাকি না, আমি পারতেছি না, আমি যে আরো অনেক পোলা পাইনি ওকে ধরে যে বইছি, মানে আমি আর ছাড়ি না। এইভাবে করতে 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 আল্লাহর রহমতে চিটাঙ্গে চিটাঙ্গে যাইতে আমার মনে হয় যে বেলা পাঁচটা বাজে গেছে চিটাঙ্গ যাইতে, যাই নামছি, নামাতে প্রথম জীবনে চিটাঙ্গ শহরে গেলাম, চিটাঙ্গ শহরে যাই নামছি, নামার পরে ওই স্টেশনে ঘুমাই রেছি, ঘুমানোর পরে ও ঘুমাই রেছি, আমি ঘুমিয়ে দোলনার খাইটাই ঘুমাই রেছি, ঘুমাই থাকার পরে এখন ও ওই জায়গায় আর ওর যে জিনিস লাগবে নেশা এটা ও আর পাইতেছে না, কোনো প্রকারই পাইতেছে না, কিন্তু ও খোঁজাখুঁজি করতেছে অনেক, কিন্তু গাঁজা পাইছে, কিন্তু আর ওই হিরোইন আর পাইতেছে না, এখন ও হিরোইন খাইবে করতে, কারণ হিরোইনের লেগে ও তসমাস করে হালাইতেছে কিন্তু কোথাও পাইতেছে না। আমি কি তুই বলে আগে আইসো তুই বলে হয় রয়েছি না, মানে আমি সব জায়গায় চিনি কিন্তু যে জায়গায় ব্যস্ত জায়গায় নাই, ও জায়গায় নাই, মনে হয় পুলিশ ধরে লেগে গেছে, হ্যাঁ পুলিশ ধরে লেগে গেছে, আমি তাহলে কি করবি, কয় কি করবো তো ক, আমি কি তুই কি তুই জানাস তুই কি করবি, আমার না খাইলেও চলবে, তোর খায় তোর খাওয়া লাগলে তুই খা, আমি আমার না খাই চলবে, হ্যাঁ না খাইলে চলবে আমার, তখন কয় দোষ আমার খাওয়াই লাগবে, আমার খাওয়াই লাগবে, তখন ও মানে এক প্রকারে হিরোইন পায় না, না পারবার ও আসে দিঘির পার, লাল দিঘির পার আসে, ওই চিটাঙ্গি লাল দিঘির পার আছে ওইখানে আসে, ওখানে আসে মাজার আছে আর কি, মাজার এরিয়া আসে, আসে ওখানে খোঁজ করে কিন্তু গাঞ্জা পায়, কিন্তু ওই জিনিস আর পাইতেছে না, ও কোনো প্রকারই পাইতেছে না, না পারবার ও কইতেছে কি মিলন এই ধরুন পাইতেছে না, দেখলাম কি করবো কি করবো, আমি কই কী করবি তুই সে জানোস, কয় ল আমি কই যাবো, কয় ল এতে যাই স্টেডিয়াম এই ট্রেন স্টেশন যাই বরতলি যাই, আমি বললাম বরতলি যাবি হ্যাঁ যাই, কিন্তু হ্যাঁ নেই পা মনে, আমি কি পাবি কোথায় যাবো, অনেকে খায় না দেখলে কেটে কেটে খায় খোঁজ করবো, আমি বললাম ওটা কাজ করার দরকার না ওর বাদ দে, এরপরে ওর লাগে আবার ওই অনেক অনেক লোক আছে ওর সাথে পরিচয় ভালো ওই লোক আমাকে পজিশনে যারা আর কি আছে ওর লাগে ভালো একটা সম্পর্ক ওগুলো লাগে ওর লাগে, আমার কথা জিগে লোক কি ভাই আবুল ইয়া পাওয়া যাবো না এ জায়গায়, এই খালি গাঞ্জাই পাবি, এছাড়া অন্য কোনো কিছু পাবি না, এছাড়া ও এ জায়গায় বেছে না, হ্যাঁ পাইতে হলে ভাই একমাত্র ওই বরতলি যাওয়া লাগবে, কয়েকটা বরতলি এ জায়গায় নাই, হ্যাঁ ও জায়গায় তো পাইলো না, না পাওয়ার পরে ও ও কইলো তাহলে একটা কাম করে একটা পোলা বুদ্ধি দিল, কাকি আবুল তুই কতটি ট্যাবলেট কিনে নিয়ে কী ট্যাবলেট, কয় ও হিরোইন সে কম না, হিরোইন সে কম না মানে কয় ইলেকট্রনিক ট্যাবলেট কিনে লয় ভাইয়া, ও চার পাঁচ পাতা তখন মনে হয় 10 টাকা করে পাতা বিক্রি করে, চার পাঁচ পাতা ট্যাবলেট এনে দিল, আইনে ও দেখলাম কি সব ট্যাবলেট হাতের মধ্যে লইছে, লইয়া গছগুলো চাবাই খেয়ে লাইলো ট্যাবলেটটি,
আচ্ছা
ট্যাবলেটটি খেয়ে লাইলো চাবাইয়া, চার পাঁচ পাতা ট্যাবলেট আমার কাছে খাওয়া, আমি না আমিও খাম না, আমিও খাইনি, কোনো খাম না তুই খা, তুই আগে খাই, আমার পার্গেট হলো যে ও আগে খাইয়া বুঝুক কেমন, ও আগে খাইয়া বুঝুক কেমন, কিন্তু আমি গাঞ্জা খাইছি কিন্তু আমি ওই ওখানে যাই আর আমি ওই এর ভিতরে আর নাই, আমার ওই ধরনের কোনো অনুষ্ঠান নাই যে আমার খাইতে হবে, কিন্তু ওরও আছে ও মানে কাঁপতে আছে ধত্রায়া, দেখলাম খাইয়া কতক্ষণ পরে চা খাইয়া হে আল্লাহর রহমতে ঘুমাই গেছে,
আচ্ছা
ঘুমাই গেছে, ঘুমাই যাবে না, আমি তো চিন্তা করতেছি আল্লাহ আমি কোনো সময় আইনি কী করবো কী করবো কী করবো, কোনো দিক পাইতেছি না কী করবো, এবার করতে তান ওই সকাল হয়েছে আমি ওর ঘুম ঘুমই ভাঙে না, আর উঠছে আমি উঠতে দেই তাহলে 12টা বাজে উঠছে, আর ওরে যা খাইতে দেই ওর কাছে টাকা আছে, টাকা দিয়ে রুটি আনছি কলা আনছি কি ওরে যা খাইতে দেই ও খাইতে পারে না, চোখ মুখ লাল হয়ে গেছে খাইতে পারে না, কেমন খায় আর খায় না,
আচ্ছা
খায় না, আমি খালি আছে খালি মাথা নিচ মুই দিয়ে থাকে, খালি আছে মাথা নিচ মুই দিয়ে থাকে, খালি আছে মাথা নিচ মুই দেয় কি রে, আমার ভয় লেগে গেছে কি মরবেটার বেনি যে এতগুলো ট্যাবলেট খাই লাগলো একবারে, এবার ওর লগে যারা পরিচিত আসছিল ওপরে বলাইলাম যে অবস্থা কয় এটা কিছু হবো না, ও দু তিন দিন ঘুমাই থাক ঘুমাই থাক, আর ওই ঘুমের থেকে উঠতো ওই একদিন এক রাইতে একদিন, পরের দিন কারো পরের দুই রাইতে একদিন পুরো ঘুম, রাত্রে খাইছে তো ওই একদিন গেছে পরের রাত্রেও গেছে, পরের দিন কারো মোটামুটি ঠুকে ঠিক হয়েছে, গোসল টোসল করাইছে গোসল করে মনে হয় ঠিক হয়েছে, ঠিক হওয়ার পরে আমি বললাম কী করবি আবুল, কয় আরে কইলাম যে কী করবি আবুল, কয় আগে কিছু খাওয়া, আমি বললাম টাকা পয়সা দে, কিন্তু ওর কাছে টাকা পয়সা আছে আমি নিছি কিন্তু ওর আলাপ পায় নাই, কিন্তু অনেক সময় দেখা গেছে ঘুমের ভিতরে পকস টাইপের ধরে বেশি, ও এমন একটা অবস্থা ছিল এটারই করে নেই সাকর, কিন্তু আসলে ও ওই টাকা ধরলেও আলাপ পাইতো, যত খাওক কিন্তু ও টাকা ধরলে আলাপ পাইতো,
আচ্ছা
পকস টাইপের ধরতো, পকেটে ধরতো। তো এবার বরাবর আমি বললাম কি তোলা একটা কাজ কর, টাকা দে। আমি টাকা তুই নিশ্চিত করতো, আমি তুই নিয়ে তোর লাগে খাওয়ান টাওয়ান আছে, আমি খাইছি তোর লাগে খাওয়ানো আছে। তারপর বাড়ি করে দেখালো আমার ধরে টাকা আছে প্রায় 700 টাকার মতো আছে, এখনো ক্যাশ আছে। ক্যাশ টাকা 700 টাকার মতো ক্যাশ টাকা আনতে আমি কী করবি করলো, বরতলা বরতলা এলাম, বরতলে এলাম আর কি স্টেশনে, রেল স্টেশনে আইলাম, বরতলি বরতলে ভাত টাত খাইলাম। ওই মানে ফুটপাতে যা বেছে আর কি, গাবলায় করে ভাত রাখে, তরকারি রাখে, ডিম রাখে, ওই আমরা খাই আর কি। খাইয়া টাইয়া ওখানে ঘুমাইলাম, ঘুমানোর বেলা অনেক করতে কী করবি কয়, আমি ঢাকা যাম, ঢাকা যাম। মানে ও মানে পাইতেছে না, ও ঢাকা আইব। তখন আমি কই কি ভাই আমি ট্রেনে যাবো না, আমি যাবো গাড়িতে, গাড়িতে যাবো। তখন কয় কি তুই ট্রেনে যাবি না, আমি কি না
জি
আমি আমি কই না আমি ট্রেনে যাবো না, আমি গাড়িতে যাবো। তুই গাড়িতে যাবি কোন, আমি কিছু গাড়িতে যাই, আমি সাইদাবাদ নামবো, তুই কমলাপুর নামবি, আমি সাইদাবাদ নামবো।
আচ্ছা
হ্যাঁ হইতেছে। আমি কই দেখ তোর কাছে টাকা আছে ভাই, তুই আমার এখনটা 200-300 টাকা দে, আমি গাড়িতে যাই, আমি ভাই ট্রেনে যাই, আমার ভয় লাগে, আমি ট্রেনে যাবো না। ওরা কইতেছি আমি সাথে যাইতে যাবো না। কয় 200-300 টাকা তুই করবি কি, তুই গাড়িতে তো ভাড়া নেবো না। আমি কি না ভাই ভাড়া নেবো, তুই গাড়িতে যা, আমি আর তুই ট্রেনে যা, আমি গাড়িতে যাবো। এই কথা এই কথা লয় অনেকক্ষণ দুজন তক্ক থেকে তক্ক থেকে করতে 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 এবার ওরই বন্ধু বান্ধব ওরা কইতেছে ওজন গাড়িতে যাচ্ছে না, এই ট্রেনে যাচ্ছে না, তুই ওরা টাকা দিয়ে দে।
ওকে
ওরা টাকা দিয়ে দে। তখন ও আমার 200 টাকা দেয়। এরপর আমি অনেক কাহিনী করি, কাহিনী করে অনেক আল্লাহ অনেক রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট করার পরে ওর 700 টাকা ছিল, ওনে 400 টাকা, আমার দেয় 300 টাকা।
ওকে
ও 400 টাকা না, আমার 300 টাকা। আমি করতেছে কয় তোর লাগে দেখাবো কোন জায়গায়, আমি তোর লাগে দেখাবো, আমি তুই একটা কাম, তুই যদি আগে যাস তাহলে তুই আগে গেলে তুই সাইদাবাদ আবি, আর করতেছি আর আমি যদি আগে যাই কয় কি তুই গাড়িতে আগে যেতে পারবি, আর আমি যদি আগে যেতে তাহলে আমি কমলাপুর আম, কেন আমার তো স্থান সে নাই, কেটা কোন জায়গায় থাকবে, আমার তো স্থানান্তর করে সেনা লাগবে না। তারপরে আমি ও ট্রেনে ওঠে, ওইখান থেকে ট্রেনে ওঠে, আর আমি দেওয়ানাটা ট্রেনে উঠবো, দেওয়ানাটায় ট্রেনে উঠবো, কিন্তু দেওয়ানাটা ট্রেনে উঠবো এমন টাইমে ও ওইখানটা ট্রেনে উঠছে, ট্রেনে উঠছে, ট্রেন যায়। আমি যখন ব্রিজের উপরে, তখন দেখি আমি ওই দেওয়ানার ব্রিজের উপরে যখন আমি আছি, তখন দেখি ব্রিজের নিজের ট্রেনে যাইতে ট্রেনের ছাদে, আমার আধ্যে ইশারা দেওয়া যায় তুই গাড়িতে আয়। তো এই ব্রিজের উপরেই আবার আপনার ওই দিনমজুরি কাজ করে না, লেবার টেবার ওই লেবার টেবার ওখানে ওই মানে মানুষ আর কি কিনে কিনে নেয় আর কি, যারা কয় বদলাব আছে, আমার দেশে বদলাব আছে আর কি, ঢাকা সহ বা অন্য জায়গায় দিন মজুরি কাজ করে যায় রাজ্যপাল টোকালি, ওই ওখানে আবার ওই লোকগুলো বেচা কিনে হয় ওখান দিয়ে। তো বেচা কেনার পর আমি ওখানে যাইতেছি, আর আমার কাকে এই কাজে যাবি আমার কইতেছে, কিন্তু আমার কিন্তু কাজ করার কোনো নেট নাই, কাজ যাবি আমি কি কাজে কয় রাজ্যপালের কাজে,
ও বলতেছে আবুল বলতেছে
না 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 আবুল তো গেছে ট্রেনে চলে, আমি চাই আমি আই দেওয়ানার জায়গা
কে কাকে বলতেছে রাজ্যকালী কাজের কথা,
ওই মানে আমারে বলতেছে আর কি, ওই যারা লোক নিতে আইছে না
ওরাই বলতেছে,
ওরা বলতেছে আর কি যারা লোক,
আবুল আবুল কোথায় গেল,
আবুল ট্রেনে ঢাকা চলে আইতেছে।
আচ্ছা আপনি ওখানে থেকে গেলেন,
আমি ওখানে থেকে যাইনি, আমার তো 300 টাকা দিয়ে দিছে, আমি গাড়িতে আইবো ঢাকা।
আচ্ছা কিন্তু আপনি যান নাই
না, আমি আমি ঢাকা আইবো গাড়িতে, দেওয়ানার জায়গা গাড়ি
চড়বো,
দেওয়ানার তো অলঙ্কার দিয়ে গাড়ি চড়বো, ও তো আমার সব রাস্তা দেখাই দিছে
জি,
আমি গাড়ি চড়বো, আমার টাকা দিয়ে দিছে 300 ওই দিয়ে আমি গাড়ি চড়বো। তখন ও কইলো যে আমার আমার কইলো কি কাজে যাবি, মানে আমি বলতে জানো এখানে লোকগুলো অনেক লোক এই জায়গায় বিক্রি হইতেছে, এখান থেকে আর কি বদলা সদলা নেয় আর কি, কিনে 100 টাকা দিয়ে নেয় আর কি, কনেক্টর নেয় আর কি, যারা আমার কাজের লোক নেবে আর এখান থেকে নিয়ে যায় আর কি।
আচ্ছা
নিয়ে যায়, তাহলে আমি ওইখান থেকেই আমার আসা লাগবে, কিন্তু এই ব্রিজের উপরেই আর কি ঢালটাই আর কি বিক্রি হইতেছে। তো আমার দেখে কে এই রাজ্যকালে কাজে যাবি, মানে ওরাও মনে করছে কি যে
আমি কাজ করেন, হ্যাঁ
আমিও কাজ করি
জি,
আমি আমি কনেক্টর, আমি কি কোনো কথা কই না, কয় বেড়া তুই রাজ্যকালের কাজ কাজ পারস, আমি কি ভাই আমি কোনো কাজ কাম করিনি, রাজ্যকালের কাজ টাজ করিনি, কয় কাজ করস না, আমি কই না, কয় 100 টাকা করে হাজিরা দেবো, আমি শিখাই লম কাজ, যাবি কনেক্টার, হ্যাঁ যাবি মানে সেট কনেক্টার হইব আর কি
জি,
যাবি আমি কই খাওন দন, খাওন দন ডেলি 3 বেলা খাবি 40 টাকা দেওয়া লাগবে,
3 বেলা
40 টাকা থাকবে, 50 টাকা মাস শেষ হিসেবে হইব আমার কইতে আছে, মাস শেষ হিসেবে হইব 50 টাকা পাবি, 50 টাকা থাকবে। তাহলে চিন্তা করলাম 10 টাকা তো আমার হইব, কিন্তু আমি তো ওই নেশা আল্লাহর রহমতে খাওয়া শিখছি যে সেটা তো হেরা জানে না, কিন্তু আমার নেশা না খেলে আর চলবে,
আল্লাহর রহমতে শব্দটা যায় না, ঠিক আছে আপনি হয়তো বলার প্রেক্ষাপটে না বুঝিয়ে বলে ফেলেছেন, হ্যাঁ ঠিক আছে বলেন। তারপর
আমি অত দূর নেশা খাওয়া শিখি নাই, যে তো আমি নেশা খাইছি ঠিক, কিন্তু আমি অত দূর আল্লাহর রহমতে আমি শিখি নাই যে আমার খাইতেই হবে।
আচ্ছা
তখন আমি কইলাম কি যে আমি যাম, তখন কাকে চল, তো ও আরও 2-3 জন লোক নিছে আমার মতোই বয়স্ক, ওরাও বেশি বাস করেন, কিন্তু ওরা আগে কাজ করছে রাজ্যগুলি কাজ করছে, কিন্তু আমি কিন্তু আর করিনি, কিন্তু আমি কিন্তু গাড়ি চালানো শিখছি ভাইয়া। আমি কিন্তু ঢাকা ভাইয়া ওর কাছে টাকা দিয়ে কিন্তু গাড়ি চালানো শিখছি, কিন্তু আমি গাড়ি পাইলাম না, চালাতে পারলাম না, এরপর কিন্তু আমি আবার খারাপ লাইনে চলে গেলাম। যাই হোক, সেটা তো গেছে, ওই জায়গায় পর্ব চলে গেছে। এরপর আমি একসাথে চলে যাই ওখান থেকে, যার পরে আমি রাজমিস্ত্রি কাজ করি, রাজ্যগালির কাজ করে মিস্ত্রির সাথে, এক একটা মিস্ত্রির সাথে এক একজন জোগাড়লা।
আচ্ছা,
ইটা উগাই দেয়, সিমেন্ট বালু মাইকা দেয়, ওরা প্রথম দেখাই দিয়েছে যে এই কটা বালুর সাথে এই কটা সিমেন্ট দিবি, পাঁচটা সিমেন্টের সাথে পাঁচটা বালুর সাথে একটা সিমেন্ট দিবি। এবার দেখা দিয়েছে মাইকা টাকা দেই, ঢালাই টালাই বানানো শিখে গেলাম, মোটামুটি ভালোই শিখলাম, বেশ কিছুদিন কাজ করা, খাওয়ান দাওয়ানো ভালো, মোটামুটি খারাপ না। দেখা গেছে ভাতরা ভাত ডাইল মাছ ডিম একটা একটা থাকি, মা ডাইলের সাথে ডিম থাকি, ভাজিলেও ডাইল থাকে। হ্যাঁ, তা আমি আমার খাওয়ান পাইতেছি খুব সুন্দর খাওয়ানো, কাজও করতেছি, কিন্তু কাজ যে করি এটা আমার কাছে ভালোই লাগে, কিন্তু সকাল সন্ধ্যা কাজ করি তা তো আমার কাছে খুব ভালো লাগতেছে, কাজ করতেছি সকাল সন্ধ্যা, কারণ ওটার কাজ তো ওরাও কাজ করতেছে, খুবই মজা লাগতেছে, কাজ করতেছি সকাল সন্ধ্যা তাও ভালো লাগতেছে, টাকা তো পাইতেছি সর্বদিন 50 টাকা করে দেয়, যখন 10 টাকা অনেক সন্ধ্যার পরে যায় কোথাও টোটো করে সবাই মিলে, একটা দোকান আছে ওই দোকানে মিলে সবাই এ খাই এটাও খাই, এটা টিভি টুবি দেখে, টিভি চলতো ওই সময় বুঝছেন, দোকানে এই এই চালাইতো, বিসিআর চালাইতো, বিসিআর এর ছবি টুবি দেয় তো, তাই ওই সবই ওই একটা মানে ওটা মনে হয় যে কোনো একটা ই হইব, এই যেরকম প্রজেক্ট করে না, এবার প্রজেক্টের ভিতরে কি কাজটা, অনেক মানুষ ওই জায়গায় আসতো দোকানের সময় ভিড় পড়তো, একটাই দোকান আসছিল ভিড় পড়ে থাকতো, ওটা কোন জায়গায় ভাইয়া দেওয়ানার যা অলঙ্কার দিকে আসতে হাতের বাম পাশে।
আচ্ছা,
বুঝছেন, প্রজেক্টের মতো বিল্ডিংটা আমার মনে হয় এখন আমার চোখের পাশে, ওইখান থেকে আমার মানে কাজের শুরু।
জি,
ওইখান থেকে বিল্ডিংটা আইডি মতো আমার চোখের পাশে মনে আছে।
ওকে, তারপর
তখন আমি ওখানে তার সাথে কাজ করি, কাজ করতে করতে এক পর্যায়ে ওখানে অনেক দিন কাজ করি, প্রায় বিল্ডিং এর আমি যখন কাজে যাই তখন দোতলা পর্যন্ত কমপ্লিট, কিন্তু শুধু দোতলা ছাত্রী দেন হয়েছে, অন্য কোনো কাজ হয় না, নিজেদেরও কাজ হচ্ছে দোতলা ছাত্রী দেন হয়েছে, অন্য কোনো কাজ হয় না, কোনো কোনো গাঁথনি কোনো কিছু করে না, ওইখান থেকে আমি কাজ করা শুরু করি ওখানে কাজ করতে করতে। কিন্তু আমি ওই 50 টাকা করে দেয় বাদ বাকি টাকা আর আমি ওর কাছ থেকে আনিনি, বেশ কিছুদিন প্রায় বছর খানিক কাজ করা হয়ে যায়।
আচ্ছা, মানে যে আপনাকে কাজের জন্য নিয়েছিল। আচ্ছা,
কাজ করে আমার কাছে তুই তুই দেশে দেশে যাস না, এর মধ্যে ঈদের টাইম আসছে, ঈদের টাইম আসছে। তবে এখানে একটা কথা রেখে গেছি, কথা রেখে গেছি, কথাটা মনে ছিল না, এই আমি যখন মিরপুর স্টেডিয়াম থাকি ওখানে পিছনে একটা কথা রেখেছে, তুই বলবো?
জি বলুন।
হ্যাঁ, ওইখানে আমি একদিন আমার মনে আছে যে আমি 3 দিন অনাহারে ছিলাম, আমার জ্বর হয়েছিল।
আচ্ছা,
জ্বর হয়েছিল, প্রচুর পরিমাণ জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পরে তখন কোরবানির টাইম, এত পরিমাণ জ্বর হয়েছিল যে মানে আমি শুইতে পারতাম না, কোনো প্রকার আমি থাকতে পারতাম না কোনো জায়গায়, আগুন জ্বালাই আমি ছাক দিতাম, আগুনে বসে বসে থাকতাম,
মানে ঠান্ডা লাগতো আপনার?
হ্যাঁ, এই জ্বরটা হয়েছে হওয়ার পরে আমি 3-4 দিন পর্যন্ত আমি কোনো ভাত টাত খাই নাই, আমি সেই মহিলারাই যখন দোয়া করি, আল্লাহ জানি আমার মাথা তো চুল আছে, আল্লাহ তো তুমি হায়াত দেয়, ওই মহিলা জানি আল্লাহ পাকে আমি দোয়া করি, আল্লাহ আমি যদি কোনো ন্যাকের কাজ করে থাকি ওই মহিলার তাই সেই ন্যাকগুলো দিয়ে তার ব্যস্ত যদি মারাও যায়। তো বারে শুক্রবার ভাইয়া আমি মনে হয় 4-5 দিন পর্যন্ত ভাত খেয়ে নিয়ে গে ভাইয়া, আমার সবচেয়ে কঠিন ওই আমার জীবনে আমি যত কষ্ট করছি তার চেয়ে বেশি কষ্ট লাগে আমার ওই জায়গাটায়, আমার জীবনে আমি 4-5 দিন আমি কোনোদিন ভাত ওই জ্বরে অসুখে, জ্বর কাকে কয় জ্বর না কি আল্লাহও জানে, কিন্তু আমার শরীরে আমি উঠতে খাইতে পারতাম না। তো বারে শুক্রবার দিন আমি ল্যাংড়াতে ল্যাংড়াতে যাইয়া দেখি মানে আমার টার্গেট হলো আমি কোনো ডাস্টবিন টাস্টবিন খাওয়ান খুঁজবো, কিন্তু ওই খাওয়ানটা পাই নাই, কোনো ডাস্টবিন দেখতে পাই, কিন্তু স্টেডিয়ামের পিছনে আউট স্টেডিয়ামের পিছনে যাই দেখি টিভি চলে একটা ঘরের ভিতরে, শুক্রবার দিন তো তখন শুক্র শুক্র ছবি দিত টিভিতে, ওই নারকেল গাছ ছিল ওই জানলা খোলা, ওই নারকেল গাছের লাগে অ্যালার্ম দিয়ে আমার পেন্দনে একটা শর্ট প্যান্ট নারকেল গাছের অ্যালার্ম দিয়া আমি একটা ই ছালা একটা আমার গায়ে, তো ওই মহিলা টিভি দেখতেছে হঠাৎ করে বাইরে দিক চাইছে, আমি নারকেল গাছের অ্যালার্ম দিয়া টিভি দেখ টিভি দিক চাই দিয়েছি, এখন কইতেছে কি এই তুই কি ভাত খাইছো আমার ছালা একটা গায়ে, আমি কই কি না
ছালা গায়ে দিয়েছিলেন?
হ্যাঁ, ছালা গায়ে ছিল, মানে ছালা গায়ে একটা শর্ট প্যান্ট পেন্দনে।
আচ্ছা আচ্ছা,
জ্বর তো আমার শরীরে, কই ভাত খাইছো? আমি কই কি না, শেষ বেল তো রোদ তো পড়তেছে গায়ে, খুব মজা লাগতেছে আর কি, গায়ে রোদ তো পড়ে না ওদিকটা, পশ্চিম দিক থেকে রোদ তো পড়ে, খুব মজা লাগতেছে গায়ে রোদের, মানে রোদ তো যদি ঘুরে আমি ওদিক ঘুরি, কিন্তু
তখন তো নেশা করেন?
হ্যাঁ,
তখন তো নেশা করেন
না, তখন বেশি এটা নেশা, তখন তো ওখানে আমি বেশি এটা নেশা করতে ছিলাম না, তখন মিথ্যা ছিলাম।
ওকে,
তখন নেশাগ্রস্ত ছিলাম না, তখন নেশাগ্রস্ত ছিলাম না বলতে কি, শুধু সিগারেট খেতাম, তখন আমি ওই ধরনের নেশার ভিতরে তখন ঢুকি নেই, যুক্ত হয়নি।
ঠিক আছে, বলেন।
তখন ওই মহিলাটা কি ভাত খাইছো? আমি কি না ভাত খাবি? আমি কি খামো? তো ভাইয়া মহিলা ডাকতে দুয়ারটা খুঁজে, দুয়ারটা খুলে আমি দুয়ারটা খুঁজতে পারি, আমি মানে আমার ডাকতেছে, তো ওর এ সাইডও এইভাবে এইভাবে রাস্তা, এ সাইডও রুম, এ সাইডও রুম, মাঝখানটার কি রাস্তা, ছোট ছোট রুম, প্রচুর পরিমাণ জ্বর শরীরে, হ্যাঁ কয়েক তুই বইতে দিছে, বইছি বর পরে ভাই আমার ভাত দিছে, ওনার চার পাঁচ দিন আমি ভাত খাই নাই, তিন চার দিন আমি ভাত তো সুহি দেয় নাই, ভাত কি কোনো খাওয়ানি সুহে দেয় নাই, কিন্তু আমার কেউ খাওয়ানো দেয় নাই, মানে উঠতে যাম ওই ক্ষমতা আমার কাছে ছিল না, হুশি ছিল না জ্বরে, কিন্তু আল্লাহ আমার বাঁচাই রাখছে হায়াতে, মারলেও মারা ফেলাইতে পারতো কিন্তু আল্লাহ আমার বাঁচাই রাখছে। তো মহিলা ভাত দিয়ে চাই না আর মাংস দিছে, একটা বাড়িতে এতগুলো মাংস দিছে
আচ্ছা
খাইতে,
আচ্ছা
তো আমি ওইখান থেকে যে কতগুলো ভাত যে খাইছি ভাইয়া, বিষয় না যে কি পরিমাণে আমি ভাত খাইছি, কিন্তু ভাত খাওয়ার পরে যখনই আমি পানি খাইলাম ভাইয়া, এই যে আমার জ্বরে ধরলো আগে আমি উঠে আসবো, ক্ষমতা আমার নাই, ক্ষমতা আমার নাই। তখন ওই মহিলা কইলো কি বাবা তুই যাস না, আমি তাহলে আমি থাকবো কই, তুই এখানে থাক তোর আমি ভিতরে দিও, মানে কিন্তু মহিলা বাড়ির ভিতরে কি রাখার কোনো জায়গা নেই, সেও থাকে ভাড়া,
আচ্ছা আচ্ছা
সেও ভাড়া থাকে, কিন্তু অনেকগুলো বস্তু দিয়ে আমার ভাত দিছে। ভাতটা দেওয়ার পরে
আপনারা জিজ্ঞেস করেন না ইন দ্য মিন টাইম কোথেকে আসছেন কি করেন, কিছু জিজ্ঞেস করেন
না ওই সময়? আর আমার কোনো কিছু জিজ্ঞেস করে নাই,
আচ্ছা
ওই মুহূর্তে আমার কোনো কিছু জিজ্ঞেস করেন, কারণ এবার পোলাবান সে বহুত দেখে,
আচ্ছা
বহুত কাঙালি পোলাবানে আমাকে ওই জায়গায় বহুত পোলাবান দেখে, কারণ তার তখন রাস্তা সরাসরি রাস্তা স্টেডিয়াম থাকে, এবার সে কাকে তুই ই কর তুই এনে বয়। এরপরে করলো কি মহিলা আমারে শরীর টরীর মশাইলো, মশাই টসাই কতগুলো তেল দিয়ে দিল মাথায়,
বাবা
তেল টেল দিয়ে টিয়া, মানে অনেকক্ষণ তেল টেল দিয়ে টিয়া হাতের পাজা মাথায় তেল দিয়া হাতের তেল দিয়ে ডলছে, ডলে ডলে অনেক গরম টরম করে টিয়া, এবার সে কাকে তুই যায় বয় একটু আমি তোর চা জাল দিয়ে দিই, এবার রং চা জাল দিয়ে দিলো চা খাওয়াইলো, এবার না পাঁচটা ট্যাবলেট কিনে দিলো, ওই ওখান থেকে তার ঘর ট্যাবলেট ছিল ওই ট্যাবলেট কিনে দিয়েছে, আমার কাছে ট্যাবলেটগুলো খা, তিন চার কত ট্যাবলেট দিয়েছে, ট্যাবলেটটি খা, তারা অনেক ট্যাবলেট দিয়েছে।
আপনার মনে সন্দেহ ছিল না যে আমাকে আমাদের যেখানে মানুষ তাকাই না সেখানে এই মহিলা কেন এত সেবা যত্ন করছে আমাকে?
হ্যাঁ তা তো আমি ওইটা সন্দেহ তো হয়েছে, হইলো তাদের আমি তো চিন্তা তার কাকি বলেছি আমি,
আচ্ছা ঠিক আছে সমস্যা নাই,
প্রথম কাকি তাকে আমি কাকি ডাকছি,
রিজিকের মালিক আল্লাহ, কখন কাকে কোথায় কিভাবে হেল্প করবে বলা যায় না।
আমার ট্যাবলেট খাওয়াই তো একবার চা দিছে, চা দেওয়ার পরে চাটা খাইছে, খাওয়াতে পরে আমার কইতেছে কি বাবা তুই একটা কাম কর, আমি কি কাকি আমার ঘরে তোর কাকা এসে পড়বো তুই চলে যা, সে আবার দেখতে পারে না,
আচ্ছা
সেও নেশা কর,
আচ্ছা
কাকায় মদ খাইতো, আমি কয়েক কয় তোর কাকায় আবার মদ টদ খাইতে আইবার ওই নেশাখোর গাড়ি চালায়, তার স্বামী আবার গাড়ি চালায় বাস চালায়, কয়েকি সে আইসা পড়বো তুই একটা কাম করতে স্টেডিয়ামে যা, তুই যাই হোক তোর তো রাত্রে খাওয়া লাগবে না, তুই ট্যাবলেট খাওয়াবি তোর আমার কোনো খাওয়ান দাওয়া লাগবে না, কালকে তোর সাথে আমি দেখা করবো, তুই নাহলে কালকে আস্তে আস্তে সুস্থ হলে আইস এখানে আইতে আইতে আইস, হ্যাঁ তোর আমি খাওয়া মানে। এরপরে আমি স্টেডিয়ামে আই পড়ছি থালাটা লইয়া আর একটা খাতা দিছে, ওই খাতাটা দেখে পরে পুষ্ট একটা খাতা দিছে, খাতা আইসি আবার থালাটা লাচ্ছি খাতাটা গায়ে দিছি, গাড়িতে ট্যাবলেট খাইছি, খাওয়ার পরে ঘুমাইছি, ঘুমাই আল্লাহর রহমত উত্তর আল্লাহ দোয়ায় আমি সকালবেলা মোটামুটি ভালোই সুস্থ, ওষুধ খাওয়ার পরে সকালবেলা ভালোই সুস্থ। সকাল আটটা সাড়ে আটটার দিকে মহিলা আইছে,
আচ্ছা আমরা এখানে একটা বিরতি নিব প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজি কিবরি আপনাদের সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। বিরতিতে যাবার আগে আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো যে অফ মুড গন মুড কিংবা সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে, প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। শুনছেন আরজি কিবরি আর সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. Shunchen RJ Kibria Shathe Mr. Mango Candy presents Jibon Galpo.
শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং কথা না বাড়িয়ে আমার যিনি গেস্ট রয়েছেন তার কাছে আমি যেতে চাই। যদি আপনারা এখানে নিজের জীবনের গল্প বলার জন্য আসতে চান, প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। জি জহিরুল ভাই, তারপর কি হলো?
তখন ওই মহিলা 7:30 দিকে আবার আসছে আমার কাছে, এসে বলতেছে, মানে আমি তখনও শুয়ে রয়েছি আর কি বিছানায় শুয়ে রয়েছি, কয় ওঠ আমার কাছে, এই আমার তো নাক মুখ জ্বলা, দেখি আমার চিনছে, আরো অনেক মানুষ ঘুমানো দেখি আর চিনছে, কয় ওঠ উঠছো, ঘুমিয়ে উঠছো, আমি কি হয় উঠছি, কয় খাইছো কিছু, আমি কি না খাইনি, কয় আয় বাসায়, আমি যাইগা তুই অস্ত তাই সুস্থ বলো, আমি কি খাই সুস্থ, কয় আর একবার ট্যাবলেট খাই দেবো না আয়, তখন কয় আইসি বাসায় আইসি, বাসায় আসার পরে আর আমার ওই রুটি দিয়েছে খাইতে, সেদ্ধ ময়দার রুটি ওই খাইতেছে, আর একটা ডিম দিয়েছে খাইতে, আর ভাজি দিয়েছে আমার জন্যই, ডিমটা ভাজছে মহিলা আমার জন্যই ভাজছে, তোর খাইছে, খাওয়ার পর আমার কাছে তোর বাড়ি কই, আমি কি আমার বাড়ি বরিশাল, কোন জায়গায়, আমি কই জালগাটি বাড়ি, তো ওই মহিলার বাড়িও গৌরনদী ভাইয়া, মহিলা বলছে আমার বাড়ি বরিশাল গৌরনদী, গৌরনদী আমার বাড়ি।
আচ্ছা,
ওই মহিলা বলছে আমার বাড়ি গৌরনদী, তোর বাড়ি তো বরিশাল, তুই এরকম রাস্তা রাস্তা গরস্কা আমার কইতে আছে, এরপরে কইলাম কি কাকি বাড়ির চেয়ে ভালো আছে কইতে আছি, বাড়ির চেয়ে ভালো আছে, মায়ের গুন্দে বাসি, হ্যাঁ কারণ আমি মা ছিল, মা মারা গেছে, তারপরে এইভাবে।
আচ্ছা, ঘটনাটা বললেন ওনাকে?
হ্যাঁ ঘটনাটা বললাম মোটামুটি ভাবে বললাম, তারপরে তোর যখন খেতে টুতে লাগবে তুই আইসা খাইয়ে খেয়ে যাইস মাঝে মাঝে, কিন্তু আসবি যে একটা জিনিস খেয়াল করবি, যখন তুই আইসা কিন্তু আমার ডাকবি না, আমার বললে তোর ডাকবি না, হ্যাঁ তুই এসে জানালার কাছে খারাই থাকবি, এই টিভি দেখবি খারাই খারাইয়া, তাতে আমি বুঝবো যদি তোর কাকা বাড়ি না থাকে তাহলে আমি তোর খাওয়াই দেবো, আর তোর কাকা বাড়ি থাকে তাহলে মনে করবো তোর কাকা বাড়ি আমি তোরে ডাকি নিয়ে লেগা কইলো, কইলো করার পরে আমি কই কি আচ্ছা, তো মহিলার কাছে কিছু বললাম, তখন মহিলা আমার ওইদিনকার মনে করেন যে আমার নাস্তাটা খাওয়াইতে মাথাটি তেল টাল দিয়ে টিয়া দিয়েছে, হ্যাঁ দিয়ে টিয়ে দেওয়ার পরে আমি ওখান থেকে চলে আসি, চলে আবার তো সুস্থ, ওখান থেকে মনে ভালো গেলাম, এরপর তাবল সাথে আবার এই মিক্সার হয়ে গেলাম, এরপর তো আবল সাথে চট্টগ্রাম চলে গেলাম, চলে গেলাম ওই যে ব্যাটার লোকটার সাথে আমি কাজে যাই, ওখানে রাজমিস্ত্রি কাজে যাই, কাজে গিয়া কাজ করি, প্রায় এক দেড় বছর কাজ করি, এর ভিতরে আমি ওই ঈদের সময় আনামার কইতেছে কনেটার কইতেছে, এই সবাই টাকা নেয়, তুই তো 50 টাকা করে তো দিয়েছি, তুই কি টাকা পয়সা নেস না, তোর কি বাড়িঘর নাই, আমার বলতেছে তুই কি বাড়িঘরে যাবি না ঈদের সময়, আমি তো বন্ধের টাকা, আমি তুই কী করবি, মানে ঈদ এসে পড়ছে সামনে আর কি, ঈদ এসে পড়ছে, রমজান মাসে কিন্তু আমরা ওখানে থাকি কাজ করছি, রমজানের ঈদ কাজ করছি, কিন্তু আমার তো রোজা নাই, আমরা তো রোজা থাকি না, কথা বলতে পারছেন, আমরা তো সারাদিন কাজ করি না, ভাত থাকে আমার বাইরে হাজার এমনি রোজা, সারা হাজার রোজা গা সেরকমেরই খাওয়া দাওয়া চলতেছে, কারণ সারাদিন পরিশ্রমের শরীর তো আমরা রোজা থাকতে পারি না, আর কেউ রোজা থাকে না, দু তিনজন রোজা থাকে, আর ওই রাত্রে ভাত নিয়ে রাখা দেয় ওই রাত ফজর সময় খায়, খাইয়ে ওদের রোজা থাকে, তারা তারা দিনে খায় না, মুরব্বি মুরব্বি যারা মিস্ত্রি হেরা কয়েকজনের রোজা থাকে, এবারে আমি বললাম কি কনেটার কাছে তোমার সব কিছু খুইলা কইলাম যে আমি বাড়ি দেখেও, কিন্তু ভাই একটা জিনিস আমার সুবিধা এই কিন্তু আমি নিশ্চয় ফেললাম, নিশ্চয় কথা কিন্তু আর নাই আপনার, আমি নিশ্চয় কথা ছেড়ে দিলাম, নেশার কথা নাই, তখন আমি নেশা ছেড়ে দিলাম, তখন আমার নেশা গেছে, তখন আমি এর কাছে সব কিছু কইলাম, করাটার পরে কয় কি যে তাহলে তুই কী করবি, আমি কি ভাই তাহলে আমার যে টাকা টোকা আছে ওই টাকাগুলো দিয়ে আমরা যে কাজ শেষ হলে আমি কোনো ব্যবসা টবসা করবো, ব্যবসা টবসা করবো টার্গেট করলাম, কয় তাহলে কাজ কর, কাজ করতে করতে তার ওইখান থেকে আমি 19,000 টাকা নেই ভাইয়া, সর্বোটা আমার কাজের বিল 19,000 টাকা আমি সে আমার দিয়ে দেয় ক্যাশটাকে 19,000 দিয়ে দেয়, কিন্তু
এতদিন কাজ করলেন সেজন্য সে এত টাকা দিল,
হ্যাঁ কিন্তু টাকাটা দিয়েছে সে কিন্তু আমার একটা কথা বলছে যে তুই টাকাটা নিয়ে কোথায় যাবি ক,
আচ্ছা
তুই তো দেশে যাবি না,
তখন আমার কাকির কথা মনে পড়ছে বা সামথিং লাইক দিস, যেহেতু আপনি পিছন দিকে গিয়েছিলেন গল্পটা বল, ঠিক আছে বলেন, হ্যাঁ
তখন আমি কইলাম কি যে তুই আমার কইলো কি তুই তো দেশে যাবি না, তুই টাকাটা নিয়ে কি করবি ক, আমি কই কি দেশে যাবো না আমি এক রাখ যাবো, কয় কি করবি ক, আমি তুই একটা কাজ কর, তোরে আমি একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে দেই, হ্যাঁ তোর নামে একটা অ্যাকাউন্ট করে দিই, তুই আরও কাজ কর, তুই আমার সাথে কাজ কর, তুই যখন তোর পুরোপুরি টাকা হয়ে যাবো পারফেক্ট টাকা হয়ে যাবো তখন তুই নিজে নিজেই তুই বুঝে নিবি, তোর একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে দিই, আসলে আমার খুব ভালো বুঝে দিছিল, কিন্তু কোনোটা আমার খুব ভালো দিয়েছিল, তোর একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে দিই, তুই ওই ব্যাংকে টাকাটা রাখ, টাকাটা রাখ, আর তুই প্রত্যেক মাসে মাসে তোর একটা আমি অ্যাকাউন্ট করে দিই, প্রত্যেক মাসে ওই ব্যাংকে টাকা জমা থাকবি, তোর কাছে আমার আর টাকা জমা রাখা লাগবে না, কিন্তু ওই কোয়ানিটাটা ছিল ভাইয়া হুজুর টাইপের, নামাজ পড়তো পাঁচত্ব
জি,
হ্যাঁ তার চেহারাটা ছিল নুরানি চেহারা, কোয়ানিটার খুবই ভালো ছিল কোয়ানিটাটা, কেউ টাকা মেরে খেলা, কেউ সাথে কোনদিন বাধা আছে, কোনো লেবার সাথে কোনদিন বাধা আছে বাজারে তার সাথে, কথা তো কথাই যা বলছে তাই করছে, হ্যাঁ কেউ রেখে যদি বলতো আমি কাজ করবো না বেতন দিয়ে দিতে যাও, চলে যাও। আর তার কাজ সবসময় কমপ্লিট থাকতো, কিন্তু সে আমার টাকা কোনদিন মারে নাই। তার সাথে আমি কখনো মিথ্যা কথা বলতে পারবো না, সে আমার কোনদিন একটা টাকা আমার মায়ের রেখা নাই। সে আমার বললো এই কথা, তোর আমি একটা অ্যাকাউন্ট করে দিই। আমি বললাম কি না আমি ঢাকা যাম, ঢাকা যাই কি করবি। আমার একটা দীর্ঘ বিশ্বাস ছিল যে আমি কাকির কাছে চলে আসবো, কাকির কাছে আইসা বলবো, কারণ তার আমি কাকি বলেছি সে আমার একটা রাস্তা দেখাই দেবে, দেখি সে কি কয়। তাহলে ব্যাংকে একটা অ্যাকাউন্ট আমি করিনি ওখান থেকে, না করে আমি চলে আসছি টাকাটা নিয়ে। কিন্তু টাকাটা নিয়ে চলে আসছি আমার সাথে কারোর সাথে দেখা, আমি সরাসরি গাড়ি তুলে ওখান থেকে চলে আসছি, চলে পরে আমার গাড়ি তুলে দিয়েছে। তখন আপনার সৌদিয়া গাড়ি চলে, সৌদিয়া সালাম গাড়ি চলে, সালাম সৌদিয়া পরিবহন চলে, সৌদিয়া পরিবহনে আমার টিকিট কেটে 60 টাকা আমি 200 টাকা টিকিট কেটে আমার 30 টাকাটা কনেটার পকেটে দিয়েছে। আমার ওখান থেকে টাকা দেয় না, আমার ওখান থেকে টাকাটা দেয় না। আমার ব্যাগের ভিতরে টাকাটা দেওয়ার পরে কনেটারে আমার টিকিট কেটে দেওয়ার পরে আমি গাড়ি চলে আসি, চলে সরাসরি আমি কাকির বাসা দেয় যাই, দেখি কাকি নাই, তারা ঘর ছেড়ে চলে গেছে বাসা ছেড়ে। পাইলাম না, না পাওয়ার পরে এখন কি করবো, চলো চিন্তা করে গেলাম যে আল্লাহ আইয়াও কি ভুল করলাম, কিন্তু আমার সাথে টাকা না, আমি খালি ভয় করতেছি আবুলের, যদি ওর সাথে আবার এই এত বছর পর দেখা হয় তাহলে তো আমার এই টাকা থাকবে না, তখন কি করবো। তো ওই যে গ্যারেজে আমি যার সাথে গাড়ি শিখছি, যার কাছে ওইখানে একটা আলতাফ নামে একটা ড্রাইভার ছিল, আলতাফ নামে, ওই ড্রাইভারের সাথে ভালো একটা মোটামুটি সম্পর্ক ছিল আমার, আমার সাথে সম্পর্ক ছিল, ওর সাথে আমার সাথে দেখা।
আচ্ছা,
দেখা হয়ে যাওয়ার পরে ও বলতেছে যে কিরে তুই কি করো তা। আমি কইলাম কি ভাই আগে আমার তো গাড়ি ঘুড়ি পাইলাম না, কোনো কিছু পাইলাম না, আমি তো রাজমিস্ত্রি কাম শিখছি, রাজমিস্ত্রি কাজ করতে রাজ্যগালি কাজ করি, এই রাজ্যগালি কাজ টাজ করি করিটুরি, আনার কোনো অন্য কোনো কাজ টাজ করি না, গাড়ি তো আর আপনারা দিল না, না গাড়ি ধরেন শেখলাম হেলাল বাড়িটারে, কিন্তু হেও গাড়ি দিল না, আর গাড়িও চালাতে পারলাম না, কিন্তু মাঝখান তো এভাবে এভাবে দুর্ঘটনা ওর কাছে উনি বললাম। তারপরে কইলো কি তোরে আমি গাড়ি দিব। ওর বাপ আবার ছিল গ্যারেজের একটা গ্যারেজের ম্যানেজার, যাত্রাবাড়ি এই নজরুল মহাজনের গ্যারেজের ম্যানেজার ছিল ওর বাপ, যাত্রাবাড়ি তোলাই পারে নজরুল মহাজনের গ্যারেজের ম্যানেজার ছিল ওর বাপ, আর ও গাড়ি চালাইতো, ডেভিড চালাইতো, ডেভি চালাইতো। তখন কলে কি মিলন এই জরুল এটা কাম কর, কি কয় তুই যদি আমার কিছু টাকা দিতে পারো তাহলে তোর আমি গাড়ি নিয়ে পারবো, আমার বাবা তো ম্যানেজার, তোর আমি তুই তুইও কোনো কথা বলবি না, তুই কোনো কিছু বলবি না, যা বলার আমি বলবো। আমি কীভাবে বলবি, কয় তখন আমার একটা লাইসেন্স করলো, 2 নম্বর একটা লাইসেন্স করলো, তখন ওই সময় 2 নম্বর লাইসেন্স করতে 200-300 টাকা লাগে, তখন আমার কাছে 600-700 টাকা নিয়েছিল, নিয়ে একটা লাইসেন্স করে দিল। তখন আমি করলাম কি তুই আমার গাড়ি দিবি, কয়েক হয় দিব, তোর ওর বাসায় আমার নিয়ে গেল, ওর বাসায় নিয়ে ও আমার ও বিয়া করছে, ও আমার সে বয়সে অনেক বড়, হ্যাঁ বিয়া করছে বয়সে অনেক বড়, কিন্তু ও বাসায় নিয়ে ভাত টাত খাওয়াল টাওয়ালো ঘুমালাম। তখন কিন্তু ভাই আমি খুবই পয় পরিষ্কার, তখন আমার মানে মানে আমি এখন যেভাবে ওইভাবেই তখন আমি মানে মোটামুটি ভালোভাবে এখন, আর আমি ওই ওই পিছনের আর কোনো আমার কাছে কোনো ই নাই, হ্যাঁ যে কারণ বাজারে যারা সালাম রোডের যে ঘুমাইছে ওইসব লাইন আমার কাছে আর নাই এখন। হ্যাঁ এরকম আমার আমার মতো কষ্ট করে এখন বহুত মানুষ আছে এখনো রাস্তাঘাটে, আমি আজকেও লঞ্চ লঞ্চে এসে নামছি সদরঘাট দেখলাম, এজাদা দেখলাম বহুত মানুষ, আমি এদিক চাই চাই দেখি গাড়িতে আসি আর চাই চাই দেখি যে রাস্তায় কত মানুষ রাস্তার পাশে ঘুমাই ঘুমাই রয়েছে, সদরঘাটে দেখলাম অনেক মানুষ বাচ্চা লয়ে আয় জায়গা লয়ে যায়, সদরঘাট দুটার সময় দেখলাম বাচ্চা কোলে লয়া ঘুমাই রয়েছে। তখন বল ওই যে টাকার কই যে এ তো আমার জীবন ছিল, তখন আমি ওর কাছে গেলাম, যাওয়ার পরে ওর ভাই ওর বউরে আমি ভাই বলাইলাম, ভাই টুবি বলাইলাম, বলানোর পরে যাক ওরে আমি কইলাম যে তুই কি আমার সত্যিকার গাড়ি লয়ে দিবি, তখন কইলে হয় দিব তোরে, তখন ওরে আমি ওখান থেকে টাকা দিলাম 10,000 টাকা দিলাম ওরে আমি, ওর বউর কাছে দিলাম 10,000 টাকা, যে 10,000 টাকা আপনার কাছে রাখেন আমার ডকুমেন্ট, ও আমার কইছিল তুই আমার ডকুমেন্ট দিতে পারো টাকা পয়সা দিয়া, তখন গাড়ি চুরি হইতো ভাইয়া ডেভিডিসি চুরি হইতো, তখন কইছিল যে তুই যদি 10,000 টাকা জোর করে দিতে পারো তাহলে তোরা আমি গাড়ি নিয়ে দিব।
আচ্ছা
তখন ওরা আমি 10,000 টাকা দিলাম আর 600-700 টাকা একটা লাইসেন্স করলো, ও লাইসেন্স করে গ্যারেজে নিয়ে এলো, নিয়ে পরে প্রথম আমার জীবনে নজরুল মহাজনের গ্যারেজে আমি গাড়ি পাই, আমার গাড়ি দেয়, গাড়ি দেওয়ার পরে ওই যে ওপরে যে বাসা থাকে ওই বাসায় আমি ও আমার পাশাপাশি একটা মেস বাসা নিয়ে দেয় ভাড়া, মেসে থাকি। তা আমার সাথে কিন্তু ভাইয়া টাকা আছে প্রায় আরো 7,000-8,000 টাকা আছে আমার সাথে, ওই রাজমিস্ত্রির টাকাই আমার সাথে আছে, কিন্তু ওই টাকাটা খবর ওরা আমি বলি না, ওই টাকাটা খবর আমি বলি না যে আমার কাছে আরো টাকা আছে। আমি বললাম কি দেখ আমার জীবনে আমি যা করছি সবই তোরে আমি দিয়ে দিলাম, আমি ওর সামনে আমি 11,000-12,000 টাকার মতো বাড়ি করি, 10,000-14,000 টাকা আমি দিয়ে দিলাম, হ্যাঁ আর বাদবাকি টাকাটা খবর আমি আর ওর বলি না, 7,000-8,000 টাকা ছিল। তো না বরাবর ওকে কি যে আচ্ছা তোরে আমি গাড়ি লাগুম, তো লাইসেন্স করে টেলে গাড়ি তুলে না, আমার 3-4 দিন রাত্রে আমার দেখাইলো, আবার নতুন করে দেখাইলো আর কি গাড়ি তুলে না, তো চালাইলাম, ওর যাত্রী লইতো, যাত্রী লইয়া ও গাড়ি চালাইতো, ও আমি গাড়ি চালাইতাম, ও পাশে বয়ে থাকতো যাত্রী নিয়ে। তখন জনকণ্ঠ আবার মতিঝিলে ছিল, ছাপা চক্করে জনকণ্ঠ ভবন ছিল, আপনি জানেন কিনা সঠিক বলতে পারি না, জনকণ্ঠ ভবন তো আর বাংলা মোটর, তখন জনকণ্ঠ ভবন আর মতিঝিলে ছিল, তখন জনকণ্ঠ আমার সাংবাদিক ডিউটি করতো রাত্রে, পেপারটন্ত রাত্রে, তখন জনকণ্ঠ ভবনে ও রাত্রে ডিউটি করতো পেপারটন্ত।
আচ্ছা,
পেপার টানার পরে ওই রাত্রে যখন পেপারটা আবার ভরাটার পরে ও করতো কি পিছন যাবো, তার আমি গাড়ি চালাইতাম, মানে চার পাঁচ দিন দেওয়ার পরে কইলো কি তুই পারবি, পারবি ভাইয়া আমার গাড়ি দিল, কিন্তু গাড়ি দিল ভাইয়া নাইডে,
আচ্ছা
নাইডে চালাইতেছি গাড়ি, নাইডে দিল, ও জনগণটা আবার আমার ডিউটি লিয়ে দিল, ডিউটি নিয়ে দিল 5,000 টাকা মাস, রাত্র 10টা গাড়ি লাগবে, 12টায় ডিউটি শুরু, 10টা প্লেস করতে হবে গাড়ি, 12টা শুরু, 4টে পর্যন্ত, ভোর 4টে পর্যন্ত, 4টে পরে যে ট্রিপ মারবো ওইটা আমাদের, আর ওই ওদিকে যা মারবো ওটাও আমাদের, কিন্তু মাসের শেষ 5,000 টাকা আমি ওখান থেকে পাবো, কিন্তু 5,000 টাকা 1,000 টাকা যাবে কন্ডাক্টর নিয়ে যাবে,
আচ্ছা
যে ওখানে গাড়িগুলো খাটায় সে 1,000 টাকা নিয়ে যাবে,
আচ্ছা
আর বাদ বাকি আমার আমি 4,000 টাকা পাবো। তার আমরা করতাম কি, গাড়ির জমা হলো নাইডে 100 টাকা, এক মিনিট গাড়ি চালা মালিকের দেওয়া লাগবে 100 টাকা,
জি
তো মেবিডিসি জমা চলে দিনে চলে 200 টাকা, 150 টাকা, 180 টাকা, তিন পদের জমা চলতো, নতুন পুরান এভাবে সিস্টেম করে জমাটা চলতো, তাই রাত্রে দেওয়া লাগবে 100 টাকা, 100 টাকা দেওয়া লাগতো, তাই আমি ওই গাড়ি রাত্রে চালাই আর জনকণ্ঠে আমি ডিউটি করি, আমিও ডিউটি করি ওয়াই ডিউটি করে।
ওকে, কত সালের ঘটনা মনে আছে এটা?
হ্যাঁ, এটা তখন আপনার বিএনপি প্রথম আসে,
মানে সাল বলতে পারবেন না কিন্তু আপনার ঘটনাগুলো,
না আমি সাল বলতে পারবো না,
ঠিক আছে লেখাপড়া বলেন, হ্যাঁ
আমি তো লেখাপড়া করিনি যেহেতু আমার সালটা আমার মনে নেই, সেটা আমি বলতে পারবো না, তখন ওই বিএনপি ক্ষমতায় আমার একটু সঠিক স্পষ্ট আমার মনে আছে, বিএনপি ক্ষমতায় তখন ওই আমি ওই মানে গাড়ি চালাতেছি ওখান থেকে 4,000 টাকা করে প্রতি মাসে পাইতেছি, ওই টাকাটা আমি আর রাখবো, ওই টাকাটা রাখার মতো আমার কোনো স্থান নাই, আমি ব্যাংকেও করে গেলাম, কিন্তু ওর বাবা আবার ওই গ্যারেজেরই ম্যানেজার, ওর বাবার কাছে টাকাটা জমানো ধরলাম, ওর বাবা অনেকের টাকাই জমা রাখতো, অনেক ড্রাইভারের টাকাই ওর বাবা জমা রাখতো, কিন্তু আমার টাকাটা তার কাছে জমা রাখলাম, কিন্তু লোকটা গুলি সিগারেট খাইতো, কিন্তু লোকটার ভিতরে এতটা শয়তানি ছিল তা আমি বুঝতে পারিনি, লোকটার ভিতরে এতটা শয়তানি ছিল, কিন্তু লোকটা সিগারেট খাইতো, চেহারাটাও লম্বা চূড়া ছিল, অনেক লম্বা চূড়া ছিল লোকটা, চেহারাটা ছিল বাঘের মতো ওর বাবার, তখন ওই বাসাতে ওর বাসাতে আমি খাওয়া দাওয়া করি আর মেসে যাই ঘুমাই, এই মেয়েরা ওইখানে ভাড়া থাকে, ওর বাবা রিস্কার ব্যবসা করে ধোলাই পারে, ওদেরও প্রায় 10-12টা গাড়ি আছে রিস্কা আছে, আমি জানি রিস্কা, আমি তো গাড়ি চালাই এই জায়গায় ধোলাই পারে গাড়ি চালাই, তাদের তো আমি সবকিছু জানি, ওরা রিস্কার ব্যবসা করে, আর এই মেয়েরা গার্মেন্টস চাকরি করে, মেয়েটা
আচ্ছা
গার্মেন্টস চাকরি করে, কিন্তু ওদের ওদের বাসার লগে আর একটা আবার কষার কষাই কাজ করতো, তার বাসা ছিল ওখানে একই একই বাড়ির ভিতরে আর কি, পাশাপাশি রুম, তিনটা বাসা পাশাপাশি রুম, মানে রুম আছে প্রায় 9-10টা রুম ছিল ওই বাড়িতে, তখন ওই আমি তো আমার খাওয়া দাওয়া কিন্তু ওই বাড়িতে আলতোর ঘরে, তখন একদিন হঠাৎ করে আমার বলতেছে এই মেয়েটা সকালবেলা, আমি গাড়ি চালিয়ে আসছি, গাড়ি চালিয়ে আসার পরে ওই ভাবির ঘরে গেছি, ভাবির ঘরে দিয়ে শার্ট প্যান্ট খুলছি, লঙ্গি কিনবো, গোসল করবো, গোসল করে ভাতটা খাইলে যাই ঘুমাই থাকবো, তখন বলতেছে আমার হঠাৎ করে যে কই যাও, তখন আমি চায়ে রয়েছি যে আমি চিনি না শুনি না, হঠাৎ করে বলতেছে কই যাও এর মানে কি, তখন আমি আর কোনো কথা না, কিন্তু দ্বিতীয়বার আমি আর তার কোনো কিছু জিজ্ঞাসা করলাম না, পারফেক্ট কোনো কিছু জিজ্ঞাসা করলাম না, আর কোনো কিছু জিজ্ঞাসা করিও না, আর তার কাছে কোনো কিছু আমি জিগাইও না, আর সেও আমার কোনো কিছু বলে নাই, দ্বিতীয়বার আর কোনো কিছু বলে নাই, বলে নাই, শুধু ওই একবারই বলছে কই যাও, তখন আর আমি আর কাছে কোনো কোনো আমি অন্য কিছু দিতে হয়তো বা আমার করলো না, অন্য করে করলো, আমি কোনো অন্য কোনো মানুষ জন্য দেখি না, কিন্তু আমি তার কাছে কোনো জিজ্ঞেস করতে সাহস পাইলাম না, জিজ্ঞেস করলাম না, না কারণ আমি বাসায় ঘরে চলে গেছি, রুমে চলে গেছি, রুমে চলে যাই বালতি নিছি হাতে, বালতি টালতি নিছি, নেওয়ার পরে আমি লঙ্গি নিছি, একটা গামছা নিয়ে, গামছা নিয়ে সাবানটা নিয়ে আইসি, কলপার আইসি, চাপ কল তো গোসল করতে আসছি, গোসল করতে আসার পরে তখন ওই তার সাথে সম্পর্ক ওই মানে আমি কলে পানি চাপমু, এই সময় যাই দেখি আমি কলে পানি চাপমু, ওই সময় ও আবার বালতি নিয়েছে গোসল করবো, ও তো গামছা যাইব, অফিসে যাইব, অফিসে যাইব, তা আমরা বলতেছি যে আপনি গোসল করে দেন, না আপনি যান গোসল করে, এর আগে বললো কই যাও, এখন আবার বলতেছে আপনি করে, আপনি গোসল করে দেন, না আমি বালতিতে শুয়েছি, আবার বালতিটা সাইডে পানি ভরে দিয়েছে,
জি
Love, hate, challenge. motivation lies truth, impossible virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RG Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আর জি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আমি আর জি কিব্রিয়া আপনার সঙ্গে রয়েছি এবং কথা না বাড়িয়ে আমার যিনি গেস্ট রয়েছেন তার কাছে আমি যেতে চাই। আচ্ছা, তখন কি জানতে পেরেছেন মেয়েটার নাম কি বা কোথা থেকে?
হ্যাঁ জানছি।
মেয়েটার নাম কি?
মেয়েটার নাম সালেহা।
সালেহা, ওকে।
এবারে ভালো থাকে।
আচ্ছা,
ওরা তখন আমার বালতি চাইবে পানি বলেছে, ভাই আপনি গোসল করেন। আমার বলছে, ভাই আপনি গোসল করেন। আমি কি না, আপনি গোসল করে যান, আপনি তো বুঝে যাবেন, আমার তো টাইম আছে অনেক, আমি তো এখন ঘুমাবো, সারাদিন থাকবো, ঘুমাবো।
রাতে কি কাজ ছিল আপনার?
হ্যাঁ,
ওই সময় রাতে কি কাজ ছিল?
রাতে শুধু গাড়ি চালাতাম।
ও ওকে,
ডিউটি চালাতাম।
ঠিক আছে, বলেন। হ্যাঁ,
ডিউটি করতাম, দিনে ঘুমাইতাম, রাত্রে ডিউটি করতাম। ও যে আমার গাড়ি চালিয়ে দিচ্ছে গাড়ি, সেও রাত্রে গাড়ি চালাতো, জনগণের ডিউটি করতাম, সাংবাদিক ডিউটি করতাম, পেপার টানতাম। আর কোন সাংবাদিক জায়গা জায়গা নিয়ে নামাই দিতাম বাসা বাসায়। তখন ওই বলার পরে আনা আমার বলতেছে, আপনি গোসল করে যান। আমি না, আপনি গোসল করে যান, আমি আমার তো হাতে অনেক সময় আছে, আমি তো দিনে তো সারাদিনই অবসর থাকবো, ঘুমাবো, রাত্রে 10টা পর্যন্ত ঘুমাম। তারপরে না, আমি পানি চাইবা দিচ্ছি, আপনি গোসল করে যান। আমি আপনি পানি চাপতে গেলেন কেন কষ্ট করে? তারপরে কহিল কি না করেন। যাই হোক, আমি গোসল করলাম, গোসল করে চিন্তা করলাম যে মানুষজন জানতে পারে, তার সাথে আগে আমি গোসল করে এনে চলে যাই, করে চলে যাই, আবার ভাবি দেখতে পাইবো। হ্যাঁ, চলে যাই। চলে যাওয়ার পরে এখন আমি গোসল গোসল করে চলে আসি, চলে আসলাম, ঘরে এসে খাওয়া দাওয়া করলাম। কিন্তু আমার ওই সারাদিন আমি চিন্তা করি, ও আমার পানি চেপে দিবে কা, ও আমার কেন পানি চেপে দিল। ওর সাথে আমার সাথে কোনো সম্পর্ক নেই, ওর সাথে আমি কথাও বলে নিয়েছি পর্যন্ত কোনোদিন, কিন্তু ও আমার সাথে কেন পানি চেপে দিল। এরপরে যাই হোক, একদিন হঠাৎ করে আয়া আলতাবের বোর সাথে, আলতাবের সাথে বাজাবাজি বাজার, টকটকি বাজে বাজার পরে এখন আমি হঠাৎ করে গেছি, দুবারবেলা খাইতে গেছি ওদের সাথে, টকটকি তা তো আমি জানি না। তা খাইতে গেছি, খাইতে যাওয়ার পরে এখন আমার বলতেছে যে যাই যাই ঘরে তো বাজাবাজি, আমি আবার অস্তি করে মাথা নিচু দিয়া বাসা চলে ওদের যে পাকশাক করছে কিনা থাকবো, বাজাবাজি আর থামুক। তারপর আলতাবের কইলাম কি, ভাই তুই এরকম বাজাবাজি করিস না, চল আমার লাগে চল, আর বাড়ি করে দিয়েছো বাইরে বোনা ঘর থেকে বানাবে রান পরে মাঝে মাঝে ঠাই না গেছে, নিজে গুটে ঠাই না গেছে, কিন্তু ঘরে বসেই রয়েছে, বুঝেছিস? তখন আমার কাকি ভাত খাইয়ে যাস, আমি ভাত রান্ধব না, ভাত রান্ধলে খাইয়ে যাস আর পরে আইস। তখন আমি এসে আসতেছি, তখন আসতেছি পরে ওই কষাইয়ের বউ আমার ডাক দিছে।
জি,
আমি কি জি ভাবি, হ্যাঁ ভাবি বলাইতাম, কয়া এদিকা আইলাম, ঘরে আইলাম, ঘরে বয় তো সেই ঘরে আমি যাইতাম। আর একটা মেয়ে ছিল ফারদানা নাম ছিল, সত্য একটু ওই মেয়েটারে খুব আদর করতাম, মেয়েটাও খুব কাকা কাকা বলাইতো। তারপরে কাকে যে আয় ঘরে, আমি ঘরে গেলাম, ফারদানার কোল নিলাম, কোলার পরে আমার হাতে একটা আপেল দিল আর একটা কলা দিল ভাইয়া। আমি কই ভাবি এ খামো না, কয়েক খা, আমি কি না খামো না, কয়েক খা, একজন দিয়েছে তোরে।
আচ্ছা, একজনে দিয়েছে তোরে?
একজনে দিয়েছে তোরে। আমি কে দিয়েছে? একজন কয়েক, তুই আগে খায় পরে কমানে। আমি কই না, আগে ক, কয়েক না তুই আগে খা। আমি কি না, তোমার এক করছে, তারপর খাম, কে দিছে দেখো, কেউ দিনে আমি দিছি, তুই খা। আমি দিচ্ছি তুমি এই কইলে একজন দিছে, আবার কও কেউ দিনে তুই খা, এটা কেমন কথা কো? তার কইতেছি তখন কাকি তোরা খাইতে খুশি খা, খাইতে খুশি খা। তাই আমি খাইলাম, যখন খাইলাম আপেলটা কলাটা খাইছি, কলাটা খাবার আপেলটা একটা কামড় দিছি, তখন কাকি যে আপেলটা আর কলাটা তোরা অমুক দিছে।
সালেহা?
হ্যাঁ।
আচ্ছা,
সালেহা দিছে।
জীবনের বা কখন ঘুরে যায় বলা খুব মুশকিল। দেখুন, এই মানুষটা ছোটবেলায় কি একটা অসহনীয় পরিবেশের মধ্যে বড় হয়েছে, তারপরে জীবনের একটা লম্বা সময় প্রায় 2 দশকের মতো সে হচ্ছে ফুটপাতে কাটালো, সেখান থেকে কেউ একজন তাকে নিয়ে গেল, কুড়িয়ে নিয়ে যাওয়াই বলবো আমি, নিয়ে গিয়ে একটা কাজ দিল, সে কাজের পরে সে সব নিজের পরিশ্রম করে দাঁড়াবার চেষ্টা করছে, এবং সেখানেও একজন মানুষ যখন হয়তো পরিণত বয়স, সে সময় এসে কোনো একটা মেয়ের হয়তো তার হৃদয়ে স্থান করে নিচ্ছে। অদ্ভুত এই জীবন। এবং আমরা তো জন্মের পর থেকেই প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সেটা দৈহিকভাবে হোক বা মানসিকভাবে হোক, যেটা
যে জায়গাটা থেকেই হোক না কেন, কথার এই কারণেই বলছি সামনে এগিয়ে যাওয়া বলতে আমি বিষয়টা বোঝাচ্ছি যে আসলে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। ইটস আ জার্নি, লাইফ ইজ আ জার্নি, এবং এই জার্নিতে আসলে থেমে থাকার কোনো সুযোগ নেই। আপনি হয়তো কোনো একটা কাজ করলেন না, তার মানে যে আপনি থেমে আছেন বিষয়টা কিন্তু এরকম না, সময় আপনাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, বার্ধক্য আসছে, তারপরে হয়তো মৃত্যু আসবে। এবং অভিজ্ঞতা জাস্ট সময়ের গতিটা এত স্পিডি, মানে আপনি যদি একটু নিজেকে সময়ের উপর রাখেন দেখবেন জীবনে প্রতিদিন আপনি নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন। সেই অর্থে একটা জীবন তো হরেক রকম অভিজ্ঞতার সম্মিলন হবেই, এবং এটা প্রথম না আজকের এই জীবন গল্পে। প্রতিটা জীবন গল্পই আমাদেরকে প্রতি মুহূর্তেই ভাবনার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এই ভদ্রলোক আসলে কোথায় আছেন সেটা আমরা দেখব একেবারে শেষ ঘন্টায় এসে। একটা কথা বলতে চাই এই পর্যায়ে এসে, যেহেতু মাথায় মোড় চলেই আসলো, সেটা হচ্ছে ডু নট ইরেসপেক্ট এনিবডি, কজ রাস্তায় যে লোকটি ছালা জড়িয়ে ধরে বসে আছে ওই মানুষটাও জীবনে অনেক কিছু হতে পারে, কিংবা আপনার জন্য ভয়ানক রকম উপকারের হতে পারে। সো প্রত্যেকটা জায়গায় আসলে সম্ভাবনা হয়। হ্যাঁ জি জহিরুল ভাই, তারপর কি হলো?
তখন তার সাথে তো এই খাওয়া দাওয়া খাইলাম, কলা খাইলাম, কলা খাওয়া আপেল খাওয়া দিলাম। তখন ওই কথা বললো, বলার পর আমি বললাম যে ভাবি ও আমার আপেল দিব কা, কারণটা কি? তুমি কারণ বোঝো না। আমি বললাম কি না তুমি আমার কও, তোমার কারণ বোঝা লাগবে না, তুমি খাইছো, খাইলে তুমি কেন ভাত খাইছো এই বাসায়? আমি কি না কয়, তাহলে এখান থেকে খাইয়া যা। ওর ফারজানার বাবা কিন্তু কষাই কাজ করতো যাত্রা বাড়িতে। আমি বললাম কি না ভাই, ভাত পরে এসে খামো আনে কারে এমনি খাইয়া যা। তা ভাত খাইতে বইছি, ভাত দিছে সামনে, ভাত সামনে দেওয়া জোর জোরস্তি করতেছে, ভাত খাইয়া যা। তখন কইলাম কি তোর ভাত দিতে দাঁড়ানো থুয়ে যাবো, তাই খাইতে বইছি। খাইতে বাবা আমার বলতেছে যে এই ঘটনা তোরে ও ভালোবাসে, আমার সরাসরি বলে দিল ভাবি তোরও ভালোবাসে, কিন্তু তোর সামনে ও কোনো কথা বললাম, তো সকালে কিছু বলছিলাম কে এই কথা বলছিল। তারপর তোর কি পছন্দ হয়? আমি কি পছন্দ না পছন্দ সেটা এখন বল কি বলবো, আমার তো এখানে কেউ নাই, আমার এখানে কেউ নাই, আর আমার পছন্দ হইলেও বাকি না হইলেও বাকি, আমার তো যায় কেউ নাই, আমার ঢাকা শহর কেউ নাই, আছে একমাত্র শুধু আলতাবের কে, তা আমি গাড়ি চালাই, তারও আমি 10,000 টাকা আগে দিয়ে লইছি।
ততদিনও আপনি বাড়ি যাননি?
না।
ওকে, মানে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, কি বেঁচে আছে মারা গেছে,
না
কোনো খোঁজ খবর?
না, কোনো খোঁজ খবর নাই, বাড়িতেও আমি যাইতেছি না। আমি আমার কোনো আত্মীয় স্বজন নাই, আর আমি বাড়ি দিন অনেক বছর হয়ে গেছে, তাই যেহেতু এরা ভাবি আমার পক্ষে সম্ভব না মনে হয় যে, আর এ ধরনের কোন দিন হবেও না। তার সে ভাবি আমার দিক দিয়ে তুমি মাফ করো, কয়েক আগে জিগে দেখেলে আমি কি খয়। তখন আমারে পরের দিন কে আবার বলতেছে, ডাকতেছে আমারে, হাত দিয়ে ইশারা দিয়েছে যাতে আলতাপ বাইরে ছিল এবং ওর বউ পাক ঘরে ছিল, এই জন্য হাত দিয়ে ইশারা দিয়েছে কয়েকটুক শুনে যাস, কথা শুনে যাস। তখন বলার পরে এখন বলতেছে যে তুই একটা কাজ কর। আমি কি কয়, তুই ওরে নিয়ে ঘুরতে যা, ঘুরতে যায় ওরে তুই সব কথা খুলে বলো, বলছে যে তোর সাথে ও সম্পর্ক করবে। আমি কি ভাবি এটা আমি কীভাবে যাবো, কয় আমি তোরে দিয়ে আসবো। আমি কোথায় দিয়ে আসবা? কয় তোরা আমি আগে যাত্রা বাড়ি দিয়ে আসবো, মেয়ে তুই আগে যাবি যাত্রা বাড়ি, ওরে আমি যাত্রা বাড়ি নিয়ে যাবো, ওখান থেকে তোরা যাবি, ঘুরতে যাবি, কোথায় যাবো? হ্যাঁ বাবির বাড়ি যেয়ে শুনলাম, যাবো কোথায়? আমি কে তো তুমিও চলো, বাবির গেলাম। কয় যে না আমি যাবো না, তুই আমি গেলে ধরা খাই যাবো, তুই আ যা। তখন ওরে নিয়ে যখন যাত্রা বাড়িতে আগাই দিয়ে গেছে, আগাই দিয়েছে ওরা না পারে ঘুরতে আইসি ওরে দিয়া। তো ঘুরতে আইসা ওরে ও ওখানে আমি এখানে, এত দূর তফাত, মানে কেউ কারো ইতে না, রিস্কে আসছে ঠিকই, কেউ কারো কাছে বসি না,
আচ্ছা
দূরে দূরত্ব তো দূরত্বই। তখন আমি বললাম কি ওরে বললাম ছেলা, নাম ধরে বলতেছি তখন যে দেখেন ডাইরেক্ট আমি তখন আপা করে বলে আর কি, ছেলে আপা আপনি যে তখন আমার ঠস করে বললো কি যে আপনি ওই ওইভাবে নাম এই ছেলে আপা করে আর বলেন না, এমনি বলেন এমনি কথা বলেন, হয়তো নাম ধরে কন। তারপর আমি নাম তোমার কোনো দিলাম না, আমি কই শোনো কয় কি, আমি কই তুমি যে সম্পর্ক করতে চাইতেছো, কিন্তু আসলে কিন্তু আমার ঢাকার স্বর কোনো গার্জিয়ান নাই, আমি কিন্তু একা,
আচ্ছা
আমি দুনিয়ায় একা। আমি তার কাছে বললাম যে আমি দুনিয়ায় একা, আমার না আছে মা, না আছে বাপ, বাপ থাইকেও নাই, বাবা চাকরি করে কিন্তু সে বাবার সাথে আমার কোনো সম্পর্ক, আমি অনেক বছর ঢাকার থাকি, আমি যার আন্ডারে গাড়ি চালাই তাকে আমি 10,000 টাকা দিয়ে নিছি।
সালিহাকে বললেন এগুলো?
বললাম যে আমার কিন্তু কেউ নাই, আছে ঘরে সৎ মা, আমি যদি তোমাকে নিয়ে আমার দেশও চিনি বাড়িও চিনি, কিন্তু আমি যদি তোমাকে নিয়ে বাড়ি যাই কিন্তু আমি সৎ মার তারা কিন্তু তুমি থাকতে পারবো না, তুমি দেশে থাকবো না, কিন্তু ঢাকার শহর আমার পক্ষে সম্ভব না আবার বাড়ি করার, বাট যা পাই গাড়ি চালাইয়া কিছু খাই আর কিছু থাকে আলতাবের বাবার কাছে জমাই, সেখানে কত টাকা কি হয়েছে তা হিসাব করলে বুঝলাম, আমার খাতা লিস্ট আছে, নোটবুক আছে, বললাম হ্যাঁ, কিন্তু এ নিয়ে তো সংসার চলবে না।
জি
বাকি তুমি কি এই তুমি কি আমার ঢাকা শহর রাইখা, আমার সরাসরি বললো ঢাকা শহর রাইখা, তুমি কি ঘর ভাড়া দিয়ে থাকতে তুমি চাকরি করলে আমি চাকরি করলে তুমি গাড়ি চালাই তাতে কি আমার সংসার চলবে না আমার বলতেছে। আমি কই তাও তোমার তোমার গার্জিয়ান তোমার সাথে বিয়ে দেবে না, জানিস না বিয়ে দেবে না, তো সেটা আমি ম্যানেজ করবো। তো এইবার মনে করেন ভাইয়া প্রায় আড়াই বছর মতো চললো ওর সাথে সম্পর্ক, কিন্তু ভাই ও ওই ঘুরতে একদিনই গেছি, আরেকদিনকে শুধু ছবি দেখতে গেছি হলে, আর কোনোদিন ওর সাথে আমি কোথাও ঘুরতে যাইনি। এমনি কথাবার্তা চলতো, ওই যখন অফিসে যাইতো না তখন কথাবার্তা চলতো, আর যখন অফিসে ছুটি হইতো তখন আসার সময় কথা বলতাম ওর সাথে, এতটুকু, এর বেশি কিছু না। তখন আমি ওই আলতাবের আবার একটা বন্ধু ছিল, নাম ছিল দুলাল, ওর সাথে আবার আলতাবের সাথে ভালো একটা সম্পর্ক ছিল। ওই দুলাল ছেলেটা অনেক খারাপ, খারাপ বলতে ও দুলাল, তখন আমি ওই মেয়ের সাথে যে সম্পর্ক, ছেলের সাথে সম্পর্ক হয়েছে, আমার সম্পর্ক হয়েছে, কিন্তু ওই জিনিসটা টের পাইতে পায় ওই ছেলের বাবা, টের পাইয়া যায় যে আমার সাথে ওর সাথে একটা সম্পর্ক হয়েছে।
আচ্ছা,
সম্পর্ক হওয়ার পরে তখন টের পাইয়া ওরা আর আমাকে জানায় না, কাউকেও জানে না ওর বাবা, ওর বাবা মানে ওর মায়েরও মনে হয় যে বলে নাই, কিন্তু ওর বাবা জানতে পারে, সবকিছু জানতে পারে, মানে ওর বাবা আবার আলাপ করছে গিয়ে আলতাবের বাবার সাথে যে এইভাবে ওই ছেলেটা ছেলেটা আপনার কি হয়, তখন ওই আলতার বাবা বলছে আমার কিছুই হয় না, এইভাবে পার্টে সবকিছু সে আবার বলে দিয়েছে। বলে দেওয়ার পরে এখন চিন্তা করতে হবে যে মেয়েরা যখন এসকে ওই ওর বাবা ছেলের বাবা টের পেয়ে গেছে যে ওর সাথে আমার সাথে মেলা দিনের সম্পর্ক হয়ে গেছে, প্রায় আড়াই বছর দুই বছর আড়াই বছর সম্পর্ক হয়ে গেছে, যেহেতু আপনি বললে সরবে না, তখন সে কি করলো রিস্কা গুলো বেছে ফেলাইলো ভাইয়া, রিস্কা গুলো বেছা একবারে ওইখান থেকে ছাইরা চলে গেলো দেশে, হঠাৎ করে একদিন গাড়ি নিয়ে তারা কাই না মাল সামান সব ভরা, কিন্তু ওর মায়েরাও বলছে কিনা তাও বলতে না, মাস শেষেরও বাকি আছে মানে চার পাঁচ দিন, এমন টাইম মাল সামান সব ভরে টেরা আমি মেসে ঘুমাই রয়েছি, আমিও জানি না ঘুমাই রয়েছি, মাল সামান ভরে টেরা চলে যেতেছে ট্রাকে, ওদের বাড়ি ছিল মাদারীপুর কালকিনি থানা, চলে গেল।
আচ্ছা,
তো এমন টাইমে যখন মাল সামান ভরতেছে এমন টাইম ওই কষের বউ ফারজানার মা সে আমার বাসায় গেছে, যাই আমার ডাকতেছে, এই ওটো 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 উঠছে ঘুমিন দা এদিকে আইসি, কয় কি আমি কি করি, কয় এই ঘটনা সালার তো লই যেতেছে ওর বাবা, এত নুর ইসলাম নুর ইসলাম খেয়ে টের পাইয়া সব ফ্যামিলি সহ সব দেশে চলে যেতেছে কি করবি, আর আমি কই কি করবো কোন, কয় তুই একটা কাজ কর, আমি কি কয় তুই আমি ঠিকানা রেখে দেবো, তুই ঠিকানা মতো তুই টেলিগ্রাম করবি আমার বলতেছে, তাহলে তুই যা থাকতে পারবি যা থাকবি, এখন তো সব কিন্তু করে দিতেছে কিন্তু ওই ফারজানার মা। তারপরে আমি ওই এখান থেকেই আমি ওরা চলে গেল, চলে যাওয়ার পরে আমি যে গেলাম কিছুদিন পরে প্রায় তিন চার মাস পরে একটা টেলিগ্রাম আসছে, ঠিকানা দিয়ে দিয়েছে এখান থেকে আর ওখান থেকে ঠিকানা দিয়েছে, টেলিগ্রাম আসছে কি তার বিয়ে হয়ে যেতেছে, বারে শুক্রবার দিন তার বিয়ে হয়ে যেতেছে, আমার কাছে টেলিগ্রাম আসছে বুধবার।
আচ্ছা,
ওই ফারজানার মার বাসার টেলিগ্রাম আসছে, তখন বুধবার দিন আমার কাছে টেলিগ্রাম আসার পরে আমি যাই আলতাবের আব্বার কাছে বললাম যে কাকা, তার কাকা বলাইতাম যে কাকা আমাদের ফারজানার মা আমার যেটা শিখাই দিল আর কি, যে তুই কিছু টাকা না, টাকা নিয়ে তুই দেশে চলে যা, তা আমি যাই বললাম যে কাকা আমার কিছু টাকা দেন, সে আমারে বললাম কয় টাকা, আমি বললাম কি হাজার বিশেক টাকা দেন, টাকা দেন হাজার বিশেক, তার কাছে আমি হিসেব করে দেখলাম তার কাছে আমার 80,000 টাকা জমা হয়েছে, তার কাছে আমার 80,000 টাকা জমা হয়েছে, আমি খরচপাতি গিয়েও তার কাছে আমার 80,000 টাকা জমা আছে, তা আমি বললাম আর 20,000 টাকা দেন, তা সে কইলো কি বাবা আমার কাছে এখন টাকা নাই, তোরে আমি 1,000 টাকা দিতে পারি, তো টাকা দিয়ে কী করবি, আমি টাকাটা আমার লাগবে, তাই কইলো কি সে আমার 10,000 টাকা দিয়েছে পরে 10,000 আমি দেন 10,000 টাকা দেন, আর আপনি আমার দেন টাকা রাখেন আমার টাকা লাগবে, টাকা লাগবে, এই কথা বলছি বলার পরে কয় আচ্ছা ঠিক আছে, আমি আসছি ওখান থেকে আমি টাকাটা নিয়ে 10,000 টাকা নিয়ে আমি ওদের বাড়ি চলে গেছি, বাড়ি চলে যাওয়ার পরে তখন আমি ওদের বাড়ি যেয়ে উঠি, বাড়ি যেয়ে ওঠার পরে ওর বাবা এক পর্যায়ে আমার উপরে খুব রাগ হয়ে যায় আর ওর মাও খুব রাগ হয়ে যায়, ওর মা হাতে পায়ে দাওয়াদি করে বাবা তুমি এই রাত্রে চলে যাও,
মানে চাচ্ছিল না আপনার সাথে বিয়ে দিতে,
আর এই রাত্রে চলে যাও, এই রাত্রে তুমি যদি থাকো তাহলে বাবা আমার মান সম্মান থাকবে না, শুক্রবার দিনে ওর বিয়ে হয়ে যেতেছে
অন্য জায়গায়
বিয়ে হয়ে যেতেছে, বাজার সবাই করেন না, আমিও দেখতেছি যায় যে বাবার সাথে আসলে করা, তাই কথা বলার পরে কিন্তু এর ভিতরে ওর সাথে আমার সাথে একদিন শাহালিবর মাজারে গেছিলাম ভাইয়া, শাহালিবর মাজারে নিয়ে গেছিলাম, ওরে ও গেছিল আমার সাথে, যারপর ওরে ওই আমার কইছে শাহালিবর মাজারে গিয়ে আমার সব কথা শুনে ও রাজি হয়েছে, আমি বললাম তুই মাজারে গিয়ে কইতে পারবো, হ্যাঁ পারবো, তোর মাজারে গিয়ে কইছিল যে আমার জীবনে যদি আমি বাইচা থাকি তাহলে সংসার করবো তোমার সাথে, যদি বাইচা থাকি আর যদি মারা যায় তাহলে তো চলে গেলাম, আর তুমি কি কো, আমি করলাম তোর আমিও ওর সাথে কথা দিছিলাম যে যা আমিও যদি বাইচা থাকি আজ আমি বিবাহ করি তাহলে তোমার আমি বিবাহ করবো, ওরা আমি বললাম এই কথাটা, বলার পরে ওই কথাটাই ধরে রাখছে, তো যাওয়ার পরে ওর মা যখন যতবার আমার চেষ্টা করতেছে, ওর চাষারা যতবার আমার চেষ্টা করতেছে ততবারই ও ব্যারিকেড দিতেছে, ও বলতেছে না যদি আমার বিয়ে দেওয়ার ইচ্ছে থাকে তাহলে আমার এই ছেলের সাথে বিয়ে দাও, আর যদি না দাও তাহলে কিন্তু বিবাহ দুইটাই হবে একলগে, সরাসরি বলে দিল
সালেহা।
হ্যাঁ সালেহা বলে দিল কিভাবে, কয় আমার তোমরা একদিকে বিয়ে দেবো আর একদিকে ওখানে যাই উঠবো আমি লাশ, কেউ ঠেকাইতে পারবো না, আমি যে কোনো প্রকার আমি সংসার করবো না, আর তোমরা কোনটা করবো ভাইবা দেখো। তখন এক পর্যায়ে মানে বাড়ির ভিতরে হই হই করে মানুষ হয়ে গেছে একদর্শ ওই বাড়িটার ভিতরে,
তখন ওখানে
তখন আমি ওখানে স্টেট ওখানেই আমি তখন মানে আমি এক পা অফিস পদে নেই, এবং ওই বাড়ি
যেহেতু মেয়েটা ফাইট করছে সুতরাং আমার এখান থেকে অফিস পদে আর কিছু,
যেহেতু আমার আমার কোনো কথাই নেই এই জায়গায়, আমি কোনো কিছু বলতেই আসি না, কিন্তু আমারে ওরা অনেক চেষ্টা করতেছে। তখন ওরা এক পর্যায়ে জিজ্ঞেস করছে ডাইকেই ওই দেশের মান্যগণ্য ব্যক্তি নামলে শাহজাহান তার কথায় মানে চেয়ারম্যান ওডে বসে সে আসতো এখানে এসে আমার বলতেছে তোমার বাড়িতে আমি বললাম সব কিছু বললাম তোমার গার্জিয়ান, আমি আমার গার্জিয়ান বলতে কেউ নাই, সরাসরি আমি বলে দিলাম আমার গার্জিয়ান বলতে কেউ নাই। হ্যাঁ আমার বাবা সরকারি চাকরি করে এইভাবে, তখন বলার পরে তখন মেয়ের দিকে পিকে ছেলের সাথে বিয়ে হবে কাকে, হ্যাঁ তখন আমার শ্বশুর বললো তখন তোমার শ্বশুর হয় নাই ওর বাবা আর কি বললো যে ও যদি এই ছেলের সাথে বিয়ে হয় ও আর কোনদিন আমার মুখ দেখবে না, মানে ওরা তেজ 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 পুত্র করে দেবো।
আচ্ছা
মানে ওরে আর ঘরে উঠাবে না।
জি
হ্যাঁ বলার পরে এখন ও বলতেছে যে আমি যদি আমার তদ্রে থাকে আমার চার আঙুল কপাল থাকে তাহলে আমি ওর ভাত খামো, যে তোর সাথে আমি কথা দিছি, আর যদি না থাকে তা আমি আর তোমার বাড়ি আর কোনদিন আসবো না, আমি আর কোনদিন আসবো না, আমি নিজের পায়ে চেষ্টা করে দাঁড়াবো না হলে আমি মারা যাবো যেখানে যাই, কিন্তু আমি আর এই বাড়িতে আসবো না, কিন্তু আমার বিয়ে দিলে এই ছেলের সাথে দিতে হবে, ওর সাথেই বেরোতে হবে ডাইরেক্ট ও বললো স্টেট কার্ড বলে দিল ওই জায়গায়। তখন শেরাজান কইলো কি দেখো নুরুল ইসলাম ডাকতে হয়েছে যেহেতু মেয়ে এক পায়ে রাজি তুমি বিয়ে দিয়ে ওখানে অসুখী হবা, তুমি এর চেয়ে বরঞ্চ বিয়ে এখানে তুমি দিয়ে দাও, ভাগ্যে যারা নসিব আছে অনেক মেয়ে সরাসরি হয়ে যায় না তারা আবার বিয়ে হয় না, তুমি একটা কাজ করতে বুঝো। তা আমার শ্বশুর কোনো প্রকার রাজি হলো, আমার শ্বশুর বললো সরাসরি বললো কি যে আমি এই মেয়ের পরিচয় দেবো না, মেয়ের পরিচয় দেবো না, তো পরিচয় দেবো না না শিরাজান আমার ওই রাত্রেবেলা আমার নিয়ে গেলো তাদের বাড়ি, মেয়ে বিয়ে দেবে আর কি আমার সাথে কইয়া গেল বিয়ে দেবে আমার সাথে, নিয়ে গেলো মেয়েও নিয়ে গেল মেয়েও নিয়ে গেল নিয়ে যাবে আমার বলতে যে তোর সাথে টাকা আছে কত, আমি বললাম কি যে আমার ওই ওই 10,000 টাকা নিয়ে গেলাম আবার ওই ফারজানার মার্কেটে নিয়ে গেছি 3,000 টাকা, আমার কাছে প্রায় আরও 1,000-3,000 টাকা ছিল, প্রায় মোটমোট 18-19,000 টাকা আমার সাথে তখন ওই 10,000 টাকা নিয়ে, টাকা তো শুধু ওই 10,000ই না আমার কাছে তো কিছু ক্যাশ টাকা ছিল।
জি
ওই টাকাটা নিয়ে আমি করলাম কি যে এই টাকা আছে কয় তাহলে একটা কাজ কর তুই ঢাকা ওঠার মতো কোনো জায়গা আছে, তো আমি একটা ভরসা করছিলাম যে ফারজানা মার্কেটে উঠবো ওই জায়গায় উঠছি ওটা রাস্তা আমার ওইটাই এছাড়া কোনো রাস্তা নাই, তখন আমি ওরে ওখানে তারা বিয়ে দিয়ে দিল আমার সাথে বিয়ে দিয়ে দিল।
কত সালে বিয়ে করলেন সেটা মনে নেই।
হ্যাঁ
আজ থেকে কত বছর আগে?
2016-এর এক বছর বাকি আছে আর কি,
1999 সালে। আচ্ছা ঠিক আছে বলো
1999 সালে, এটা আমার স্পষ্ট খেয়াল আছে এই জিনিসটার খেয়াল আছে,
1999 সালে আপনি বিয়ে করলেন?
হ্যাঁ 1999 সালে আমি বিয়ে করলাম, বিয়ের পরে আমি ওরে নিয়ে এখন বলতেছে যে তোর কাছে টাকা আছে কোথায় টাকা, তখন স্বর্ণের বলি ভাই আর 3,000 টাকা 3,000-3,500 টাকা স্বর্ণের বলি, তখন বললো কি যে নাকফুল কেনা লাগবে না একটা নাকফুল টুল কিনে দেওয়া লাগে না, তখন সেরকম আমার বলতেছে আমি কি তার আবার একটা মেয়ে আছে মেয়েটা স্কুলে পড়ে ওই মেয়েটারে আমার সাথে আর তার স্ত্রী পাঠাই দিল যে তোমরা কিছু মার্কেট করে নিয়ে আসো টাকা তো ওরই কিছু মার্কেট নিয়ে তা আসলো আসার পরে প্রায় 1,200 টাকার মার্কেট করছে নাকের ফুলটুল নিয়ে শাড়িটা রিজা কিনছে 2-3,000 টাকার মার্কেট করছে আর কি টোটালে। তারপরে আমি কইলাম কি এটা কাজ করেন কাকি কি আর ওই মেয়েটা ওই যে এই শাহজানের মেয়ে বলতেছে কয় এই সালারে তুমি কিছু দেবা না, আমি একটা ওরে মানে একটা চেইন দিলাম দুইটা কানেরটা এক দুটা কানেরটা কিনে দিলাম দিয়েটি আমি চলে আসলাম ওখান থেকে আসা পরে বিবাহ দিয়ে দিল পরের দিনকে আমি ঢাকা চলে আসি, আমাদের কিন্তু ওখানে কোনো এই রাত্রে বিয়ে দিছে বাট আমি ওইখানে ওই রাত্রে ছিলাম সকালবেলায় আমরা ঢাকাতে রওনা হয়ে চলে আসি সকালবেলা না সকালবেলা আসতে বলতে সকালবেলায় রওনা আসতাম গাড়ি পেয়ে গাড়ি না পাওয়ার পরে আমরা লঞ্চে চলে আসি বিকালে এসে সকালে নামি সকালে এসে ফারজানার ওই কষের বড় বাসা যাই ফারজানা আমার বাসা যাই কষের বাসা যাই যাই ওইখানে রাত্রে থাকি রাত্রে ও থাকে ওইখানে আমি মেসেই থাকি তারপরে দিনকে ঘর ভাড়া নেই ঘর ভাড়া নিয়ে জীবনযাপন করতেছি ভালোই করার পরে 2000 সালে আমার বড় ছেলের জন্ম হয় 2000 সালে।
আচ্ছা
বড় ছেলে হওয়ার পরে যাই হোক আমি এখন ও বলতেছে কয় কি চলো যখন বাড়ি যখন আমরা তো মোটামুটি ভালোই আর কি শুনে এর ভিতরে দেখেন আমি যখন বিবাহ করে নিয়ে আসি ওই যে আলতাবার বাবার কাছে আমার এতগুলো টাকা ছিল ওই লোকটা আমার একটা চিট করে চিট করে কিভাবে ওরা আমার টাকাটা দেয় না কোনো প্রকারে টাকাটা উঠাতে পারি না কোনো প্রকারে ভাই আমি টাকাটা উঠাতে পারি না আজও বলতো আমি টাকাটা উঠাতে পারিনি ওখান থেকে আমি 1,300 টাকার মতো নিছিলাম টোটাল, অনেক কষ্ট করে 10,000 টাকা আর
20,000 টাকার জায়গায় আপনি কোন রকমের 10-20-30,000 টাকা
30,000 টাকা নিছি টোটাল। ও খাতা আমার কাছে এখনো আছে, ওই খাতাটা আমার কাছে, কিন্তু ওর কাছে আমি 8 টাকা নিতে পারলাম না, কিন্তু ওদের ছাড়াই এখন আমি গাড়ি পেলাম ভাইয়া, ওদের আর বিয়ে করার পরে ওরা আমার গাড়িও দিল না, টাকা পয়সা দিয়ে আমার এই দিয়ে দিল। তো ওই পাশাপাশি আমি অনেক উঁচু গাড়ি চলেছি জায়গায়, পাশাপাশি 8টা গ্যারেজ আমার গাড়ি দিল, মানে ওইখানে কিছু রয়ে গেছিল মনে হয় যে, মানে কোনো কিছু হয়েছিল আর কি, পুষ বেড়ে গেছে। ওই ছেলেটা ডাক্তার দায়িত্ব আল্লাহর রহমতে আল্লাহ দয়া আমার উপরে আল্লাহ সহায় আমার ওই ছেলেটা বাইসে আছে, সুস্থ হয়েছে। সুস্থ হয়ে যাওয়ার পর আমি ও কয় কি আমার স্ত্রী কয় কয় কি যে তুমি একটা কাজ করো, কয় কি আমাকে এই ছেলে তো আমি চাকরি করতে পারি না আর মোটামুটি ভালোই চলি, চলো তুমি দেশে যাও। তখন আমি দেশে চলে গেলাম, একা দেশে গেলাম। আমি আগে দেশের পরিস্থিতি দেখে আসি, মানে অনেকদিন পরে যে দেশের পরিস্থিতি দেখে আসি, কারণ আমার তো ভবিষ্যৎ তারা করতে জন্য আমার ছেলে হয়েছে, আমি চিন্তা করতেছি আমার বাড়িঘরে একদিন যাইতে হবো, দেখি যাই আগে কি হয়। তখন ভাইয়া দেশে গেছি, আমার কেউ চেনে না ভাইয়া, আমার দেশের মানুষ আমার কেউ চিনে না।
কত বছর পরে গেলেন?
প্রায় 20 বছর।
20 বছর পরে দেশে গেছেন, না চেনাটাই স্বাভাবিক।
হ্যাঁ,
ছেলে নিয়ে দেশে গেছেন, বউ নিয়ে
না? ওই মুহূর্তে আমি ছেলে নিয়ে যাইনি আর কি, তার এক মানে প্রথমে একটা গেছি।
আচ্ছা, যাওয়ার পরে কি দেখলেন?
যাওয়ার পরে আমার ওই চাষার কাছে যাই আমি জিজ্ঞেস করি যে সোটানি সরকারের বাড়ি কোনটা, মানে চাষায় হাল চাষ করতেছে আমার মেজো চাষায়।
আচ্ছা,
হাল চাষ করে খেতে, কিন্তু আমার স্পষ্ট আমার গ্রামে কিন্তু আমি যাই পড়ছি, আমি কিন্তু অন্য কোনো গ্রামে যাই। মানপয়সা কিন্তু তিনটা ভাইয়া, একটা নলসিটি মানপয়সা, একটা জালকাটি মানপয়সা, একটা উত্তর মানপয়সা।
ঠিক আছে, বলুন।
আমার মানপয়সা আমি যাই পড়ছি, তারপর জিজ্ঞেস করতেছি যে কাকা, হ্যাঁ কাকা কই বলান দিদি, কাকা সোটানি সরকারের বাড়ি কোনটা চেনেন? তোর আমার মুহূর্তে সে চায়ে রয়েছে, কয় তোমার কি হয়? আমি কি আমার বাবা হয়, তোর নাম কি জহুরুল? আমি কেলাম কি জি, কয় তাহলে তুই আমার চেনস? আমি কেলাম কি না আমি চিনি না। তো কয় আমি তোর কাকা মানিক, ধরে আমার কান ধরলো, বুকে জড়াই ধরে আমার কান ধরলো, এমন কান্দা কানলো মনে হয় যে আমিও কান্দি হেও কান্দা, আমার শরীর ভিজে গেল।
সেই চাষা চাষা দেশ থেকে চলে যেতে বলেছিল?
হ্যাঁ, সেই চাষা মেজো চাষা,
মানে বলেছিল যে তুমি আর কখনো ফিরবে না।
তখন মানে আমার ধরে যে কান ধরলো, মানে বিশ্বাস করবো না, গরু তো খাড়াই রয়েছে আলের গরু, আর সে যে একটা কান ধরলো হিসেবে কানতে 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 চাষায় আমার কান ধরে পড়ে গেল, অজ্ঞানে পড়ে গেল চাষায়। এখন ওই যে পাশে যে হাউস হয়, 4-5 জন লোক দৌড়ে এসে
কি হয়েছে? হ্যাঁ
হ্যাঁ, দৌড়ে এসে আর আইয়া আমার দেখলাম, আমার তো কেউ ছিল না, আমার কেউ ছিল না। আর কয় আর চাষা তো অজ্ঞান হয়ে পড়ে গেছে, আর একটা ভয়াবহ জিনিস হয়ে গেছে।
কি না কি বলেছে, কি না কি হয়েছে?
আর ওদের তোমার বাড়ি কোথায়? আমি বললাম তো সবকিছু বলে আমার কাকা লাগে, আর আমি সরাসরি করতে যে আমার চাষা লাগে, আমার চাষা লাগে। কয় তোর নাম কি? আমি কি আমার নাম জহুরুল, আমার নাম জহুরুল, এই কথা বারবার কইতেছি। আর কয় কে তোর বাবার নাম কি? আমি আমার নাম সুটনি সর্দার, ডাক্তার সুটনি সর্দার, বাবার নাম আলাদি সর্দার যে বললাম। তারপর সবাই চেনছে, চেনার পরে সবাই আনন্দে যে চাষারে লইয়া আমারও লইয়া বাড়ি যেতেছে। ভাইয়া বাড়ি গেছি পরে তো চাষারও কান্দত, কিন্তু আমার মনে হলো যে আমার মাথায় মনে হয় যে বিনা ম্যাগে বিনা বৃষ্টিতে মনে হয় ছাড়া পড়ছে
দেখেই, এতদিন পরে দেখার পরেও।
হ্যাঁ, সে কোনো প্রকারে মানে নিতে না যে আমি তার এই ঘরের সন্তান, এই জিনিসটা সে আর মানে নিতে পারতেছে না। সে বলতেছে এ ছেলে চিনি না, আর দেশের মানুষ না, প্রায় 200-300 মানুষ এসে দেখতে ভাইয়া, পুরো গ্রামের মানুষ এসে দেখতে,
যে 20 বছর পরে
জহুরুল, 20 বছর পরে একটা ছেলে আসছে, পুরো গ্রামের মানুষ এসে দেখতে, আমারে দেখতে আসছে। তারপর কোনো প্রকারে মানতেছে না। তা ওখানে আমি বেড়াইলাম, চাষা ঘরে ইতরে খাওয়া দাওয়া করলাম, 6-7 দিন বেড়াইছিলাম। বেড়ানোর পরে আমি কয়েটে চাষার কাছে কয়েটে, কিন্তু বলি না যে বিয়া করছি।
বাবা কোথায়?
বাবা তখনও চাকরি করে।
20 বছর পরে গেলেন, বাবার সঙ্গে দেখা হলো না?
না, দেখা হলো না। বাবা খবর পাইছে, কিন্তু বাবা দেখা করতে আসলো না, আসতে পারে না আর কি, চাকরি অবস্থা আসতে পারে না। আর আমিও তত্ত্বর বেশি ইয়ে করি না, চিন্তা করছি। আমি কাকার কইছি যে বাবায় কইছে যে ওরা রাখতে, আমার রাখতে কইছে যে ওরা রাখো, আমি আসতেছি কয়েকদিন পরে, অস্তি দিতেছে তোর বাড়িতে যাইতেছে না, ওরা রাখে আমি আসতেছি। আমি কাকার বললাম, কাকা আমি কয়েকদিন পরে আমি আসতেছি, কয়েকটা দিন পরে আমি আসতেছি। এটা তো কাকার কইছে 4-5 দিন পরে আমি ওখান থেকে চলে আসি, কারণ আমার তো এদিকে আমার বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে, আমি ঢাকাতে চলে আসি। চলে আসার পর আমি কইলাম কি এই ঘটনা আমার ফ্যামিলির বললাম যে দেখো বিনা মেঘে বিনা বৃষ্টিতে কিন্তু ছাড়া পড়ে গেছে আমার মার মাথা, তুমি কি যাবা ভাই? কইলো কি যে হ্যাঁ যাবো যাবো, যাই দেখি কি হয়।
আচ্ছা
যাবো। ওর মেন কথা হলো যে ওর হলো একটা স্থান নেবে, ওর হলো মেন সমস্যা হচ্ছে এখানে, ওই জন্য বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত যে ওর একটা মেন একটা স্থান দরকার, যে সে যাই হোক।
এদিকে তো ওনার আপনার শ্বশুরের দিক থেকে তো একদম যোগাযোগ বন্ধ,
যোগাযোগ বন্ধ টোটাল। কিন্তু এর ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করছিল, এক বছর ভিতরে বাচ্চা কাছে হয়ে গেছে। এরপরে
চেষ্টা করছিল কি ওখান থেকে কি বাধা করে দিয়েছে, না করে দিয়েছে?
না না করেও দেয় না, কিন্তু যাওয়ার জন্য সেটা আমি যেতে দিইনি। এরপরে আবার মাঝখানে এবার আমার যে ভাইরা আছে, আমার এখানে ঢাকাতেই আছে, এই ভাইরার সাথে আমার সাথে সম্পর্ক ছিল, সেই সবকিছু করতো।
আচ্ছা ঠিক আছে, তো আপনি যাওয়ার চেষ্টা করলেন বাড়িতে,
তখন আমি বাড়িতে যাওয়ার একটা চিন্তা ভাবনা করি যে বাড়িতে যাবো। তখন আমি ঢাকার শহরে কোনো বাসা কোনো মানে ঘর ছাড়া কোনো চিন্তা ভাবনা নাই, প্লাস আমি আমার পরিবারকে নিয়ে বাচ্চা নিয়ে আমি বাড়ি চলে যাই।
বাচ্চার বয়স কত তখন?
তখন বাচ্চার বয়স কত, 7-8 মাস হবে।
7-8 মাস, ওকে।
বাড়ি চলে যাই বাচ্চাটা নিয়ে, বাড়ি চলে যাই। বাড়ি চলে যাওয়ার পরে বাবাও আসে, বাবাও আসে। তখন এই বাচ্চাটা এখানে মানে আমার বাবা কোনো প্রকারে বাচ্চা কোলে নেয় না, আমার পরিবারকে মেনে নিতে চায় না।
আপনার বাবা? আপনার আপন বাবা?
আপন বাবা মানে আমাকে মানে, আমার মেনে নেয়, কিন্তু আমার বাবা আমার এই সন্তানকে আর আমার পরিবারকে মেনে নিতে চায় না।
The most terrible thing in life,
মানে
এক ঘন্টা পরে কি ঘটবে আপনি জীবনে কিছুই জানেন না। 20 বছর পরেও যেটা ঘটলো সেটাও তো অনাকাঙ্ক্ষিত, তাই না? একটা হচ্ছে যে ছেলেটা তখন রোজগার করে, সামর্থ্য আছে, মেনে না নেওয়ার প্রশ্নটা আসছে কেন? মানে ছেলেটা গেছে সম্পত্তির ভাগের জন্য নাকি কোনো কিছুর জন্য? যে ছেলেটা 20 বছর পরিবারের কাছ থেকে দূরে থাকতে পারলো, সেই ছেলেটা বাকি জীবনটাও দূরে থাকতে পারবে। 20 বছর পরে পরিবারের কাছে ফিরে এসছে, পরিবার থেকে তো একটা ওয়ার্ম রিসিভ হওয়া উচিত ছিল। এক, দুই নম্বর যেটা সেটা হচ্ছে যে যদি অধিকার থেকেই থাকে ওর সম্পত্তিতে বা অন্য কোনো কিছুতে, সেটা তো ওর প্রাপ্য, তো বাবার তো উচিত সেই জিনিসটা তাকে বুঝিয়ে দেয়া। পয়েন্টটা এখানে, কিন্তু আমরা যা ভাবছি সেই ভাবনার সাথে আসলে ওর গল্প কি মিল খাবে, সেটার জন্য আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। এবং শেষবারের মতো আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, একদম প্রান্তিক পর্যায়ের একজন সাধারণ মানুষের জীবন গল্প, যে লেখাপড়া করেনি, যার জীবনে অনেক উত্থান পতন, যার জীবন গল্পটা হয়তো ইতিহাসের কোনো জায়গাতেই লেখা হবে না, যার কথা হয়তো কেউই মনে রাখবে না, কিন্তু আমরা আমাদের এই জীবন গল্পে নিয়ে এসেছি কারণ আমরা মনে করি পৃথিবীতে অসাধারণের সংখ্যা খুব কম, সাধারণ মানুষের সংখ্যা অনেক বেশি। আমরা যেহেতু সাধারণ মানুষ, আমাদের আসলে সাধারণ মানুষের জীবন গল্পটাই জানা উচিত। হ্যাঁ, অসাধারণকে আমরা জানবো, কিন্তু অসাধারণ হতে না পারলে জীবনের যেই বিতৃষ্ণা কিংবা জীবনের যে তেষ্টা, জীবনের যে ক্ষোভটা জন্ম নেয়, সেটা যাতে কম জন্ম নেয়। এবং এই সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষের জীবন গল্পই যে অসাধারণ জীবন গল্প হতে পারে, সেটা আমরা বারবার চোখে আঙুল দিয়ে দেখেছি এবং দেখাতে চাই। আমরা এখানে একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। ওকে, আমরা ছোট্ট একটা বিরতি নেবার পর আবারও ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আর বাই দ্য ওয়ে প্রিয় শ্রোতা, একটা কথা না বললেই নয়, অফ মুড, গন মুড কিংবা সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসছে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে। ফ্রম মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
Shunchen, RJ Kibria Shathe, Mr. Mango Candy presents Jibon Galpo. আরো একবার স্বাগত প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। জি, যেখানটা আমরা ছিলাম, জহিরুল বাবা মেনে নিচ্ছিল না,
বাবা মেনে নেয় না, আমার স্ত্রীকে মেনে নেয় না কোনো প্রকার, কিন্তু আমাকে যতটুকু মানে, কিন্তু আমার স্ত্রীকে কোনো প্রকার মানে, আমার বাচ্চা কোলেও নেয় না, মানে মাইনা নেয় না কোনো প্রকার, মেনে নেয় না। নানাতে এক পর্যায়ে চাচার ঘরে প্রায় 2 রাত থাকি, 2 দিন 2 রাত থাকি। থাকার পরে এখন কোনো প্রকারে আমি ঘরে উঠতে পারতেছি না। যা হোক অনেক কয়েকটা অনেক রিকোয়েস্টিকোস করে তোরা দেশের কয়েকজন মানুষের রিকোয়েস্টিকোস করলো, তারা রিকোয়েস্ট করে আমার ঘরে উঠে দিছে, ঘরে উঠে দিয়েছে, বাচ্চারা কোলে দিছে, বহুত কষ্টের মধ্যে বাচ্চারা কোলে উড়ে দিয়েছে, আব্বার কোলে উড়ে দিয়েছে, কিন্তু আমার মা কোনো প্রকারই দেখতে পায় না। তখন মাসে ছিল রমজান মাস, কিন্তু আমি এই বাজার করছি মোটামুটিভাবে, ভালোই বাজার কাট করতাম মোটামুটিভাবে, কি পারতেই বাজার করতাম। কিন্তু তারপর আমি বললাম কি যে আমি তো প্রায় 15-20 দিন থাকি বাড়িতে, থাকার পর আমি করলাম যে আমি ঢাকা চলে যাব। তখন ওই দেখতাম 15-20 দিনে আমার পরিবার বলল যে আসলে তুমি যেটা বলছো সেটাই কথা, কিন্তু এখানে থাকা সম্ভব না, কিন্তু তুমি একটা কাজ করো। আমি বললাম কি, মানে ও খাওয়া দাওয়ার দিক দিয়ে অনেক বাচ্চা কাচ্চার দিক দিয়ে মানে মার গতিতে আর কি বুঝে গেছে যে তুমি একটা কাজ করো, তুমি একটা পোতার জায়গা দেখো, ঘর মানে যাকে বলে ঘরনের জায়গা আর কি, ঘরনের জায়গা নিতে পারো নাকি, ঘরনের জায়গা যদি দেয় তুমি ঘরনের জায়গা চাও তোমার বাবার কাছে। আমার পরিবার বললো তাহলে ওই জায়গায় আমরা ঘরনে থাকি। তা আমি এই কথাটা বাবার কাছে তুলে ধরলাম যে আমারে কোনো একটা জায়গায় তুমি আমার ঘরনের জায়গা দাও। কিন্তু এই কথাটা বলার পরে আমার বাবা ডাইরেক্ট বললো যে আমি যতদিন বাইচে আছি দুনিয়ায় ততদিনই কেউ কোনো জায়গা দেওয়া হবে না,
একদম ডিরেক্টলি বলে দিল।
ডিরেক্টলি বলে দিল।
কয় ভাই, কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমি তো আমার একাই, আর সৎ ভাই ছিল তিনটা, বোন ছিল দুইটা।
আচ্ছা আচ্ছা।
এবং কোনো জায়গায় ঘর উড়ানো হবে না, খাইলে এই ঘরের ভিতরে খাইতে হইবে, থাকলে এই ঘরের ভিতরে থাকতে হবে, না হলে বাদ, যার যার পথ সে মাইকে নাও। আমার বলে দিল তুমি তোমার পথ তুমি রাস্তা দেখে নাও। তা আমি বেশ ফ্যামিলি নিয়ে আমি ঢাকা চলে আসি। ঢাকা চলে আসার পরে পুরো আমার বাবা চাকরি করা অবস্থায় তার রিটায়ার্ডের বাকি ছিল এক মাস, তখন বাবা স্টক করে।
আচ্ছা।
তখন স্টক করে তার এক সাইড প্যারালাইসিস হয়ে যায়।
আচ্ছা।
তো ওই অবস্থায় সরকার তারে পেনশন পাইছে, রিটায়ার করে দিয়েছে, তারা এক মাস আগেই মনে হয় তার রিটায়ার করে দিয়েছে। যেভাবে হোক কীভাবে কীভাবে করছে আমি তো পড়ালেখা জানি না, ওইটা আমার ভাইরাই জানে বা ওরাই জানে। হ্যাঁ, ও বাবারে রিটায়ার করে দিয়েছে। কিন্তু বাবা রিটায়ার্ডে বাড়ি আসলো, সে একে একে দুইবার স্টক করলো। একবার তো এক স্টকে প্যারালাইসিস হয়ে গেছে, দ্বিতীয় আরও একবার সে স্টক করলো, কিন্তু সে অনেক টাকা খুয়েছে। টাকা খুনের পরে আমিও কিছু টাকা দিছি, প্রায় আমি প্রায় প্রায় 1,040 টাকার মতো দিছি। তারপর আমি মনে করলাম টাকা পয়সা দিয়ে দেখি বাবার থেকে পোতার জায়গাটা দিতে পারি নাকি, ঘরনের জায়গা নিতে পারি নাকি। এবার চিন্তা না করলাম, হঠাৎ করে একদিন চাষারা ফোন করতেছে, কয় বাবা তুই একটা কাজ কর। তখন আমি টেলিফোন এই মোবাইল ব্যবহার করি, বলতেছে বাবা তুই বাড়ি আয় পর, বাড়ি এসে পর। আমি বললাম কে কয়, তোর বাবা অসুস্থ, যদি মারাটারা যায় তোর কিন্তু জায়গা দেবে না, তো এই মুহূর্তে যদি বাড়ি এসে নাম থাকো তাহলে তোর জায়গা দেবে না। তাই আমি বাড়ি আসলাম, ঘরটা ছেড়েই বাড়ি আসলাম, বাসা বাড়ি ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে একটা পিকাপে বাড়ি চলে আসলাম। এখন ঘরে উঠছি, আমার ঘরে জায়গা দিছে, কিন্তু আমার পোতার জায়গা কোনো মতেই ঘর উঠানে জায়গা দিবে না। তখন ভাই আমার কাছে ক্যাশ আছে প্রায় 80-90 হাজার টাকা ক্যাশ আছে, প্রায়, তাছাড়া আমার কাছে যেসব মাল জিনিস আছে, আমার স্বর্ণ টর্ণ যা আছে আমার পরিবার, তাতে প্রায় 1,00,000 টাকা ক্যাশ হয়, তাতে আমি একটা ঘরটা উঠিতে পারি, সুন্দরভাবে থাকতে পারি। তখন আমার কোনো প্রকারে জায়গা দিতে আছে। তখন আমি করলাম কি, তখন আমার ঘরে বাজার করতে হয়, বাবা তো রিটায়ার্ড, বাবা তো মনে করেন এখন কথাও বাজে, তার প্যারালাইসিসের রোগী, আর বাড়িতে আর কোনো মেজো ভাইও থাকে না, বড় ভাইও থাকে না, বড় ভাই চাকরি করে সে আলাদা বাড়ি করছে, কাকড়া থাকতে বাড়ি করছে, মেজো ভাই সে ফার্মেসি দিয়ে বসেও থাকে, সেও পড়ালেখা, আর ছোটো ভাই সে মেজো ভাইয়ের কাছে থাকে, কথা বলতে পারছেন। কারণ আমি সব বাজার ঘাট আমার উপরে, আর বাবার যে রিটায়ার্ডের টাকা, পেনশনের যে টাকাটা পাচ্ছে তা কিন্তু আর ব্যবহার হচ্ছে না, তা তাড়াতাড়া খাইতেছে, মার নামে নিয়ে গেছে তা। এখন ওই বাজার সাথে আমি করি, তারপরে কী করলাম, আমি বুদ্ধি করে আমি একটা গাড়ি কিনলাম, টেম্পু গাড়ি কিনলাম, টেম্পু গাড়ি কিনেছি, আমার তাতে এয়ারপোর্ট বাড়ি করা লাগবে, আমি এভাবে কতদিন চলবো, টেম্পু গাড়ি কিনলাম। টেম্পু গাড়িটা কেনার পরে আমি ওই গাড়িটা চালাই, চালানোর পরে দেখলাম কি গাড়িতে আমার লস ছাড়া লাভ হয় না, কোনো প্রকারই না। আমি গাড়িটা কিনি 80,000 টাকা, কিন্তু আমার গাড়িতে লস ছাড়া কোনো লাভ হয় না।
জি,
যে গাড়ি চালাই আমি যা পাই তাতে আমার বাজার খরচ চলে না, তাই গাড়ি চালানো বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিয়া এরপরে নানা বাড়ির চিন্তা ভাবনা করছি, নানা বাড়ি যাবো, নানা বাড়ি খোঁজ করে বাড়ি করলাম, খোঁজ করে বাবার কাছে ঠিকানা নেই অবস্থা নেওয়ার পরে বাড়ি করি, বাড়ি করার পরে নানা বাড়ি গেলাম। নানা বাড়ি যাওয়ার পরে আমার পরিবার নিয়েই যাই, নানা বাড়ি যাওয়ার পরে আমি পরিবারকে দিয়া আমি ওই বাড়িতে নানা বাড়ি উঠলাম, ওঠাবার মামুরা পরিচয় দিল, মামুরা কান্না টানলো, সবাই সব কিছু করলো টানলো, সবাই ভালোই রইলো। পরের বার আমি বেড়াতে গেলাম, বেড়াতে যাওয়ার পরে আমার ছোটো মামু আমার সাথে একটা প্রতারণা বলতে কঠিন একটা বেমানি করছে যা আল্লাহ সইব না। সে আমার বললো কি যে জহিরুল তোর এই অবস্থা, তুই একটা কাজ কর। আমি কি কয় তুই তোর মায়ের আমার ঘেরের ভিতরে কিছু কতটুকু জায়গা আছে জায়গাটা তুই আমার দিয়ে দে বাবা, তোরে আমি কিছু টাকা দিয়ে দিই। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে ওরা আমার এইভাবে একটা সিট করবে, এভাবে একটা জ্ঞান করবে। তখন ও বললো যে আমি বললাম কি না আমি কোনো সম্পত্তি বেচতে আসিনি, আমার খালার সাথে পরিচয় হলো। তা আমার খালু আমার একটা বুদ্ধি দিল যে তুই ওটু দিয়ে দে, তুই দিয়ে দে, অসুবিধা নাই, ওটু দিয়ে দে। কিন্তু ওখানে খালু যে ওদের সাথে একটা সিট করছে তাও আমি বুঝতে পারিনি, খালুর কথায়, আমার খালা খুব ভালো মানুষ, তখন আমি বুঝি না যে আগা কীভাবে দলিল করে আর কীভাবে কী করে তাও আমি বুঝতে পারিনি। তখন সে আমার বলার পরে আমি খালু গেলাম রেজিস্ট্রি অফিসে, গেছে যাওয়ার পরে আমার বলে কি আমার যা শিখে দেবো আমি এই বললাম কয় তোরা যাই জিগে টাকা বোঝা বলছো, আমি কিছু হওয়া বোঝাবো, কিন্তু ভাই আমি এই ঘরের তলে বসে আমি একটা টাকা শেখাতে আমি পাই নাই, বুঝতে পারছেন? এখানে আমার আমি মরিয়া গেলে আল্লাহ পাকে আমার দেখবে, ওরা আমার কাছে করে এনেছে আর জায়গা লেগে কিনেছে, আমার কথা হলো সে ওখানে তিন কাটা জায়গা আছে, তিন কাটা জায়গা ওরা নেবে আর বাদ বাকি জায়গাটা ওটা আমার থাকবে, ওর ঘেরের ভিতরে এই জন্য জায়গাটাও চাইছে আমার কাছে, যে অন্য অন্য মামুরা জ্বালা এই জন্য ওই জায়গাটা চাইছে। তখন আমার মার নামে জায়গায় আমার মায়ের ওখানে মাটি দেওয়া হয়েছে, ওই মানাবাড়িতে মাটি দেওয়া হয়েছে আমার মায়েরও, আমার মায়ের এবারে মাটি দেওয়া হয়নি, আমার মায়ের এবারে জায়গা দেয় নাই, আমার আরেকটা মেয়ে মারা গেছে, মেয়েটা এবারে শুধু মাটি দিয়েছি। তো তখন ওই মামু আমার কাছে জায়গা লেখলো, আমার কলো তুই বলবি যে টাকা বুঝে পাইছি, আমি কইলাম টাকা বুঝে পাইছি, টাকা বুঝে পাইছি কোয়াতে এলাম, কোয়াটা পরে আমি বাইরে আসলাম, বাইরে আসার পরে বাড়ি আসলাম, বড় মামুর বাড়ি এলাম, কিন্তু ওরা তিনও মামু এক, দুই মামু এক, এক মামু জানে না, দুই মামু এক আর আমার খালু এক, তিনজন এক, এক হয়ে যাওয়ার পরে আমি জানতে পারলাম না, না জানার পরে আমি বাড়ি এসে বাড়ির পরে ওরা জায়গা আছে তুরুক আমি পাইতাম সবগুলোই দুই মামু নিয়ে এনেছে, আমি ভাইয়া এই জিনিসটা আমি বুঝতে পারিনি,
প্রপার্টি আপনাকে দেয়নি আপনার কাছ থেকে নিয়ে নিয়েছে, তারপর কি হলো?
নিয়ে এনেছে, নিয়ে এনেছে পরে আমি বললাম ওরা যখন আমার টাকাটার কথা, আমি যখন বড় মামুর ঘরে আসলাম তখন পুলিশ দিয়ে আমার ধরাই দিল, কয়েক ওরা আমার পিস্তল ঠেকাইছে পুলিশ দিয়ে, পুলিশের টাকা খাওয়াইছে নাকি আল্লাহ মাহুদ জানে, যাই হোক যে কোনো প্রকার পুলিশ আমার ধরে নিয়ে যাবো, ধরে নিয়ে যাবো। এরপরে আমার খালু আইসে আমার লাগে একটু সুপারিশ করে কী করলো, কয়েকি যে না না এই ধরনের কোনো ছেলে ভালো খুবই, এ ছেলে আমার চিনি, এ ছেলে আমাকে পরিচিত, আমার আমারই এই ভাড়াপোলা, এইভাবে এইভাবে সাড়ে দেন, মানে আমার ছুটে দিল আর কি, কিন্তু ছুটে দিয়ে আমার ২০০ টাকা দিয়ে দেয় আমার গাড়ি ভাড়া, আমি কি গাড়ি ভাড়া আমার লাগবে না, আমি কই আমি অস্ত করতে কোনো জানা নিয়ে আর কি চলে আসি। ওখানে একটা বিশাল আকারে একটা সিট করছে আমার সাথে, যাই দেবো তারা আমার মামুবাড়ি আমি যাইনি, আমার নানি তখন বাইচে ছিল আমি আর যাইনি, না যাওয়ার পরে নানি এখন মারা গেছে তাও আমি জানি না, ওই ভয়তে আর যাইনি মামুবাড়ি, ওরা যে আমার পুলিশে ধরেছে না ওই ভয় তারা আমি আর মামুবাড়ি যাই না, যাওয়া বন্ধ করে দিলাম টোটালে, মামুবাড়ি এখন আর যাই না, চিনিও না, যাইও না। তারপরে আমি আসলাম বাড়িতে, বাড়ি আসার পরে থাকতে আছি বাড়ি থেকে আমি সৎ মায়ের তারা বাড়ি থাকতে পারি না, আবার টাকা চলে আসি ফ্যামিলি নিয়ে, ফ্যামিলি নিয়ে গাড়ি গুড়ি বেঁচে আবার টাকা দেয়, তখন নিঃসঙ্গ একা, মানে আর করে আমার টাকা পয়সা নাই, এখন সব খাওয়া শেষ, আমারও লাঠি দেওয়া শেষ, চলে আসি ঢাকাতে। তখন আইসা ঢাকাতে আমি থাকি, ঢাকা থাকা এই রামপুরাতে থাকি, বাড্ডা থাকি, নামাপড়া সে পানার সামুদ্রিক বাড়ি থাকি, ভাড়া থাকি ওখানে পয়সা, যেখানে অনেক ড্রাইভার সাথে বলি, তখন আমার ভাইরা আমার অনেক সহযোগিতা করে আর ড্রাইভার সাথে পরিচয় ছিল, তখন আমি রামপুরে জলিল মহাজনের গ্যারেজে গাড়ি চালাই সিএনজি, সিএনজি চালাতে চালাতে ও সিএনজি চালানোর আগে আমি কিছুদিন ওই গাড়ি না পাওয়া অবস্থায় আমি কিছুদিন ভাঙ্গারি ব্যবসা করি, মাথায় আমার তো সংসার চালানো লাগবে, আমি ভাঙ্গারি ব্যবসা করি, ভাঙ্গারি দোকান থেকে টাকা নেই, ওই টাকা দিয়ে ভাঙ্গারি কিনি, কিনে কিনে দোকানে বেশি এইখানেই এই বাড্ডা এলাকায় বেশি বেশি আমি ওখানে এই মানে আমার সংসারটা কোনো মতে চালাই আর কি, গাড়ি তো পাইতেছি না, সংসারটা চালাই কোনো মতে চালাই। এরপরে আমার আল্লাহর রহমতে আপনার মতো হয় আমার আবার তখন এই ছেলের বয়স ৬ বছর, এই সময় আমার আবার মেজর ছেলেটা হয়,
জি
মেজর ছেলে হওয়ার পরে যাক মেজর ছেলে নিয়ে থাকি, তখন আমি ভাঙ্গারি ব্যবসা করি, তারপরে আমি আবার গাড়ির লাইনে চলে যাই, তারপর আবার আমি সিএনজি পাই, আমার ভাইরা আমার সহযোগিতা করে আর অনেক অনেক মানুষের সাথে পরিচয় হয়ে যায়, ওই পরিচয়ের মাধ্যমে যেহেতু আমার ফ্যামিলি আছে, আমার আমার বাসা বাড়ি আছে, এই মাধ্যমে আমাকে গাড়ি দেয়, গাড়ি দেওয়ার আমি জলিল মহাজনে গেলে গাড়ি চালাই, গাড়ি চালাই চলে এক পর্যায়ে আমার বাবা, তখন কিন্তু আমার বাবা ইচ্ছা আছে এই বছর মারা গেছে আমার বাবা, তো আমি গাড়ি চালাইতেছি, এরপরে আমার বাবা আবার অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে যাওয়ার পরে এই মেজর ছেলেটার বয়স যখন তিন বছর মাথায় আমার একটা মেয়ে হয়,
ওকে
মেজর ছেলে যখন বড় মানে পড়ে তখন আমার মেয়েটার বয়স তিন বছর হয়, আমার মেয়েটা হয়েছিল ভাইয়া পরীর মতো, এত সুন্দর হয়েছিল, এত আমার মতো সুন্দর, আমি কি সুন্দর, আমার চেয়ে অনেক সুন্দর হয়েছিল, মেয়েটা দেখার মতো একটা মেয়ে হয়েছিল, মেয়েটা ভাইয়া বাড়ি চলে যায় আমার ফ্যামিলি সহকারে, এখান থেকে ঢাকা শহর থাকবো না, এই নেট করে বাড়ি চলে যায়, বাড়ি চলে যাওয়ার পরে ঘরে যায় আমি ২০ দিন থাকতে পারি না ভাইয়া, ২১ দিনের মাথায় আমার মেয়েটা পানিতে করে মারা যায়, তিন বছরের মেয়ে, আমার মেয়েটা মারা যায়, মারা যাওয়ার পরে আমি দেশে চলে যাই, দেশে গিয়ে আমি এক পর্যায়ে আমি বাবার কাছে পোতার জায়গা আছে, আমার ফ্যামিলি বলতেছে যে তুমি যদি কোনো প্রকারে যদি আমি এই ঘরে থাকবো না, মানে আমার সৎমার তারণার সাথে বলতেছে আমি এই ঘরে থাকবো না, মানে আমার মেয়েটা লাশের উপর দিয়ে আমার বড় বোন জামাইয়ের চা জাল দিতে নিয়ে যায়, আমার মেয়েটা খাটালে সবাই রাখছে, ওখান থেকে আমার বড় বোন জামাইয়ের চা খাওয়াটা হলো সবচেয়ে বড় বিষয়, পানিতে বলে মেয়েটা মারা গেছে, কিন্তু আমার বড় বোন জামাই চা খাইবে এই জন্যে আমার বড় বোন সৎ বোন সে ওরে ঢ্যাঙ্গাইয়াস শোকেশ থেকে আর চাপাতি বাড়ি করে আমার বড় বড় বোনের বোন জামাইয়ের চা খাওয়াইবে জাল দিয়া ওরে ঢ্যাঙ্গাইয়া,
কি বলবো, মানে এটা হচ্ছে ফুটপাথের একটা জীবন আর একটা হচ্ছে ফ্যামিলিজ, এই যে দুটো না। আমি বরং আর নেগেটিভ জায়গাতে নাই এবার যাই, আমি কিছু কোশ্চেন করি আপনাকে, আপনি প্রশ্নের উত্তর দেন। আপনি এখন কি করেন?
এখন বর্তমানে আমি ভাইয়া, এরপরে আমার দেশে একটা জায়গা দেয়, জায়গা কোনো মতো একটা পোতার জায়গা দেয়,
ঘরে ফ্যামিলি থেকে,
ফ্যামিলি থেকে জায়গা দেয়, প্রায় 4% মতো জায়গা দেয়। আর আমার বাবা আমার 3 কাঠা জায়গা দিয়ে যায়, 9% জায়গা দিয়ে যায় আর কি। আর তো সব অ্যাভেলেবল করে আমার ভাইরা আমার বোনেরা নিয়ে যায়।
আচ্ছা,
এই মায়ের নামে নিয়ে যায় অ্যাভেলেবল করে এই 3 কাঠা জায়গা দেয়। আর এখানে বাড়ির যদি আমার 4% জায়গা, এই 4 কাঠা জায়গার, এই 300-400% জায়গার উপরে আমি ঘর উড়ে একটা সাপ্লা দিয়ে একটা ঘর উড়ে বর্তমানে থাকি। আমি বর্তমানে হালুডি করি আর মাঝে সাথে কিছু বদলা সবলা দেই মানুষের দিয়ে টিয়া, এইভাবে আর কি আমার সংসার টাকিটি করে চলতেছে। আর বর্তমানে আমি 2টা গরু পালি, একটা গাই গরু পালি, একটা বলদ গরু পালি। তো চিন্তা করতেছি আল্লাপাক যদি আমার তৌফিক দেয়, আমি একটা টিলার কেনছিলাম, সেখানে কিস্তি উডেয়া।
আপনি গ্রামেই থাকেন?
হ্যাঁ, গ্রামেই থাকি, কিস্তি দিয়ে একটা টিলার কেনছিলাম। আমি আল্লাহর মতো চাউল কেনার লাগে না, আপনাকে দোয়ায় মহমুরের দোয়া, তিরাউলিয়ার দোয়ায়, নবাবের দোয়ায় আমার চাউলপাত কিনে খাওয়া লাগে না ভাইয়া। আমার তরি তরকারি আমার খুব খুব কম কিনে খাই। আমার 2টা মেশিন আছে, একটা পানি আসা মেশিন আছে বলক দিয়ে রিধানের, আর একটা
আমার। আপনি স্বয়ংসম্পূর্ণ, মানে আপনি যা করেন নিজে স্বয়ংসম্পূর্ণ, আরও কিছু করার চেষ্টা করতেছেন, ভালো কিছু করার।
আমি
কয় ছেলে মেয়ে আপনার?
আমার 3 ছেলে শুধু, বড় ছেলে এই জাহাজে ডিউটি করে, ওটা ওর কথা বললামই না, মেজর ছেলে এবার 8 পরীক্ষা ঠিক, আর ছোটটা ছোটা মাদ্রাসায় পড়ে ভাইয়া। দ্বিতীয় তো কথা হলো এই, আমি এই তো আমার সংসার চলতেছে মোটামুটি, আমার চালপাত কোনো কিছু কিনে খাওয়া লাগে না। তবে আমার মনে আশা যে আমি টিলার টিলার বেসে আমি যদি কিছু টাকা নিয়ে আমি লোন করছি, লোনটা দেওয়া পরিশোধ হয়ে যায়। আমার পপুলার লাইসেন্স আমার একটা ডিপিএস আছে।
হ্যাঁ ঠিক আছে, আমি আর ডিটেলে যেতে চাচ্ছি না, আমি শুধু দেখতে চাচ্ছি যে না আপনি দিন শেষে ভালো আছেন, পরিবার নিয়ে হ্যাঁ সমস্যা সব পরিবারেই কম বেশি থাকে,
হ্যাঁ,
কিন্তু আপনি দিন শেষে ভালো আছেন, এটাই হচ্ছে মূল কথা। আমরা আজকে এই যে জীবন গল্পটা প্রচার করলাম, এই লোকটার জীবনে এত উত্থান পতনের পর শেষ পর্যন্ত সে থিত হয়েছে পরিবারের কাছে এসেই কিছু প্রপার্টি পাওয়া। এবং আমার কাছে কেন জানি মনে হয়েছিল যে জীবনে যাকে সে বিয়ে করলো সেখানে শেষ পর্যন্ত সে স্টে করতে পারবে কিনা, কারণ এত প্রতিকূলতার পরেও সেই জায়গা থেকে তার 19 বছরের সংসার। আপনি তো আপনার স্ত্রীর সঙ্গে আছেন এখন?
জি জি,
এবং স্ত্রীর সঙ্গে আছেন, সেই স্ত্রীও তার সঙ্গে আছে, 3টা বাচ্চা কাছে। এবং সবশেষের দিনের কথা হচ্ছে যে এই মানুষটা এখন আর নেশা করে না, এই মানুষটা এখন আর ফুটপাতে ঘুমায় না, সেই তুলনায় তো আপনি আল্লাহর রহমতে অনেক ভালো
আছেন। অনেক অনেক 100-এর ভিতরে 100% ভাইয়া আমি ভালো আছি।
মানে যেই মহিলা আপনাকে সাহায্য করেছিল, আপনি তো দোয়া করলেন তার জন্য।
হ্যাঁ, ওই মহিলার আমি বলতেছি, আমি যা যদি নেকের কোনো কাজ করে থাকি আমার সব জানি তাকে দিয়ে, তাকে আল্লাহ আমি ভেস্তে নিয়ে।
একটা দিনের সাহায্য, একটা দিন তাকে পেট পুড়ে খাইয়েছিল এবং কিছু ওষুধ দিয়েছিল, এবং ওই সাহায্যটুকু দেখেন সে তার পুরো জীবনের জন্য কি ভয়ানক রকম কৃতজ্ঞ। আজকের এই জীবন গল্প থেকে অনেক কিছু শেখার আছে, ছোট 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 অনেক বিষয়, এবং হয়তো একেবারে শান্ত নদীর স্রোতের মতো আজকের এই জীবন গল্প, কোনো ঢেউ নাই, সে অর্থে বড় কোনো ধাক্কা নাই। কিন্তু যদি কমপ্লিটলি একটা স্টোরি হিসেবে নেই, মেসেজ হিসেবে নেই, সেটা হচ্ছে যে আপনি জীবনে একটা সময় খারাপ সময়ে আছেন বলেই যে ভালো সময় থাকতে পারবেন না, বিষয়টা এরকম না। আর আজকে যে মানুষটার গল্প এখানে উদাহরণ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছি, সেই মানুষটা আপনাদের দ্বারা হওয়া খুবই সম্ভব। আমি এমন কাউকে নিয়ে আসিনি যে ফুটপাতে একসময় জীবনযাপন করতে এখন সে 5 কোটি টাকার মালিক, এটা হয়তো আপনার জীবনে কোনোদিনও সম্ভব হবে না। কিন্তু আমি এমন একজনকে নিয়ে এসেছি যে ফুটপাতে ছিল 20টা বছর, কিন্তু সে এখন পরিবার নিয়ে খুব সুন্দর জীবনযাপন করছে। পরিবারের মধ্যে সমস্যা আছে, থাকবেই, কিন্তু সে ওই জীবনের চেয়ে অনেক ভালো আছে। এরকম মানুষ আপনি চাইলেই হতে পারেন, আমাদের অসাধারণ মানুষ হওয়ার দরকার নেই, আমরা সাধারণ মানুষ হই, সুখী মানুষ হই, এটাই আমাদের জীবনের লক্ষ্য। এবং এই মানুষটা খুব অপরিচিত কোনো মানুষ না, আপনার ঘর থেকে ডান দিকে হাত বাড়ালে, বাম দিকে হাত বাড়ালে, সামনে হাত বাড়ালে, পিছনে হাত বাড়ালে, এরকম অনেক মানুষ আপনি পাবেন। সুতরাং ওই যে রবীন্দ্রনাথের সেই কবিতাটার মতো, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া, একটি ধানের ওপর একটি শিশির বিন্দু। আমাদের ওই যে বাড়ির পাশে যে ধান ক্ষেতটা হয়, সে ধান ক্ষেতের ধানের উপরে যে সারা রাত জুড়ে যে শিশিরটা জমা হয় এবং সেটার মধ্যে যে অদ্ভুত একটা সৌন্দর্য আছে, সেটা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই অনেক অনেক দূরের, অনেক অনেক পয়সা খরচ করে অনেক দামি কিছু, এবং যেটা আমাদের আসলে সেই অর্থে দেখাই হয় না। সৌন্দর্য দেখার জন্য আসলে ওই মোটা মোটা বই পড়ে মহৎ মানুষের জীবনী, হ্যাঁ অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু পড়ে নিজের জীবনটাকে কিছুই হলো না হাহুতাস করার কোনো মানে নেই। বরং আপনার আশেপাশে যদি কেউ কোনো ভালো কিছু করে, যদি নিজের জীবনটাকে সাজানোর জন্য ফাইট করে যাচ্ছে, অ্যাটলিস্ট দিন শেষে হ্যাপি হতে পারছে, তার ঘরে 2 মুঠো অন্ন আছে এবং সেটা সৎ উপায়, ওই মানুষটাই আপনার জীবনের অনুপ্রেরণা হতে পারে। ঠিক আছে, দিন শেষে সবাই আমরা মানুষ, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, সবাই মিলে আমরা ভালো থাকার চেষ্টা করি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আওয়ার এম ইন লাইফ। সো আজকে এখানেই আমরা শেষ করছি প্রিয় শ্রোতা, সবাই অনেক ভালো থাকুন, আগামী বুধবার আমি কি প্রিয়া আবারও ফিরে আসবো। আপনারা এতক্ষণ শুনছিলেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, ভালো থাকুন, শুভরাত্রি।
মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RG Kibria, only on Dhaka FM 90.4.
Exclusively on FusionBD.com.